This track was downloaded from FusionBD.com.
সপ্তাহান্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। কিবরিয়াকে শুনছেন আমি আছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। 11:15 হতে এখনো 18 সেকেন্ড বাকি আমার স্টুডিওর ঘড়িতে। শুক্রবারে সবাইকে আরো একবার আমন্ত্রণ এবং একই সাথে শেষবারের মতো আমন্ত্রণ না, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মানে শুক্রবারের সময়টা হ্যালো 8920 পরিবর্তন হয়ে যাচ্ছে। যারা আমাদের ফেসবুক পেজটাতে আছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন এবং জেনে গিয়েছেন। আপনাদের জন্য একটি খুশি খবর বলতে চাই। খুশি খবরটা হচ্ছে যে সবাই আমাদেরকে অনেক অনেক অনুরোধ করেছিলেন, অনেক বেশি চাপ সৃষ্টি করেছিলেন শ্রোতা যারা আছেন, যে শুক্রবারের এই সময়টা পরিবর্তন করা যায় কিনা, বিভিন্ন কারণে, যে কোনো কারণেই হোক না কেন। তো তাদের সবার জন্য সুখবর হচ্ছে হলো হ্যালো 8920 এখন থেকে শুক্রবার না, প্রতি বুধবার রাত 11:10 এটা প্রচার করা হবে এবং 11:10 কথা বন্ধু কিবরিয়া এবং যেভাবে হয় অনুষ্ঠানটা সেটাই নিয়মিত হবে প্রতি বুধবার। তার মানে আজকেই হচ্ছে শুক্রবারের শেষ হওয়া এবং আগামী বুধবার থেকে আপনি নিয়মিত শুনতে পাবেন হ্যালো 8920 ঠিক রাত 11:10। ওকে, গত সপ্তাহে আমরা দুজন বন্ধুকে আমাদের স্টুডিওতে হাজির করেছিলাম, তার মধ্যে একজন ছিলেন রনি এবং আরেকজন হচ্ছেন আমিন, যারা আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন এবং তাদের জীবনের গল্পগুলো বলেছিলেন। সেই গল্পগুলো প্রচার হওয়ার পর আমাদের শ্রোতারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে নানা রকমের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের দুজনের প্রতি, সেগুলো আমরা শুনব। তবে তার আগে আপনাকে অনুষ্ঠানের নিয়মটা একটু বলে দিতে চাই। এটা হচ্ছে আপনার একেবারে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম, এখানে আপনি বলতে পারেন আপনার মনের কথা এবং যে গল্পগুলো আমরা এখানে প্রচার করি সেগুলো জীবনে ঘটে যাওয়া গল্প, কোন ধরনের কাল্পনিক কাহিনী কিংবা কোন ধরনের বলা যেতে পারে মন গড়া কোনো কাহিনী আমরা এখানে প্রচার করি না। আমরা মনে করি যে আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নাটক কিংবা উপন্যাস কিংবা যাই বলি না কেন সেটার চেয়ে কোনো অংশেই কম না, এবং সেই গল্প প্রচার হওয়ার পর সেখান থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু আপনি কি শিখবেন সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। যেটা প্রথমেই বলেছি, আগামী বুধবার থেকে হ্যালো 8920 হচ্ছে 11:10 আর আমাদের অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো ডাউনলোড করবার জন্য অনেকেই আমাদেরকে ব্যাপকভাবে অনুরোধ করেছিলেন এবং অনেকে আমাদেরকে বলেছেন যে এই যে অনুষ্ঠানগুলো প্রচার করা হয় সেগুলো পরবর্তীতে ডাউনলোড করা যায় কিনা। আমাদের একটি ওয়েবসাইট আছে, আপনারা নিশ্চয়ই জানেন, abcradiobd.fm। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে লাইভ শুনতে পাবেন। সেখানে সংগ্রহশালা নামে একটি জায়গা আছে, ওখান থেকে আপনি হ্যালো 8920 পর্বগুলো ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমাদের একটি ফ্যান পেজ রয়েছে, RJ Space KEBRIA। আবারও বলছি, RJ Space KEBRIA, ওখানে গিয়ে ডাউনলোড একটি অপশন আছে, সেই ডাউনলোড অপশন থেকে আপনি আমাদের সবগুলো পর্বই মোটামুটি ওখানে দেওয়া আছে, 12টা পর্ব প্রচারিত, 12টা পর্ব দেওয়া আছে আপাতত, এবং 12টা পর্বের যে কোনো পর্ব ইচ্ছে করলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আর পাশাপাশি এই পেজে আপনার মতামত এবং অনুষ্ঠান চলাকালীন সময় অতিথির কাছে আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনি জানাতে পারেন, এবং অতিথির সাথে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে চান সেটাও আপনি করতে পারেন, এবং আপনি কোনো মন্তব্য করলে, কোনো প্রশ্ন করলে সেটা অতিথিকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি করব। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি। আর ফোন নাম্বার যেটা রয়েছে আপনি জানেন, 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, 9115668। আবারও বলছি, 9115668, 9115668, এই নাম্বারটি 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। এখানে ফোন করুন, আপনার নামটি বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং তারপরে বলুন আপনার কি বলার আছে। আচ্ছা, এবার আমরা গত দু সপ্তাহ যারা এখানে এসেছিলেন, বেশি করে গত সপ্তাহে দুজন অতিথি এসেছিলেন, তাদের সম্পর্কে একটু মতামত জানতে চাই, আমাদের শ্রোতারা কে কি বলেছেন, চলুন শোনা যাক।
হ্যালো কিবরিয়া ভাই, আমি এইখান বলছি টাঙ্গাইল থেকে। কাল রাতে আমরা আমিন সাহেবের ঘটনা শুনলাম এবং শেষের দিকে আমিন সাহেব সহ আপনিও বলেছেন যে তার প্রতি হয়তো বা অনেকেরই কোন সহানুভূতি জন্মাবে না, তবে আমি এর সাথে একমত নই, আমার পুরোপুরি তার প্রতি সহানুভূতি আছে। কারণ হচ্ছে তিনি হয়তো বা অনেক বেশি ধনী অথবা বড় লোক হওয়ার কারণে অবাধে অনেক টাকা পয়সা খরচ করেছেন এবং তিনি বিভিন্ন ভাবে এই মেয়েটার কাছে আমি বলবো যে ধরা খেয়েছেন, কিন্তু আসলে আবেগকে তিনি পাশ কাটাতে পারেননি বলেই উনি এসব করে। তিনি যতই বড় লোক হন না কেন কিন্তু তার মধ্যে যে আবেগটা কাজ করেছে তখন সবকিছু ছাপিয়ে গেছে, এই জন্যই তিনি এর শিকার হয়েছেন। আর আমি এটাকে পুরোপুরি সমর্থন করি এই জন্য যে আমি এরকম একটা অবস্থা শিকার, হয়তোবা আমি একজন সাধারণ মানুষ হিসাবে এত টাকা পয়সা ওভাবে আমি লাখ লাখ খরচ করতে পারিনি, কিন্তু বিভিন্ন ভাবে আমি আমার আবেগ দেখাতে গিয়ে, আমার বয়স এখন প্রায় 32-33 মতো। আমি সেই 14-15 বছর থেকে দীর্ঘ সময় আমি অনেকের জন্যই আমি বিভিন্ন ভাবে মানসিক হোক আর্থিক হোক আমার যখন যা সমত হয়েছে নিজেকে একদম সুপে দিয়ে দেখেছি। শেষমেশ আমি একদম জিরোতে এসে দাঁড়িয়েছি এখন। তারপরেও খুব একটা আমি ভেঙে পড়িনি, কারণ আমি যদিও একটা গভর্নমেন্ট জব করি এখন, তারপরেও আমি দেখেছি যে মানুষের জন্য কিভাবে তখন আবেগ উঠলে উঠে এবং তখন আর কোনো কিছুর কথাই মনে থাকে না। এমনি অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু আর তখন ভাবার কোনো অবকাশ থাকে না। আবেগ এমন করেই মানুষকে আসতে পিষ্টে বেঁধে ফেলে। আর এই জন্যই আমি আবারও বলছি যে আমিন ভাই আসলে যা করেছেন সেটা তিনি তার সম্পূর্ণ ভালোবাসা এবং তার আবেগে কি করেছেন।
আমার মোবাইল নাম্বারটা হচ্ছে
ভাই আপনারা যে অনুষ্ঠানটা প্রচার করতেছেন এবিসি রেডিওতে, আর ভাই গতকালকে যে আমিন ভাইয়া তার জীবনের যে ঘটনাটা বলছে আমি তার কাছে কৃতজ্ঞ। তার জীবনের ঘটনাটা বলার জন্য তিনি যে তার ঘটনাটা বলছে, তার ঘটনাটা শোনার পর আমার অন্যরকম একটা অনুভূতি হইতেছে যে তার কথাগুলো এইরকম মহৎ না জানি সে কতটা মহৎ হবে। তবে কষ্ট করে যদি আপনারা ওনার পার্সোনাল নাম্বার বা আপনারা যদি কোন ভাবে ওনার সাথে একটু কথা বলাই দিতে পারতেন তাহলে আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো।
আমি ইসমাইল করিম বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার ফোন নাম্বারটি হলো কিবরিয়া ভাই। আমি আপনাদের এই অনুষ্ঠানটি গত কয়েকদিন ধরে শুনছি, আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। জানিনা আমার কথাগুলো প্রচার করা হবে কিনা। আমি গত শুক্রবারে যেই অনুষ্ঠানটি শুনেছিলাম এই অনুষ্ঠানটির মধ্যে যে ছেলে আপনার কাছে বলেছে সে মার এবং মেয়ের কথার কারণে সে তাকে এত এত টাকা দিয়েছে, এই কথাগুলো আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হলো। কেননা এখনো যে এই যুগের মধ্যে এত বড় হাতেমতাই হন নাই যে কিনা শুধুমাত্র একটি মেয়ের স্বাভাবিকভাবে কয়েকটি কথার কারণে এতগুলো টাকা তাকে ইনভেস্ট করতে পারে, তাকে দিতে পারে। অনেক সুন্দর সহ করে সে বুঝিয়ে দিচ্ছে কথাগুলো বলেছে, কিন্তু আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়েছে।
আমি জাহাঙ্গীর প্রধান, আমার কন্টাক্ট নাম্বার আমিন নামের যে লোকটা জীবনের গল্প শুনছি আমি তার সাথে যোগাযোগ করতে চাই, প্লিজ কাইন্ডলি আমাকে অবশ্যই যোগাযোগ করিয়ে দিবেন, ধন্যবাদ।
আমার নাম সুমন, ফোন নাম্বার। আমি আমিন সাহেব সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম। গত শুক্রবারে আমিন সাহেব সম্পর্কে শুনেছি, বিস্তারিত সব শুনলাম। আমি একটু আমিন সাহেবের সাথে ফোনে কথা বলতে চাচ্ছিলাম, যদি সম্ভব হয় তাহলে আমিন সাহেবের কথা আমার নাম্বারটা ওনাকে দিবেন বা ওনার নাম্বারটা আমি আমার সাথে কেউ কথা বলানোর ব্যবস্থা করে দিবেন, এটি আমার বিশেষ অনুরোধ আপনার।
ভাইয়া কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমিন ভাইয়ের এই পরিণতির জন্য আমিন ভাই মূলত দায়ী। বাবা মার অমতে কোনো কাজ করলে যে একজন সন্তানের জন্য যে ধ্বংস অনিবার্য, আমিন ভাই এর সবচেয়ে বড় উদাহরণ। ভালোবাসা থাকতেই পারে একটা মেয়ের প্রতি, কিন্তু অন্ধ ভালোবাসা এটা কোনোভাবেই কাম্য না। ভাইয়া হ্যালো 8-10 অনুষ্ঠানটা সপ্তাহে 2 দিন করলে সবচেয়ে ভালো হয়। সবাইকে ধন্যবাদ।
আমার মোবাইল নাম্বার ভাইয়া, গত শুক্রবার আপনাদের জীবনের গল্প শোনার পর থেকে আমার যা মনে হয়েছে তা হলো একটা মানুষ প্রেমের জন্য কতটুকু অনুগত হতে পারে সেটাই ছিল সেই গল্প। আমি আশা করি আমিন ভাইয়ার জীবনের সেই করুণ কাহিনী শোনার পর অনেক প্রেমিক প্রেমিকা যারা অন্ধের মতো ভালোবেসে থাকে তারা কিছু হলেও সচেতন হবে। ভাইয়া আপনার কাছে আমার রিকোয়েস্ট, যেই মহৎ মানুষটা তার জীবনের গল্প শোনালো তার সাথে আমাকে একটি বারের জন্য হলেও কথা বলার সুযোগ করে দিলেন ভাইয়া।
আমি শফিকুল ইসলাম শাকিল বলছিলাম বিক্রমপুর থেকে। কিছুক্ষণ আগে জন্ম শুনলাম, আসলে কথা বলার বাস্তব, কারণ আমার জীবনের সাথে একদম তার বাবাকে বলতে চাই হলে তার বাবা মানব পশু না হলে এমন ব্যবহার করা কখনই সম্ভব না। আমার বাবাও এমন সাধারণ বিষয় নিয়ে আমার সাথে অনেক খারাপ আচরণ করে, আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে। এতে গত সোমবার আমার ভাবিদের সামনে আমার বাবা আমার মার গায়ে হাত উঠল। দীর্ঘ 35 বছর যাবৎ আমার মা এই হত্যাকে সহ্য করতে আসলে খুবই কষ্ট লাগে। আসলে এখন বড় হয়েছি, এখনো আমার মার গায়ে বলতে চাই যে বলে এগুলো অবিশ্বাস্য কিছু না, কারণ আমার জীবনে এমন অনেক কাহিনী আছে, সময় করে কোনো একদিন বলবো।
আমি রনি বলছি। আমি সেই রনি যে গত সপ্তাহের রাত 12টা পর্যন্ত ছিটেছিলাম বিজয় ভাইয়ের সাথে। আমি শনিবার দিন সকাল যখন 11টার দিকে দোকানে যাই তখন দেখি অনেক লোক আমার জন্য অপেক্ষা করতেছে, কারণ আমি আগের দিন জায়গাটার নাম বলেছিলাম। যাওয়ার পরে দেখি অনেকেই যারা আসছিল নাম্বার দিয়ে চলে গেছে বা অনেকে নাম্বার নিয়ে গেছে, ফোন করছে। এমনকি সন্ধ্যা পর্যন্ত মানে প্রচন্ড ভিড় ছিল এক কথায়, যেটা সকলেই সহানুভূতি জানাতে এসেছে। তো আমি তো মাত্র 10% বলতে পারিনি, অনেক মনোমহর্ষক কাহিনী যেটা মানে সময়ের জন্য বলতে পারিনি। ওনারা যেভাবে মানে আমি অনেক ছেলেপেলের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত অনেকে এসেছে আমাকে সহানুভূতি জানাতে, তো কখনো তো সহানুভূতি পাইনি। তো এটাকে আমি কি বলবো, বাদ ভাঙা সহানুভূতি। পর্যন্ত প্রচুর লোক এসেছে আমাকে সহানুভূতি জানাতে, যারা আমাকে জীবনে কখনো দেখেনি বা আমিও দেখিনি। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এসেছে, এমনকি ঢাকার বাইরে থেকে এসেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা সহানুভূতিটা প্রকাশ করেছে, এটাই অনেক কিছু। হয়তো টাকা পয়সার সবচেয়ে বড় কথা নয়, মানুষের সহানুভূতি ভালোবাসা পেলে মানুষ অনেক উপরে উঠতে পারে। যারা এসেছে তাদের কাছ থেকে আমিও শিখেছি কিছু, বা আমার সেদিনের কথা থেকে তারা কিছু শিখতে পেরেছে, সেটাও আমাকে বলেছে। তো ধন্যবাদ কিবিয়া ভাই, ধন্যবাদ এবিসি রেডিও, জয় হোক এবিসি।
অনেক অনেক ধন্যবাদ রনি আপনাকেও, আপনি আপনার প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন এবং আপনার প্রতি যে মানুষের সহানুভূতি, আপনার প্রতি মানুষের যে ভালোবাসা আমরা শুনেছি। আপনি ফোনও করেছিলেন আমাকে যে দূর দূরান্ত থেকে, সে বিক্রমপুর থেকে এসে আপনার ফোনের দোকানে অপেক্ষা করেছে সকালবেলা আপনার সাথে একটু কথা বলার জন্য। এবং একই সাথে আমিন আপনার জন্য অনেক অনেক ফোন এসছে, তার একেবারেই আমরা বলতে পারি হাজার ভাগের মাত্র এক ভাগ আপনার জন্য আমরা বাজাতে পেরেছি। আজকে আমরা বারবারই বলে থাকি আমাদের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে 9115668911568, এটা হচ্ছে আমাদের একেবারে ফিক্সড নাম্বার। 24 ঘন্টা আপনি এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আপনার কথা বলতে পারেন, অতিথি হয়ে আসতে চাইলে আপনার গল্পটা ছোট্ট করে বললে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব সেল নাম্বার দিলে। এছাড়াও আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে সেখানেও আপনি আপনার গল্প ছোট করে বললে কিংবা আপনার ফোন নাম্বারটি দিলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি। তেমনই একটি অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, যিনি মূলত ফেসবুক পেজটাতে আগ্রহ দেখিয়েছিলেন যে আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে আসতে পারেন কিনা। আমরা তার গল্পে চলে যাব, তিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি এবং তার গল্প শেষ হওয়ার পর আমরা আমাদের অনুষ্ঠানের মূল গল্পে চলে যাব আজকে, তিনি থাকবেন দ্বিতীয় ঘন্টায়। কথা না বাড়ি আমরা বরং গল্পেই চলে যাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রিচি।
জি
রিচি, কেমন আছেন আপনি?
এই তো আমি অনেক ভালো আছি।
আপনি, আমি যতদূর জানি যে আপনি নিজেও একজন আরজে, রেডিও জকি। আজ আমরা কি ধরনের আরজে, মানে আপনি কোন রেডিওর সাথে তো ঠিক না, আপনি কোন স্ট্রিমের সাথে জড়িত আছেন?
অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি কোন এফএম এ নাই, আমি অনলাইনে
রেডিও।
হ্যাঁ, অনলাইন রেডিওতে।
আচ্ছা, কতদিন যাবত আপনি কাজ করছেন?
এই মেবি 6-7 মাস হবে।
6-7 মাস হবে। আপনার মানে অনলাইনে যে কাজ করার যে অভিজ্ঞতা সেটা আপনার গল্পের ফাঁকে ফাঁকে আমরা একটু জানার চেষ্টা করব। তবে তার আগে একটু আমরা জানতে চাই আমাদের অনুষ্ঠানের ফরমালি, সেটা হচ্ছে যে আপনি ঢাকায় কোথায় থাকেন?
আমার বাসা ঢাকায়, আমরা ঢাকার স্থানীয়। আমার বাসা হচ্ছে ঢাকা মতিঝিলে।
মানে পুরান ঢাকার লোকজন আপনারা বলা যেতে পারে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, বড় হওয়া ঢাকাতেই?
হ্যাঁ, বড় হওয়া ঢাকাতেই।
আচ্ছা, আপনার জন্য আমরা প্রথম ঘন্টার সময় বরাদ্দ রেখেছি, আর সব মিলিয়ে আমরা আধা ঘন্টার মতো সময় পাবো খুব বেশি হলে। তো চলুন আমরা আপনার গল্প শুরু করি। কোথা থেকে শুরু করবেন?
সবার লাইফে কিছু না কিছু হয়, তেমনি করে যে মানুষের একটা উঠতি বয়স থাকে, যে মানুষটা, যেমন আমার লাইফে এরকম একটা হয়েছিল।
উঠতি বয়স ছিল, এখন আর নেই?
না না, এখন থাকবে না।
ওকে, যাই হোক, উঠতি বয়সে কি হয়েছে আমরা একটু জানি। হ্যাঁ,
উঠতি বয়স, বাড়তি বয়স যেটাই বলে না, কারণ আমার লাইফে এরকম কিছু হয়েছে যার কারণে আজকে আমার এখানে আসা। আর আমি মূলত টুটুল, এই প্রোগ্রাম যে প্রডিউসার টুটুল ভাইকেও থ্যাংকস জানাতে চাচ্ছি, সাথে এবং আপনাকে তো ডেফিনেটলি অবশ্যই থ্যাংকস।
আপনি এত বেশি ধন্যবাদ জানালে কিন্তু আপনার গল্প বলতে পারবেন না, কারণ অনেক সময় কম।
ওকে, আমি যত শর্টকাট মানে বলা যায় গল্পটা, আমি আমার জীবন লাইফে যে ফার্স্ট মানে ধ্বংসে একটা মুহূর্তে চলে যেতে চেয়েছিল। হ্যাঁ, পারতো, বাট হয়নি, কারণ আমার নিজের কারণে। আমি সেটা আজকে আমার লিসেনারদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার মানে একদিন আমাদের বাসার মানে একটা বিয়ের প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে মানে আমাদের বাসার মানে সেদিন সবাই সে প্রোগ্রামে মানে যায়, তো আমি যেতে পারিনি। একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমি অনেক সিক ছিলাম, তার কারণে আমি যেতে পারিনি সেখানে। দেন আমি, যেটা আমার শখ সেটা হচ্ছে যে আমি যখন একটু ফ্রি থাকি তখন একটু গান বাজনা করতে পছন্দ করি।
গান নিজে গান করি?
হ্যাঁ, আমি নিজে গান করি। গান শুনছি, শোনার পর আমার মোবাইলে একটা মানে একটা মেসেজ আসছে, তা আমি মানে মোবাইল সবসময় ইউজ করি না, তো আমি সেইদিন মোবাইলটা কেন জানি মেসেজ আসার সাথে সাথে আমি মানে মেসেজটা আমি পড়লাম, দেখলাম যে আমার মোবাইলে 20 টাকা কে যেন পাঠাইছে।
20 টাকা? ও মাই গড! আচ্ছা, 20 টাকা পাঠিয়েছে তারপর?
হ্যাঁ, 20 টাকা পাঠিয়েছে। পাঠানোর পর আমি বললাম যে ও মাই গড, আমার মোবাইলে
20 টাকা
পাঠানো, এত টাকা? যাই হোক, টাকা তো যাই হোক, কোনো সমস্যা নাই। তো টাকা পাঠিয়েছে, কে পাঠাতে পারে? আমার বাবা তো মোটেই না, কারণ আমার বাবা তো মানে আমাকে যে টাকা পাঠাবে বলে বলে দেয় যে আমি এখন তোমাকে টাকা পাঠাইছি, তোমার মোবাইলে গিয়েছে কিনা বলো। হ্যাঁ বাবা এসছে বা এরকম কিছু একটা। তো বাবা তো পাঠাইনি, এখানে মোটে কোনো সন্দেহ নেই। তো আমি এটা নিয়ে খুব ভাবছি, গান শুনছি, খাচ্ছি, কফি খাচ্ছি। সো কিছুক্ষণ পর একটা ফোন আসছে, এসে বলে যে ম্যাম ভুলবশত আপনার নাম্বারে 20টা টাকা চলে গেছে। হ্যাঁ ম্যাম, ভুলবশত 20টা টাকা চলে গেছে, যদি আমি তো রিক্সা চালাই তো,
রিক্সাওয়ালা ম্যাম বলছে,
হ্যাঁ রিক্সাওয়ালা ম্যাম বলছে, তো আমি রিক্সা চালাই, সারাদিন তো পরিশ্রম করে আমার 150 টাকা ইনকাম হয়, তো 2টা বাচ্চাকে নিয়ে তো আমার খাইতে হবে, তো আপনি যদি টাকাটা আমার মোবাইলে ফ্লাক্সি লোড করে দিতেন তো তাহলে আমার মানে ই করতে ই হতো, আমার 20টা টাকার অপচয় হতো না। তো আমি বললাম কি ওকে ফাইন, আমি যেহেতু আপনার টাকা আমার মোবাইলে এসছে আমি এটা না করব কেন, আমি আমাকে আধা ঘন্টা টাইম দেন, কারণ আমার বাসায় আমার কাজের মেয়েও নাই, আমাদের দারুণ ছিল না। সো উনি আমাকে বলল ওকে ঠিক আছে, এটা বলল। বলার পর আমি একটা গান মানে পুরো কমপ্লিট শুনতেও পারি নাই, এক কাপ কফি সেটাও আমি খেতে পারিনি। আবার তার ফোন আসছে, ফোনটা আসার পর বলতেছে যে আপনি কি টাকাটা পাঠাবেন না? বললাম কি ভাই মাত্র তো 5 মিনিটস ও হয় নাই, তো এখনই আপনি টাকাটা ব্যাক করছেন, তো আমি তো টাকাটা দিব, আমি তো না করিনি, টাকাটা দিব না, তো আমাদের কাজের লোকটা আসুক দিব। বল কি না আপু, আমার ইমিডিয়েটলি এখন কথা বলতে হবে একজনের সাথে। তখন আমি বললাম একটা রিক্সাওয়ালা আবার ইমিডিয়েটলি বলছে, আবার ম্যাম বলছে, যেহেতু আমার বাসায় কোন লোক নেই আর আমি মেয়ে মানুষ, আমি কখনো রাস্তায় একা চলাচল করার আমার অভ্যাস নাই, সেক্ষেত্রে আমি কি করব ওই লোকটার প্রেশারে? আমি নিজে যেমন কেমন জানি ছিলাম, বিগ্রত ছিলাম, আমি বাসায় আমি কি করলাম যে আমি কোন লকটক না করেই নেমে গেলাম, হুট করে নেমে আমি ফ্লাক্স লোডের দোকানে গেলাম, যেখানে বললাম আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দোকানদারটা আমাকে দেখে চলে আসলো। আসার পরে বললাম ম্যাম কি হয়েছে? বললাম যে আমাকে এখনই এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন। বললাম কি আপনি আমাকে ফোন করে বলতে দেন? ভাই ফোন যে করবো ওরকম তো আমার কোন ছিল না, কারণ আমাকে এমন ভাবে ভয় দেখানো হচ্ছে যে এটা আমাকে এখনই দিতে হবে, তো আমার না নেমে আমার উপায় ছিল না। তা আমি তাকে টাকাটা তার মোবাইলে দিই, দেওয়ার পরে আমি তাকে নিজে কল করি যে ভাই আপনার মোবাইলে কি টাকাটা গিয়েছে? তো উনি বলে কি হ্যাঁ আপু আমি টাকাটা পেয়েছি, আপনাকে অনেক থ্যাংকস। তো আমি বললাম যে ওকে ভাই ভালো থাকবেন, এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপর ঠিক আধা ঘন্টা পর সে আমাকে ফোন ব্যাক করলো তার সেলফোন থেকে। ফোনটা মানে দেওয়ার পর আমাকে বলে যে আচ্ছা আপনার নাম কি? তো আমি বললাম যে আপনি কি? বলে কি ওই যে আমার আপনার নাম্বারে যে 20 টাকা চলে আমি লোড করেছিলাম আমি সেই লোক, এভাবে বলেছে ঠিক এভাবে। পরে আমি বললাম কি যে আমার নাম রিচি, রিচি চৌধুরী আচল, যেটা আমাকে আমার বাবা খুব শখ করে রেখেছেন আমি আচল নামে তাকে। আমি বললাম যে আমার তো রিচি চৌধুরী আচল। তারপর বললো যে আপনার বাসা কোথায়? বললো মতিঝিল। কেন ভাই? বললে কি যে না এমনি আপনার বিষয় তো আমি জানতে পারি। আমি বললাম কি হ্যাঁ মানুষ মানুষের সম্পর্কে জানতে পারে তো কোনো প্রবলেম নেই, হ্যাঁ বাস আপনার জানা হয়েছে। বলে কি আপনি আমার নামটা বলবেন না যে আমি কে? আমি বলি আমি তো আপনাকে চিনি না, দেন আপনার সম্পর্কে জানা আমার কোনো প্রয়োজন মনে করছি না আমি। বলে কি যে আপনি একবার শুনেন আমার নামটা কি? আমি মানে মনে মনে ভাবছি ওই লোকটা এত ইন্টারেস্টের নামটা বলার জন্য, ওকে ফাইন বলুক সমস্যা কি। তা আমি বললাম যে ঠিক ওকে ফাইন আপনি বলেন আপনার নামটা কি? বলে আমার নাম লিমন।
লিমন, ওকে
লিমন। তা আমি বললাম যে ওকে ফাইন লিমন ভাই, তাহলে আমি কি এখন রাখতে পারি? কেন রাখবেন না আপু, আপনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগছে, আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার আদর্শ। আমার নাম্বার থেকে টাকাটা মানে আপনার নাম্বারে চলে গেছে, অনেকে কিন্তু টাকাটা ব্যাক করে না, অনেকেই আছে ব্যাক করে না, কিন্তু আপনি দেখলাম যে আপনি 30 মিনিটের টাইম নিয়েছেন, বাট 5 মিনিট না গেতে আপনি টাকাটা মোবাইলে দিয়ে দিয়েছেন। তো আপনাকে খুব ভালো লাগছে, আপনার সাথে মাঝে মধ্যে কথা বলতে পারি? আমি বললাম কি, দেখেন ভাই, মানে আমি এমন একটা ফ্যামিলিতে থাকি, সেখানে তো এরকম ভাবে কথা বলাটা আমার পক্ষে পসিবল না, অ্যালাউ করবে না, কারণ আমি কথা বলতে ইচ্ছুক থাকলে কি হবে।
ফ্যামিলির কথা বলছিলেন আপনি, আপনার ফ্যামিলি সম্পর্কে আমি একটু জানতে চাই, যদিও ডিটেল বলার দরকার নেই, আপনি একটু আমাদের কাজ করেন যে আসলে।
আমার বাবা সোনালী ব্যাংকের জব করে, একটা ধরতে গেলে একটা
বড় পোস্টে আছে,
বড় পোস্টে আছেন। আমার বড় বাবা রাজনীতিবিদদের মধ্যে নাম করে একজন, যা আমি এখন বলে সবাই এক নামে চিনে ফেলবে।
আমরা বড় নাম নাই বলি, আমরা বলতে পারি যে আমি যত জানি রাজনীতির শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট।
তারপরে
আমার ছোট বুয়ো রাজনীতিবিদ, ওনারটা বলতে পারি, উনি ওয়ার্ড কমিশনার, ওনারটা কোনো সমস্যা নেই। আমি নামটা বলতে চাচ্ছি না, কোন ওয়ার্ড
কমিশনার,
এখন তো আমাদের ফ্যামিলিতে ম্যাচিউর হচ্ছে না, যেহেতু আমি কথা বলতে ইচ্ছুক থাকলে আমি পারছি না, কারণ আমার বাবা আমাকে ছোট কাল থেকে আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, আমার বাবা মা আমার প্যারেন্টস থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে তুমি মা যাই করো না কেন, তুমি একটা কথা সবসময় মাথায় রাখবে যে তোমার আমরা বাবা মা না, তোমার আমরা ফ্রেন্ড, সো তুমি যদি কিছু করো আমাদেরকে জানাবা, ঠিক আছে, আমাদেরকে জানাবা, তুমি কাউকে লাভ করতেই পারো, তোমার এই ফ্যাসিলিটি আমরা দিয়েছি, বাট আমাদের মানে এরকম কিছু করবা না যাতে আমাদের মাথা নিচু হয়ে যায়। তখন আমার মাথায় সবসময় এই জিনিসটা কাজ করে, এখনো আমি সেই আমার বাবা মার এই সেই কথাটা মাথায় রেখে আমি এখনো কাজ করে
আসছি। তো আপনি ওকে কি বললেন তারপরে?
তারপরে ওকে আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে সাথে একদিন কল করবেন, সেটা হচ্ছে অফ ডে, অপটি বলতে যেমন আমার শুক্রবার দিন আমার কলেজ থাকে না, আপনি আমি তখন কলেজে পড়তাম না, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, আমি তখন ক্লাস 9 এর এক্সাম দিয়ে আমি নিউ টেনে উঠেছি, তখন বললাম যে আপনি আমার সকালে তো স্কুল থাকে, তো আপনি আমাকে প্রতি ফ্রাইডেতে আপনি আমাকে সন্ধ্যার পর আমাকে কল করবেন, ওই মুহূর্তটাতে আমার বাপি বাইরে থাকে বা আমার আম্মু একটু বিজি থাকে কাজে, ওই টাইমটা দিলাম। দেওয়ার পর এরকম কথা বলতে বলতে প্রায় 7-8 মাস এরকম হলো, হওয়ার পরে এখন তার সাথে আমি তাকে যে চোখে দেখেছি যে একটা ভাইয়ের চোখে দেখেছি, এবং তাকে আমি লিবন নামে জানি। এখন সে আমাকে হঠাৎ এক সপ্তাহ আগে বলল যে এরকম রিচি, আমার তো ছোট বোনের বিয়ে, তো কিছু গোল্ডের জন্য তার বিয়েটা হচ্ছে না।
এটা কতদিন পর সম্পর্ক?
ঠিক 7 মাস পর।
7 মাস, এই মাঝখানে কি আপনাদের সাথে দেখা হয়েছে?
হ্যাঁ, এর মাঝখানে, সরি এটা মিস্টেক হয়েছে, এর মাঝখানে আমি যখন ওই একবার আমার সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে যে আমি ওই স্কুলে যখন আমি যাই, তখন আমাকে গাড়ি দিয়ে আসে, দিয়ে আসার পর আমার তো ক্লাস 8:30 থেকে ছিল, তো আমি ওইখানে মানে 8 বাজে আমি বাসা থেকে বের হই, তো আম্মু বললো যে এত আর্লি যাচ্ছ, ঘটনাটা কি? বললাম কি যে আজকে একটু ক্লাসে ম্যাডাম বললো যে একটু তাড়াতাড়ি আমাকে যেতে, তো আমাকে যেতে হবে, আমি যাব। তো উনি বললো, আমার মা বললো যে ঠিক আছে, আমি গাড়িকে বলছি ড্রাইভার তোমাকে দিয়ে আসুক। আমি বলছি ওকে। তো এর আগে যেটা হয়েছে, ঠিক 6:00 উনি আমাকে কল করেছে, বলে কি যে আপনি কোথায়? বললাম যে এই টাইমে মানুষ কোথায় থাকে, 6:00
বাসায় থাকে,
মানে উনি আমাকে যেভাবে কোশ্চেন করছে আমি ওইভাবে অ্যান্সারটা আমি দিয়েছি তাকে। তো বললাম যে সে আমাকে বলল যে আমি আপনার এখানে আমি দাঁড়ায় আছি, তো আপনি যদি আমার সাথে একটু দেখা করতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। তো আমি বললাম কি ঠিক আছে, ঢাকাতে টিকাতলিতে এটা হয়েছে। তো উনি আসলো, আসার পর আমি তাকে শুধু একবার দেখেছি, আমি যখন আমার মানে স্কুলের ভিতরে যে ইন করব এর আগে একবার দেখেছি তাকে,
ফেস টু ফেস কথা বলা হয়নি
না ওখানে, মানে তখন কথা বলার কোনো ওয়ে ছিল না, তো আমি কথা কিভাবে
বলবো? একবারই দেখা হয়েছে 7 মাস,
একবারই দেখা হয়েছে।
আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু জানা ছিল যে এই যে আপনাদের 7 মাসের কথোপকথন, এই ফোনে কথোপকথনে তো এখন অনেক কিছু হচ্ছে, ফোনে আমরা দেখেছি বিয়েও হয়ে যায়, মানে হয় এরকম আর কি, তো আপনাদের সম্পর্কটা আসলে কেমন ছিল দুজনের ব্যক্তিগত জায়গা থেকে?
আমাদের সম্পর্কটা এরকম ছিল যে উনি আমাকে রিচি বলে ডাকতো, আমি তাকে ভাইয়া বলে সম্বোধন করতাম, যেহেতু আমার বড় একটা ভাই নেই, আমরা কিন্তু দু বোন এক ভাই।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আমার আমার ছোট আমার ভাই, আমার বড় আপু সেখানে থাকে না, সে বাইরে থাকে ইউরোপ কান্ট্রিতে, তো আমাকে সে নিচে বলেই ডাকতো, তো আমি তাকে ভাই বলে সম্বোধন করতাম। এখন তার মনে কি ছিল সেটা আমি এখনো মানে পরে জানতে পারি আর কি, তখন তার জানতে পারি।
কথাবার্তা কেমন বলতো? খুব স্মার্ট,
হ্যাঁ, কথা বলে স্মার্ট ভাবে বলতো, তখন আমার মতো একটু মানে ভয় জিনিসটা কাজ করতো। একটা রিক্সাওয়ালা, সে যে এত স্মার্ট ভাবে কথা বলতে পারে, ওই আমার তখনই জানা।
সাত মাস আপনি উদ্ধার করতে পারেননি যে সে রিক্সাওয়ালা ছিল নাকি অন্য কিছু ছিল?
না, এটা আমি সাত মাস পরে উদ্ধার করেছি যখন।
সেই উদ্ধারের ঘটনায় আমরা যাবো একটু পরে, তবে তার আগে ছোট্ট একটা বিরতি আছে এবং একই সাথে আপনাকে বলে নিতে চাই, আগামী সপ্তাহ থেকে আপনি হ্যালো 8920 শুনবেন প্রতি বুধবার রাত 11:10 এবং আমাদের অনুষ্ঠানে প্রচারিত পর্বগুলো, বিভিন্ন পর্বগুলো আপনি যদি ডাউনলোড করতে চান আমাদের ওয়েবসাইট www.abcradiobd.fm ওখান থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়া ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে হ্যালো 8920, সেটা হচ্ছে RJ Space KEBRIA, আবারও বলছি RJ Space KEBRIA, ওখান থেকে ডাউনলোডের ছোট্ট একটা অপশন দেওয়া আছে, ওখান থেকে আপনি সবগুলো এপিসোড ডাউনলোড করতে পারবেন, ইচ্ছে করলে আপনি এখনই করতে পারেন। আর যেটা বলছিলাম যে ওই পেজটিতে আপনি ইচ্ছে করলে আপনি যদি অতিথি হয়ে এখানে আসতে চান সেখানেও আমাদেরকে বলতে পারেন, এবং একই সাথে যে অতিথি এই মুহূর্তে আমাদের এখানে রয়েছে তাকে যদি কোনো প্রশ্ন করতে চান, তাকে যদি তাকে নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান এবং পুরো অনুষ্ঠান নিয়ে যদি আপনি কিছু বলতে চান আপনি বলতে পারেন, আমরা পড়ব। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আরো একবার আমন্ত্রণ, হ্যালো 8920 তে কিবরিয়া আপনার সঙ্গে আছে, 11:44 হচ্ছে সময়, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। এবং বারবারই আপনাকে যেটা বলছি, আগামী শুক্রবার থেকে না, আগামী বুধবার থেকে আপনি শুনবেন হ্যালো 8920 রাত 11:10, তার মানে আমাদের সময়টা পরিবর্তন হয়েছে। এবং একই সাথে আপনার যে ফোন নাম্বারটি আমরা বারবারই বলি, এই নম্বরে ফোন করে আপনি 24 ঘন্টা আপনার মনের কথা আমাদেরকে জানাতে পারেন, 9115668911568। প্রথমে নামটা বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর বলবেন আপনার কি বলার আছে, এবং প্রয়োজন হলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবং আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যেমনটি রিচি রয়েছেন তেমনটি সামনের পর্বে হয়তো আপনি আমাদের সঙ্গে অতিথি হয়ে থাকবেন। রিচি, আমরা গল্পের এই জায়গাটাতে ছিলাম যে আপনার কাছে গোল্ডের কিছু একটা বল ছিল বোধ হয় সেই সময়টাতে।
হ্যাঁ হ্যাঁ, ছিলাম যে তার বোনকে বিয়ে দিবে, ওইখানে গোল্ডের খুব প্রয়োজন ছিল, তো আমাকে বলল যে তুমি আমাকে কিছু গোল্ড আমাকে ই করো, তা না হলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে।
তখন আপনি জানেন সে রিক্সাওয়ালা?
হ্যাঁ, আমি তখন জানি যে সেই রিক্সাওয়ালা, বাট ওর যে মানে আসছি পরে পরে আমি বললাম কি যে ঠিক আছে, আমি তো ওই ছেলেটার পরিচয় হচ্ছে সে সিলেট মৌলভী বাজার থাকে, বর্ষি জুড়া যাই হোক, ওই ঠিকানা আমাকে দিয়েছে, তো বলল যে আপু তুমি আমাকে মানে এই অ্যাড্রেসে তুমি আমাকে কিছু গোল্ড দাও। তা আমি বললাম যে আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, বাট আমি গোল্ড গিফট হিসেবে কিছু গোল্ড, যেমন ধরা যায় যে একটা কানের ইয়ারিং বা হাতের আংটি বা গলার চেন, এমন কিছু একটা দিতে পারি, যেহেতু গরিব মানুষের গিফট হিসেবে আমি দিতে পারি। বাট ওনার যে এতগুলো চাহিদা ছিল সেটা আমি জানতাম না তখন। আমাকে সেদিন আর কিছু বলেনি, দেন পরের দিন আমাকে কল করে বলছে যে আপু হেল্পি যখন করতে চাচ্ছ, সাহায্য যখন করতে চাচ্ছ, তাহলে আমাকে প্লিজ, যে আমার বোনটার বিয়েটা ভেঙে যাবে, তো জানি তো আমি রিক্সাওয়ালা, রিক্সা চালাই, 150 টাকা পাই, এরকম আর কি আমার সংসার মানে টুকিটাকি চলছে। তা আমি মনে করলাম কি আমি আবার একটু হয়েছে কি যে আমার বাবা মা কারোর সাথে আমাকে তেমনভাবে মিশতে দেয়নি, বিধায় আমি একটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে যে রং নাম্বারে ফোন দিয়েছে, আমি সেটা মাথায় ছিল না। ঠিক আছে, যে আমি সে রং নাম্বার ফোন দিয়েছে সে মিথ্যাবাদীও হতে পারে বা এটা সেটা, কারণ আমার তো
জাজমেন্ট আপনি করতে পারেন
না, তো করতে পারিনি জাজমেন্টটা, রাইট। বাট আমি কি করলাম যে তার কথায় আমি কি বিশ্বাস করলাম, করার পর আমি তাকে মানে অনেকগুলো গোল্ড মানে আমি দিয়েছি। এখন আমি তাকে বললাম যে আমি তো থাকি ঢাকা, আপনি থাকেন সিলেট, তাহলে আমি আপনি আপনার কাছে আমি গোল্ডগুলো কিভাবে পাঠাই? তো উনি আমাকে খুব সুন্দর করে পাঠা সিস্টেম গুলো বলে দিল, যেমন আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে কোরিয়ান সার্ভিসে দুইটা তিনটা বই মানে এনে ওই গোল্ডগুলো গুলোর ভিতর প্যাক করে আপনি বললেই হবে যে আমি এটা অমুক জায়গা পাঠাবো, এটা বই, ওরা এটা আর দেখবে না। আমি বললাম কি আমি তো কুইন সাহেব, আমি যাবো কি করে, কোথায় এটা লোকেশন? বললো যে আপনি মতিঝিল বাসা, আপনাদের বাসার এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা আছে নাকি সেখানে। তা আমি কি করলাম, আমাদের দারোয়ানকে দিয়ে আমি সেই গোল্ড গুলো পাঁচটা বই হুমান স্যারের, মরহুম হুমান স্যারের
বইগুলো আপনি কাটলেন,
বইগুলো কেটে গোল্ড গুলো
পাঁচটা বই পুরোটা গোল্ড,
হ্যাঁ পাঁচটা বই পুরোটা গোল্ড ছিল। তা আমি দিলাম, সে আমাকে বললো যে এক সপ্তাহের মধ্যে আমাকে গোল্ড গুলো ব্যাক করে দিবে। তো আমি আমার ফ্যামিলি কাউকে কিচ্ছু বলি নাই, আমি তাকে বিশ্বাস করে, অন্ধের মতো বিশ্বাস করে আমি গোল্ড গুলো তাকে দিয়েছি। তারপরে
সাধারণত কুরিয়ারে অনেক সময় এরকম জিনিস আমরা পাঠাই, টাকা পাঠাই অনেক সময় ভুল করে, কিন্তু এগুলো নিয়ম নাই পাঠানোর, এবং এগুলো কুরিয়ার থেকে কুরিয়ার না যে কোনো ডাকযোগে পাঠানোতে ইনসিস্ট করা হয় না। ও কি পেয়েছিল শেষ পর্যন্ত?
ও পেয়েছে এবং আমাকে ফোন দিয়ে থ্যাঙ্কস বলেছে, এবং তার বোনের বিয়েটা হয়েছে ঠিক আছে, এবং আমাকে তার কি বলবো যে আমাকে পায়ে ধরে সালাম পর্যন্ত করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সে মানে সুযোগটা করে দেইনি যে আমার কাছে, যে আমি চাচ্ছি না যে কোন আনন পার্সন আমার সাথে কথা বলুক, আমি এরকমটা কোন ই করি না। দেন উনি আমাকে এক সপ্তাহের ওয়ান উইকের সময় নিয়েছে, তো আমি তাকে এক সপ্তাহ তো তাকে দেখতে হবে তাই না, তো আমি দেখলাম, দেখার পরে আমি তাকে যখন পার হয়ে গেল আর কি, তখন আমি তাকে কল করলাম যে ভাই কি ব্যাপার, এক সপ্তাহ তো হয়ে গেল তো আপনি আমার গোলগুলো দিচ্ছেন না কেন? তখন সে আমাকে চিনে না, কিসের গোল, আমি কিসের গোল দিব আপনাকে, আপনি কি বলেন এগুলো? আমি কি আপনি কার সাথে কথা বলছেন, আপনি আমাকে চিনেন না? বলে কি না আমি আপনাকে চিনি না।
গোলটা দেওয়ার সময় আপনি তাকে কিছু বলেছিলেন?
গোলটা দেওয়ার সময় তাকে আমি বলেছি যে আপনি ভাই যেভাবে নিচ্ছেন ঠিক সেভাবে গোলগুলো আমাকে ব্যাক করে দিবেন, আমার ফ্যামিলি কিন্তু কেউ জানে না, এবং আমি কোন ফ্যামিলি বা কি এটা আমি তাকে বলিও নাই, কিন্তু তার পরিচয়টা আমাকে দিয়েছে যে সে রিক্সা চালায়, রিক্সাওয়ালা।
আচ্ছা আচ্ছা, আমরা সামনের দিকে যাই।
হ্যাঁ, তারপরে এরকম আমি দেখেছি, দেখানো যেটা দেখেছি যে দুই দিন মানে ওভার হয়ে গেছে যে টাইমগুলো সময়গুলো গিয়েছে, তারপরে কোনো কাজ হচ্ছে না। তারপর আমার বড় বাবাকে আমি আজ করি, যে আমার বাবাকে না, আমার বাবাকে তো বলে তোমাকে তো শেষ, তার মানে আমার বাবাকে বলি যে বাবা আমি তো একটা ভুল করে ফেলেছি, এই ধরনের এই সিনক্রেট গুলো হয়েছে, তো আমি এটা কিভাবে কি করবো?
বড় বাবাকে বললেন? আমি এখানে একটু সবাইকে যোগ করতে চাই, আমরা আসলে গল্পের প্রয়োজনে কিংবা গল্পের অথেন্টিসিটি বা যেটাই বলি না কেন বিশ্বাসযোগ্যতার কারণে আমরা আসলে বড় বড় মানুষগুলোকে আসলে ছড়াতে চাই না এইসব ছোট ছোট জায়গাতে। আর রিচির বড় বাবা আসলে বাংলাদেশের রাজনীতিবিদদের শীর্ষস্থানীয় একজন, এবং ও যেটা করেছিল বুদ্ধি করে, যেহেতু বাবা বড় বাবা পলিটিক্স করেন এবং এই জায়গাতে আছেন, তার ক্ষমতা অনেক বেশি, সুতরাং বড় বাবার কাছ থেকে জিনিসটা সমাধান করা সম্ভব। আচ্ছা, যাই হোক, তারপর
বড় বাবাকে বলার পর বড় বাবা বলে যে ওকে তুমি যেহেতুটা ভুল করে ফেলেছ, তো এটা তো প্রবলেমটা সলভ করতে হবে তাই না, তুমি এক কাজ করো, তুমি লোকেশনটা দাও। কিন্তু ছেলেটা একটা কাজ করেছে যেটা আমার খুব মানে এখন আমার কি বলবো, যে তাকে লতাকে বলার কোন আমার ভাষা নাই। তারপর একটা কাজ যেটা ভালো করেছে, তার লোকেশনটা ঠিক দিয়েছিল, যার কারণে আমি তাকে আমার বড় বাবা সেখানে এবং আমি আমার কাজিনস আমরা সবাই যে তাকে ধরতে পেরেছিলাম।
ঢাকা থেকে আপনারা সিলেটে গেলেন?
হ্যাঁ, ঢাকা থেকে আমরা সিলেটে গেলাম, আমার বড় বাবা আমাদেরকে অনেক লোকজন দিয়ে পাঠালো আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। মৌলভীবাজার থানার আমি আমি ওই ওসিটার নাম আমি অবশ্যই বলবো, কারণ সে অনেক আমাদের জন্য অনেক করেছে, সে হচ্ছে সজল কুমার, মৌলভীবাজার থানার উনি ওসি। আমি এখন যদি সে আমাকে শুনে থাকে তাকে বলবো আপনাকে ভাই অনেক অনেক থ্যাঙ্কস, কারণ সেই দিনটা যদি আপনি আমাদেরকে না দেখতেন তাহলে আমরা মনে হয় ওইখান থেকে আসতে পারতাম না।
যাই হোক, তারপর
আমরা এখানে গিয়েছি ঠিক ছয়টা থেকে সাড়ে ছয়টা হবে মেবি, এই টাইমটা আমরা ওইখানে পৌঁছলাম। পৌঁছানোর পরে ওই লোকেশন অনুযায়ী গেলাম, যাওয়ার পরে দেখি কি যে একটা ভদ্র একটা বৃদ্ধ লোক নামাজ পড়ছে
ওই বাড়িতে।
দুইটা রুম ছিল, একটা রুমে নামাজ পড়ছে আর একটা রুমে দুইটা বেড লাগানো ছিল, দুইটা ছেলে চারটা ছেলে মানে ঘুমাচ্ছে। তো আমি তো তাকে খুঁজছি ছেলেটা কোথায়, দেন আমি তাকে পাইনি, সে আমাকে চিনে মানে পিছনের একটা মানে যাওয়ার একটা পলার একটা রাস্তা ছিল, আমি তো তাদের বাসার ইগুলো জানি
না,
হ্যাঁ কারণ এত ঢাকা থেকে আমি ফার্স্ট গিয়েছি। দেন ও মানে আমাকে দেখে পালিয়ে যাওয়ার পর তার বাবা আসলো, আসার পর তাকে সালাম দিলাম, বললাম যে আঙ্কেল লিমন কোথায়, বলে কি লিমন নামে এখানে কেউ থাকে না, বললাম কি। পরে একদিন আমাকে ফোন করে যখন কথা বলেছিল তখন তাকে আক্তার নামে একটা ভদ্রলোক
টেলিফোনে
ডেকেছিল, তখন আমি বুদ্ধিটা তখন আমার মাথায় ক্যাচ করলো যে এই লিমন নামে চিনি না, তাহলে আমি আক্তার বলে দেখি তো, দেখি এই নামে তার বাবা চিনে নাকি। বললাম আচ্ছা আঙ্কেল আক্তার, আক্তারকে কি আপনি চিনেন? কাকা আক্তার তো আমার ছেলে, আমি আক্তারকে চিনবো না কেন? তাহলে ওই লোকটা কই? বলে কি কেন তো শুয়ে আছে, আমি একটু ডাকেন তো। বলে কি আল্লাহ তো নাই, আমি কি দেখছেন আমাকে দেখে পালিয়েছে আপনার ছেলে, এখন কি করা যায় বলেন? বলে আপনার কোথা থেকে আসছেন? পরে আমার বড় বাবা এখান থেকে ফোন করে দিয়েছে, তো ওখান থেকে পুলিশ দুই গাড়ি পুলিশ দিয়ে তার বাবা তার মা দেন তার যে তিনটা ভাই ছিল ওদেরকে থানায় নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর অনেক মানে অনেক কিছু বলেছে, বলার পর তার ডিটেলস পরিচয় আমি তখন জানতে পারি, তার নাম হচ্ছে আক্তার, সে নট লিমন, তার কোন লিমন নামে কেউ তাকে চিনে না, সে কোর্টে একটা ভালো একটা পোস্টে জব করে সে রিসকা চালায় না, সে কোর্টে জব করে সে পেশকার, ঠিক আছে, সে পেশকার, সে বিবিএ ফাইনাল দিয়েছে তখনই। এগুলো জানার পর আমার খুব কান্না পাচ্ছে, আমি কান্নাকাটি করছি, আমার কাজিন আমাকে বুঝাচ্ছে যে রিচি সামথিং এসব ব্যাপারে কান্নাকাটি করে না, গাধা, এগুলো করে মানুষ, আমাকে বুঝাচ্ছে। আমি কি করলাম, রং নাম্বার এগুলো হয়, এগুলো পছন্দ, এগুলো তো বড় বড় কিছু হয়, আমি কি তাই নাকি, তা আমি তো জানি না, তাহলে আমি কান্না কি করবো, আমি তো এইভাবে বলতেছি। বলার পরে যাই হচ্ছে ওইখান থেকে করলাম, তো ছেলেটা আর আসে না, মোবাইলটা স্টপ বন্ধ ছিল, অফ ছিল। দেন তার বাবা মা আমাকে কি প্রপোজ করছে জানেন,
তাৎক্ষণিক ভাবে
হঠাৎ করে একটা মেয়েকে যে এভাবে যে তার ছেলে একটা কুকণ্ড মানে ঘটিয়েছে, তার জন্য যে তার সেই মেয়েটাকে এভাবে প্রপোজ করতে পারে আমার লাইফে আমি কখনো দেখিনি, আমি এতটুকু বড় হয়েছি আমি কোনোদিন দেখিনি যে এভাবে যে প্রপোজ করতে পারে।
কি করেছিল আপনাকে, কি
আমাকে বলে কি যে আমার ছেলে তো জয় করার করেছে, মা ঠিক এভাবে যে মা আমার ছেলে তো জয় করার করেছে, এখন তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি বললাম আপনি কি বলেন এগুলো, আপনি কি মাথা ঠিক আছে, আমার বয়স কত, আমি মাত্র আমি 9 এক্সাম দিয়ে আমি নিউ 10 উঠেছি, আর আমার যদি বাবা আমার প্যারেন্টস এগুলো জানতে পারে আমাকে জবাই করবে, আপনি কি মাথা ঠিক আছে, আপনি ছেলেকে কি আমি লাভ করতাম নাকি যে আপনি বিয়ে করবো,
যে ছেলেটা এরকম একটা কাজ করেছে আমি কেন বিয়ে,
আর তাকে আমি কেন, প্রশ্নই আসে না।
আমার মনে হয় অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল আপনার ব্যাপারগুলো দেখে, যে কারণে তারা নিজেদেরকে সেভ করার জন্য,
হ্যাঁ হ্যাঁ, তারা ভয় পেয়েছিল, কারণ ঢাকা থেকে লোক যাওয়াটা অনেক টাফ, তার মধ্যে 3 গাড়ি পুলিশ তাদেরকে গিয়ে হস্তনস্থ করেছে, পুরো বাড়ি তন্ন তন্ন করেছে, পাওয়া যায়নি। যখন আমার প্রশ্নগুলো এইভাবে অ্যান্সার তারা পাচ্ছে, দেন বাবা মা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পর বলল কি যে ঠিক আছে আমি তাহলে আমার ছেলেকে ফোন দিচ্ছি। তাহলে আমি বললাম যে আপনি তাহলে এতক্ষণ কি আপনার ছেলের মতোই কি কাজ করেছেন, আপনি বললেন যে ফোন দিয়েছি মোবাইলটা তার অফ পেয়েছি, এখন বলতেছেন যে ফোন দিব, তাহলে আপনি এতক্ষণ কাকে ফোন দিলেন, আপনি এখন বললেন ছেলেকে ফোন দিয়ে আনবেন, আর আপনি শুনেন যে কথা বললেন, আপনি মুরব্বী মানুষ, আমি চাই না আপনাকে কোনো উপকার কোন খারাপ বা অপমান জনিত কোনো কথা বলতে, আমি তাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলেছি, আর তিনি যে আমাকে বলেছেন যে আমার ইচ্ছে করতেছে যে তোমার পায়ে ধরে সালাম করতে,
কেন,
কারণ আমার ছেলে এতবারটা মানে অকর্ম ঘটাইছে যার কারণে তুমি এত দূর থেকে এসছো, এবং তুমি ওই আমার ছেলেকে তুমি বলছো যে ও একবার এসে আমার সামনে বলো যে আমি গোল্ডগুলো নিছি, আমি তাকে মাফ করে দিব।
This track was downloaded from FusionBD.com.
এখন আমার ছেলে হয়ে আমি তোমাকে মানে পায়ে ধরে সালাম করতে ইচ্ছে করছে, পরে আমি বলছি আপনারা তো নির্দোষ, আপনারা তো কোন অন্যায় করেন, কিন্তু আপনি একটা ভুল করেছেন, সেটা হচ্ছে যে আমার বাবা মা আমাকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা আপনার ছেলেকে আপনি দিতে পারেননি, তার মানে আপনার ছেলে এটা ব্যবসা প্রতিষ্ঠান, যে আমাকে বলেছে রিক্সাওয়ালা, অন্য একটা মেয়েকে বলবো আমি সাইকেল চালক, এরকম একটা বাইক চালক বলতে পারে।
আমরা একেবারে গল্পের শেষের দিকে চলে এসেছি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি অনেক অনেক শীর্ষস্থানীয় আপনার পারিবারিক ভাবেই আপনি সেটার মানে পেয়েছেন যে অনেক শীর্ষস্থানীয় একজন পলিটিক্যাল পার্সনের আপনি কি বলা যায় ভাতিজি, তো এত বড় একটা ব্যাকআপ থাকার পরেও কি আপনি গোল্ডগুলো উদ্ধার করতে পেরেছিলেন?
না আমি পারিনি, এখনো পর্যন্ত আমি গোল্ডগুলো উদ্ধার করতে পারিনি। তারপর আমরা যখন ঢাকা চলে আসছি, ঢাকা আসার পর ছেলেটা আমাকে কল করেছিল, কল করার পর আমাকে বলে যে আমি যদি বেঁচে থাকি আমি আমি যতগুলো গোল্ড নিয়েছি আমার গায়ে চামড়া বিক্রি করে হলো আমি এই গোল্ডগুলো দিব। পরে আমি বলছি যার নাকি ইমান নাই তার কোনো কিছুই নাই, তোকে এগুলো মাফ করে দিছি যা, এগুলো বলছে আমি যেভাবে বলছি আমি সেভাবে বললাম, যদি আমার ভুল হয় লিসেনাররা আমাকে প্লিজ মাফ করে দিবেন, আমি যেভাবে ল্যাঙ্গুয়েজটা বলেছি আমি সেভাবে আমি বললাম। এখন আমি বলছি যে এতকে মাফ করে দিয়েছি, তো এগুলো দিতে হবে না, কিন্তু নেক্সট ডে তুই আমার এই নাম্বারটা ওপেন পাবি না, কারণ আমার লাইফে কখনো এই ঘটনা ঘটে নাই, আমার ফ্যামিলি এগুলো হবে হয় নাই। দেন আমাকে দিয়ে এগুলো হওয়ার পর আমার ফ্যামিলি বুঝতে পেরেছে যে আমার মেয়েটা এগুলো করা আমার মেয়েটার পক্ষে পসিবল না, এই জন্য আমার ফ্যামিলি মেনে নিয়েছে
এবং মেনে নিয়েছে, এবং আপনার জীবনে একটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। আপনি একেবারে সংক্ষিপ্ত করে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান, আপনি একদম সংক্ষিপ্ত করে সময় হাতে নিয়ে?
আমি শ্রোতাদেরকে আমার সব বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো যে রং নাম্বার তো রং নাম্বারই, রং নাম্বার কখনো রাইট নাম্বার হতে পারে না। আর এই নাম্বারে অনেকে আছে, যেমন আমি এখন কথা বলছি আমার কথাটা অনেক মিষ্টিও হতে পারে, অনেক দুষ্টিও হতে পারে, টক মিষ্টির মতো হতে পারে, সো আমার কথা শুনে কেউ প্রেমে পড়বেন না প্লিজ, এটা হচ্ছে আমার বড় একটা মেসেজ যে
যদি প্রেমে পড়ে আমরা আপনার ঠিকানা দিয়ে দেবো।
না না না, এটা কারণ আমি এগুলাকে অ্যাভয়েড করি, আমি প্রেম টেম এগুলো লাইক করি না, এগুলাকে হেট করি। যেটা আমি লিসেনারদের ক্ষেত্রে আমার মেসেজ সেটা হচ্ছে যে রং নাম্বারে কোন ছেলে বা মেয়ে হোক না কেন, সে যদি অর্থশালী হোক, সে যদি গরিব হোক, আপনাদের কাছে প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমি রিচি, আমি আর জি রিচি, আমার ফ্যামিলি এটা মেনে নিয়েছে বিদায়, আজকে আমি কোন খারাপ পর্যায়ে আমি যাইনি, আমি এখনো ভালো আছি, আমার ফ্যামিলি জানে যে আমি রিচি, কোনোদিন ভুল কাজ করতে পারি না, আমি কখনো পারলে আমি মানুষকে হেল্প করেছি, মানুষের পাশে দিয়ে সহযোগিতার হাত
এবং শেষটা হচ্ছে এরকম যে রিচি আমাদের কাছে কথাটা বলতে চাইলো, আমরাও সেটা ঠিক একসাথে যোগ করতে চাই। রিচিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনারা প্লিজ সচেতন থাকবেন, যেটা ও বলেছে খুব গুরুত্বপূর্ণ কথা যে রং নাম্বার কখনো রাইট নাম্বার হতে পারে না, এবং রাইট নাম্বার হওয়ার আগে সেটাকে অনেক যাচাই করে নিতে হবে। সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের মূল অনুষ্ঠানে। মূল অনুষ্ঠান বলতে আসলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মূল অতিথি যিনি আজকে থাকবেন এবং যার গল্পটা শোনার আগে কোন মন্তব্য করতে চাচ্ছি না তাকে নিয়ে ফিরে আসব। আর একই সাথে বলতে চাই আমাদের হ্যালো 8920 এখন থেকে প্রচারিত হবে প্রতি বুধবার রাত 11:10। আপনি ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। 9115668 এটা হচ্ছে আমাদের নাম্বার। আবারও বলছি 9115668, ফোন করুন, আপনার নামটি বলুন, সেল নাম্বার স্পষ্ট করে বলুন এবং বলুন আপনার কি বলার আছে। এছাড়া আমাদের একটি ফেসবুকে পেজ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, RJ KEBRIA, ওখানে ঢুকতে পারেন, ঢোকার পরে আপনার যা বলার আছে অনুভূতি আপনি জানাতে পারেন, ইচ্ছে করলে আপনি অতিথি হয়েও এখানে আসতে পারেন, সে কথাও আপনি ওখানে বলতে পারেন। এবং আপনি যদি আমাদের কোন অনুষ্ঠান ডাউনলোড করতে চান প্রচারিত, সেগুলো আপনি ওখান থেকে করতে পারবেন। সংবাদের পরপর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। একদম তাই, হ্যালো 8920 শুনছেন আপনি এবিসি রেডিও FM 90.2 এ। 12:24 হচ্ছে সময়, প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে খুব স্বল্প সময়ের জন্য আমাদের সঙ্গে ছিলেন রিচি। রিচি তার জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলেছেন এবং সাথে ছিলেন বলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা হ্যালো 8920 কে বলে থাকি আপনার কথা বলার প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন রকমের অভিজ্ঞতা বলতে পারেন এবং সবই আমাদের এখানে যা প্রচার করা হয় জীবনমুখী গল্প, জীবন থেকে শিক্ষা নেওয়া গল্প। এবং আমরা বিশ্বাস করি নাটক, নোভেল, উপন্যাস যাই বলি না কেন, মঞ্চ হোয়াট এভার, মানে যাই হোক না কেন, সবকিছুতেই একটা গল্প থাকে। কিন্তু জীবনের গল্প সব গল্পের উপরে, জীবনে যা ঘটে যায় তা নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। এবং সবসময় একটা কথা বলে থাকে আমাদের অনুষ্ঠানে, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। যাই হোক, সেরকম একটি ড্রামার মুখোমুখি একটু 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 কিছুক্ষণ পরেই আমরা হব। আর এই অনুষ্ঠানে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন আপনাদের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ। আপনারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করেন, ফোন করার পর আপনারা এখানে আসতে চান, অংশগ্রহণ করতে চান, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সেরকম কিছু কল এই মুহূর্তে আমি বাজাবো। আর একই সাথে আপনাকে মনে করিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। 9115668 অর্থাৎ 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন করুন, ফোন করার পরে আপনার নামটি বলুন এবং তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং বলার পরে বলুন আপনি কি বলতে চান। আপনার কথাগুলো প্রচার করা হবে আগামী বুধবার রাত 11:10 হ্যালো 8920, কারণ এখন থেকে হ্যালো 8920 শুক্রবার না বুধবারে হবে। আর একই সাথে আপনি যদি আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান তাহলে বলুন আপনি অতিথি হয়ে আসতে চান, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং এমনও হতে পারে আগামী সপ্তাহে এখন হটসিটে যে বন্ধুটি বসে আছে সেই জায়গাটায় আপনি থাকবেন। তো চলুন আমরা শুনে নেই যে কে কি বলেছে এবং কেন আমাদের অফিসে, কেন আমাদের স্টুডিওতে এসে আপনাদের সাথে তাদের জীবনের গল্পগুলো ভাগাভাগি করতে চেয়েছে।
আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার মোবাইল নাম্বার, আমি আমার জীবনের কষ্টের কথাগুলো, কষ্টের স্টোরিগুলো আমাদের স্টুডিওতে উপস্থাপন করতে চাই এবং দয়া করে আমাকে একটি সুযোগ দিলে কৃতজ্ঞ থাকবো। দয়া করে আমাকে একটু সুযোগ দেওয়ার ব্যবস্থা করে দেন প্লিজ ভাইয়া।
আমি লাবণী, আমার ফোন নাম্বার, আমি আমার বড় সন্তান মেমিকাতে কাছ থেকে আপনাদের অনুষ্ঠানটির কথা জানতে পারি। আপনাদের হ্যালো 8920 অনুষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা সত্যিকারে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের সামনে তুলে ধরেন এবং আপনারা বিশ্বাস করেন যে সত্যিকারের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কোন সিনেমা, নাটক কিংবা উপন্যাসের চেয়েও বেশি বিস্ময়কর। আমার কাহিনী আপনার কাছে কিংবা আপনাদের কাছে বিস্ময়কর বা কষ্টকর নাও হতে পারে, তবু আমি জানালাম। আমি আমার 3 সন্তানকে নিয়ে বাবা মায়ের বাসায় আছি। তারা আমাদেরকে কখনই আপনাদের ওখানে যেতে দিবে না, তাদের কথা মতো আমাদের চলতে হয়। যদি ফোনে বলা যায় তাহলে বলবো আমার জীবন কাহিনী কোথায় শেষ হবে তা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ আমাকে দিয়ে আর কত যে পরীক্ষা করবে তা আমি নিজেও জানি না। আমার সহ পরিবারে সৌদি আরবে ছিলাম, আমি SSC পাস করেছি সৌদি আরব থেকে এসএসসি ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি সৌদি আরবে লেখাপড়া করি। আমার বর্তমান বয়স 35। আমার দুই বিয়ে, একবার আবেগের বসে বিয়ে করে ভুল করেছি। প্রথম জীবনে একটা মেয়ে হয়, যার কাছ থেকে আপনাদের অনুষ্ঠানটি সম্পর্কে জানতে পারি। দ্বিতীয়বার ভালোবেসে বিয়ে করি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি আমার দ্বিতীয় স্বামীকে। 12 বছর সংসার করে এখন জীবন থেকে হারিয়েছি, আর এখন 3 সন্তানকে নিয়ে ভয় ভয় জীবন কাটাচ্ছি। আমি জানি আমি বলতে পারবো না, কারণ আমার পক্ষে রাতে স্ত্রীতে যাওয়া সম্ভব নয়। আমি থাকি সাভারে মা বাবার বাসায়। আমি নিজেকে ছোটবেলা থেকে অসহায় মনে করি। আমার কখনোই ভালো ফলাফলের চিন্তা মাথায় আসতো না, সবসময় নেগেটিভ চিন্তাই মাথায় আসতো। কোনো সিদ্ধান্তই একেবারে নিতে পারতাম না, সবসময় বিবেক দিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আর কেউ যাতে আমাকে দিয়ে কিংবা আমার কারণে কষ্ট না পায়, রাত দিন সেই চিন্তাটাই থাকতো আমার মাথার মধ্যে। সরলতা, দুর্বলতা, আবেগ ও বিশ্বাস করে জীবনে অনেক অনেক ঠকে। আমার স্বামী ছিল বন্ধু বিশ্বাসী।
ঢাকা জুরাইন থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আহমদুর হক। আমার ফোন নাম্বার হচ্ছে, আমাদের একটি জমিন প্রভাবশালী ব্যক্তিরা দুর্যোগস্তি করে খাইতেছে, আমরা দিন দরিদ্র অসহায় গরিব মানুষ বিদায়, তাদের হাত থেকে আমার এই সয় সম্পত্তিটা উদ্ধার করে আনতে পারতেছি না। প্লিজ কিবরিয়া ভাই, আপনি একটু আমাকে দয়া করে সুযোগ করে দিবেন অনুষ্ঠান হয়ে আসার জন্য, তাহলে আমি খুব উপকৃত হব। আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমরা এক মায়ের 3টি ভাই বোন দৃষ্টিহীন, আমাদের তিনজনের চক্ষুনে আমরা 3জন দৃষ্টিহীন প্রতিবন্ধী। দয়া করে প্রতিবন্ধীদের সয় সম্পত্তি যাতে আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা আমরা উদ্ধার করে আনতে পারি, সেই সুযোগটা একবার করে দেওয়া হোক।
আমার নাম মোহাম্মদ তানোয়ার হোসেন, আমার মোবাইল নাম্বার। আমি আমার কষ্টের কাহিনীগুলো এবিসি রেডিও স্টুডিওতে তুলে ধরতে চাই। আমি খুব কষ্টের মধ্যে বড় হয়েছি এবং আজকে এ পর্যন্ত আমার কষ্টের কথাগুলো উপস্থাপন করতে চাই আপনাদের মাঝখানে। আমাকে একটু সুযোগ দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবিসি রেডিওর কাছে। আমার বিস্তারিত ঘটনাগুলো এরকম, ছোট থেকেই লেখাপড়া না করে লেখাপড়া করার ভাগ্য হয়নি। অল্প কিছু লেখাপড়া করার পর বাবার অত্যাচারে বাইরে থেকে বেরিয়ে আসার পর শুরু হয়েছে আমার এক করুণ কাহিনী, যে ঢাকা শহরে চাকরি বাকরি না পেয়ে বিভিন্ন কিছু জব করতে করতে আজকে পর্যন্ত আমার বিভিন্ন পেশাগত কাজে তাকে দেয় এবং বিভিন্ন সমস্যায় করে 22 বছর বয়সের মাঝখানে দুটো বিয়ে করতে হয়েছে এবং একটি বিয়ে হয়েছে এদেশের কিছু দুশ্চরিত্র এবং দুষ্কৃতি পক্ষের জোরপূর্বক দিয়ে। তো আমি আমার এই কথাগুলো এবিসি রেডিওতে উপস্থাপন করতে চাই, আমাকে সুযোগ দিলে এবং আমাকে জানালে কিভাবে আমি আপনাদের ওখানে যেতে পারবো, কিভাবে আমার এই কথাগুলো আপনাদের কাছে পাঠাতে পারবো, সুযোগ দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো।
আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার ভাই শিমুন গান্ধী ভাই, সেল নাম্বার হলে গিয়ে। আমার জীবনে একটা যে দুর্ঘটনা হয়ে গেছে ভাই, খুবই কষ্টে ভাই, আমি আপনার সাথে একটু যোগাযোগ করছি, সাক্ষাৎকার দিলে আমার খুব ভালো হতো ভাই। আমার জীবনে যা একটা দুর্ঘটনা, মানুষের জীবনে হয় কিনা জানি না, তো আমার জীবনে যা এগুলো তা ভাই মানুষের জীবনে ঘটে না।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রুমজু মাহমুদ। আমার ফোন নাম্বার হচ্ছে, আমি আরো কয়েকবার ফোন দিয়েছি কিন্তু আমার ফোন শোনানো হয় কি হয়েছে কিনা তা আমি জানি না। আমার গল্প আমি এসে ওইখানে বলতে চাই। আমার গল্প থেকে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেকে শিখবে, অনেকে বুঝবে, অনেকে অনেক হ্যাপি হবে। প্লিজ প্লিজ আমি একটু আসতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন।
আমি ইসমাইল, আমার ফোন নাম্বার। ভাইয়া, আমি অনেকবার ফোন করে কথা বলেছি, আমি জানি না আমার কথা আপনি শুনেন কিনা। ভাইয়া, আমি অনেক অনেক কষ্টের মাঝে আছি, আমার কষ্টের কথা বলার মতো কাউকে পাই না। একদিকে বেঁচে থাকার যুদ্ধ, যার জন্য দিন রাত পরিশ্রম করে থাকি আমি, আমার এই কম বয়সে কি পরিমানে কষ্ট আমি করে থাকি তা একমাত্র আমার সৃষ্টিকর্তাই জানে। ভাইয়া, তার মাঝে আমার বোনরা বিভিন্ন সমাজে নির্যাতনের শিকার হচ্ছে, আমি কি করে এসব সহ্য করবো ভাইয়া? তার জন্য আমার আপন দোলা এই ভাই, তাকে কেউ কোনো কিছু বলার সাহস পায় না। নদী ভাঙনে আমাদের বাড়ি নিয়ে যায়, আমাদের বাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আমার পরিবার চাঁদ করে আমার ফুফুর বাড়িতে উঠছে আমার ভাই বোনদেরকে নিয়ে। সেই থেকে তারা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আমার বোনেরা স্কুলে যাইতে পারে না, আমি বাড়িতে প্রয়োজনীয় টাকা দিতে পারি না, আমার মনে হয় আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।
আমি হায়দার বলছি, সেল নাম্বার হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রী, সেই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সন্দেহের কারণে একটি সংসার আস্তে 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 ধ্বংস হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে আমি আমার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করি, সেখানেও বিয়ে করার পরও স্ত্রীর ছোট বোনও দেখলাম যে সে তার প্রথম ভাবে যেরকম ভাবে ছিল, তার পরবর্তীতে সে 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা এবং গোপনে তাদের সাথে যোগাযোগ
এই নিয়ে টেবিলের মধ্যে দ্বন্দ্ব। এখন আমি হ্যালো এট নাইট টু জিরোর অনুষ্ঠানে আসতে চাই, মনের দুঃখের কথাগুলো বলতে চাই। আমি দিলে দিলে শেষ হয়ে যাচ্ছি, কাউকে বলতে পারতেছি না, কোথাও থেকে কোন সিদ্ধান্ত পাচ্ছি না। তাই হ্যালো এট নাইট টু জিরোতে বলে আমি আমার মনটাকে হালকা করতে চাই।
সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে অন্তত একটা প্ল্যাটফর্ম আছে যেখানে অন্তত মানে কিছুই যদি মানে কাউকেই যদি বলা না যায় তাহলে একটা জায়গায় অন্তত বললে শুনবে, সেই জায়গাটা হ্যালো এইট নাইন টু জিরো আপনাদেরকে করে দিতে পেরেছে। এবং যার যে জায়গাটা থেকে আমরা কিন্তু বলি না যে আপনি এই ধরনের গল্প এখানে বলবেন, আপনার জীবনের গল্প বলুন, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে বেদনা, সেটা হতে পারে কষ্টের, যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে ভালোবাসার, আপনার জীবনের অভিজ্ঞতা আমরা শুনতে চাই। এবং আমরা এই গল্পগুলোকে ঈশপের গল্প বানাতে চাই না। আমরা ছোটবেলায় এরকম গল্প পড়তাম, ছোটবেলাতে একটা গল্প থাকতো, শেষের দিকে একটা মোরাল লেসন থাকতো, একটা নৈতিক শিক্ষা থাকতো, নৈতিক শিক্ষাতে বলা হতো, সেটাও শিখিয়ে দেওয়া হতো যে এই গল্পটা শুনলে এবং এটার পরে তোমাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আমরা ওরকম কোন ইডিওলজি কিংবা ওরকম কোন নৈতিক মূল্যবোধ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি না। আমরা একটা গল্প বলি এবং বলার পরে আপনাকে বলি আমার যে গল্প বললেন তার যদি কিছু বলার থাকে সে বলবে, এবং বলার পরে আপনার উপর ছেড়ে দিই যে গল্পটিকে আপনি কিভাবে নেবেন, সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আজকে লাবণী আমাদেরকে ফোন করে বলেছেন এখানে যে তিনি সাভারে থাকেন এবং যে পরিস্থিতির মধ্যে থাকেন তিনি এখানে এসে যোগ দিতে পারবেন না। লাবণী সহ এরকম শ্রোতা যারা অসংখ্য রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমরা বলছি, এরকম গেস্টদেরকে, এরকম অতিথিদেরকে আমরা নিজেরাই ফোন করব এবং আপনার গল্প যদি আমাদের কাছে পছন্দনীয় হয় তাহলে অবশ্যই আপনার গল্প আমরা ফোনে রেকর্ড করে আমাদের শ্রোতাদেরকে শোনাব। লাবণী, আপনাকে ফোন করবার জন্য অনেক ধন্যবাদ। আপনি আপনার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করবার দরকার ছিল ততটুকু চেষ্টা করেছেন, বাকিটুকু আমাদের দায়িত্ব। আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আমরা আজকের অনুষ্ঠানের মূল গল্পে চলে যাব এবং আজকের অনুষ্ঠানের মূল অতিথি যিনি, তিনি হচ্ছেন আমাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ, কারণ তিনি একটা এপিসোডও দুই একটা এপিসোড হয়তো মিস করেছেন হ্যালো এইট নাইন টু জিরোর। তার নাম হচ্ছে প্রণয়। আমরা প্রণয়ের কথাটা আগে একটু শুনে নিব, তারপরে প্রণয় আমাদের সাথেই রয়েছেন, আমরা প্রণয়ের গল্পে ফিরে যাব। চলুন ও কি বলেছে একটু শুনি।
আমার মোবাইল নম্বর, আমি বর্তমানে সামান্য একটা ডে নাইট শিফটে চাকরি করি। আমি আপনাদের এই অনুষ্ঠানটা যখন আমার ডে শিফট থাকে তখন অবশ্যই অবশ্যই শুনি। নাইট শিফটে যে পর্বটা হয় সেটা আমি না শুনতে পারাই খুবই মিস করি। এই পর্যন্ত প্রায় ৬ ৭টা পর্ব আমি শুনে এবং শুনে খুবই আবেগতাড়িত হয়ে যায়। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ট্র্যাজেডি থাকে। আমাদের আপনাদের ওখানে প্রচার হওয়া ঘটনাগুলো শুনে লিসনারদের অবশ্যই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে, আমি তা মনে প্রাণে বিশ্বাস করি। বাস্তবিক আমার জীবনে ব্যতিক্রমী আলাদা একটা ঘটনা আছে। আপনাদের যদি ভালো লাগে তবে আমার জীবনের কাউকে না বলা ঘটনাটা আমি সবাইকে জানাতে চাই। এই পৃথিবীতে নারীরা এখন
আমাদের ভালো লাগবে কিনা জানি না, তবে আমরা গল্পটা শুনব এবং সেজন্যই আজকে আমরা প্রণয়কে এখানে আমন্ত্রণ জানিয়েছি। প্রণয়
জি,
কেমন আছেন আপনি?
ইনশাআল্লাহ ভালো।
আপনি একটু স্পিকারটা কাছে নেবেন আপনার একটু মুখের কাছে, তাহলে আমাদের তারা খুব ভালো বন্ধু, আমরা খানিকক্ষণ গল্প করতে চাই আপনার সঙ্গে। এটা মনে করার দরকার নাই যে আপনি সবার উদ্দেশ্যে আপনার গল্পগুলো বলছেন, আমি শুধু মনোযোগ দিয়ে আপনার গল্পগুলো একটু শুনবো। আর শ্রোতাদেরকে বলছি, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে সেখানে প্রণয়কে যদি কোন প্রশ্ন করতে চান এবং কোন মন্তব্য করতে চান তার গল্প নিয়ে, আপনি সেটা করতে পারেন। আমরা প্রণয়কে, আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে সরাসরি সেই প্রশ্নটা প্রণয়কে করতে চাই। আপনি যদি ফেসবুক পেজটি খুঁজে পেতে চান তাহলে সেটা হচ্ছে আরজে স্পেস KEBRIA, আবারও বলছি আরজে স্পেস KEBRIA, যোগ করুন ওখানে নিজেকে এবং স্ট্যাটাসে আপনার যদি কোন মন্তব্য থাকে সেই মন্তব্যটি আপনি করতে পারেন। প্রণয়, আপনি যেটা বলছিলেন যে আপনি একটা ছোটখাটো চাকরি করেন, ঢাকা শহরে তো থাকেন, কোন এলাকাতে থাকেন?
শরীয়তপুরে আছি।
আচ্ছা, এবং ওকে চলুন শুরু করা যাক, কোথা থেকে শুরু করবেন আপনার গল্প? ছোটবেলা থেকে শুরু করেন?
অবশ্যই, আমি বড় হয়েছি মধ্যবিত্ত ঘরে। আমরা চার ভাই পাঁচ বোন।
চার ভাই পাঁচ বোন?
জি।
বাবা কি করতেন?
আমার বাবা হেডমাস্টার ছিলেন,
স্কুলের হেডমাস্টার।
জি।
আচ্ছা,
তো আমি ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমার লেখাপড়া খুব সীমিত, SSC পাশ করছি।
ভালো ছিলেন মানে আপনি কি?
আমার জীবনে আমি কখনোই রোল দুই হয় নাই, সবসময় এক ছিল।
ক্লাস টেন পর্যন্ত আপনার রোল এক ছিল? আচ্ছা, আর
ক্লাস ফাইভ আমি স্কলারশিপ পেয়েছি, ক্লাস এইটও।
তো আপনি ক্লাস টেন পর্যন্ত পড়ে আর পড়েননি? আপনি বড় হয়েছেন, আপনি গ্রামে থেকেছেন কতদিন পর্যন্ত?
গ্রাম মানে মফস্বল শহর আর কি।
ওখানে আপনি থেকেছেন কতদিন পর্যন্ত?
ওখানেই আমার বেড়ে ওঠা।
আচ্ছা, আপনার আমার শ্রোতাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনার এজটা যদি গড় এভারেজটা বলতেন, যে আপনি এখন বর্তমানে কোন এজে বিলং করছেন এবং কোন বয়সে আছেন?
35
এর মতো আপনার বয়স। ওকে, চলুন তারপর।
আমাদের পারিবারিকভাবে আমাদের ফ্যামিলিতে একটা ঘটনা হয়, আর এই ঘটনা জানতে পারি আমার বাবা মারা যাওয়ার পর। আমার বাবা মারা যায়, আমি তখন ক্লাস 9 পড়ি। আমার বাবা আত্মজীবনী।
কিভাবে মারা যান উনি? নর্মালি মারা যান নাকি
হার্ট স্ট্রোকে মারা যান?
হার্ট স্ট্রোক করেছিলেন।
জি।
পরিবারে কোনো সমস্যা ছিল
না? পরিবারে তেমন একটা কোনো সমস্যা ছিল না।
আচ্ছা,
আগে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, তো তার ডায়েরি থেকে আমি পাই।
উনি কি ডায়েরি লিখতেন?
হ্যাঁ।
আচ্ছা,
আমাদের ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে একটা, আমি যখন ছোট তখন একটা ঘটনা ঘটছিল। আমার বড় বোন, আমার বড় তিন বোন, ওখানে এক বোনের সাথে আমার চাচাতো ভাইয়ের সম্পর্ক ছিল। তো সম্পর্ক,
চাচাতো মানে আপন চাচাতো ভাই?
আপন চাচাতো ভাই।
আচ্ছা।
সম্পর্ক থাকার পর তাদের একটা বাচ্চা হয়, এটা বিয়ে হওয়ার আগে।
মানে আপনার বড় বোনের সাথে আপনার চাচাতো ভাইয়ের একটা সম্পর্ক ছিল এবং সামাজিকভাবে এটা একটা অবৈধ সম্পর্ক।
হ্যাঁ।
এবং যেটা বলছিলেন যে ওই সম্পর্কের বদৌলতে তারা বিয়ে হওয়ার আগেই আপনার বোন মা হয়ে যান, তাই তো?
যখন প্রেগনেন্ট হয় তখন থেকে আমাদের ওই দুই ফ্যামিলিতে একটু এটা কখনোই মীমাংসা হয় নাই, তখন থেকে আর কি শত্রুতা হয়।
আপনার বাবাটা কয় ভাই ছিলেন?
4 ভাই।
এটা বাকি সবাই জানতেন যে এই কারণে আপনার বোন এরকম?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আপনার বোন অন্তঃসত্ত্বা হওয়ার পর আপনারা কি করেন?
তারপর আমার বাবা এমনি গ্রাম সালিশ করছে, এমনি আর এমনি সরকারি কোনো কেস করে নাই, গ্রাম সালিশ করছে। করার পরে এটা তখন না মিটছে, তখন আমার বাবা ওদের, আমরা একসাথে ছিলাম, ওর ওখান থেকে জমি জমা বিক্রি করে আমরা আলাদাভাবে আলাদা জায়গায় বাড়ি করি।
আর বোনের ক্ষেত্রে বোনকে কি করে?
বোন মনে করেন লেখাপড়া করত, এখন বর্তমান প্রাইমারি স্কুলে টিচার। এখন তারপর অন্যত্র গিয়ে
ছেলেটা তো ওকে লাভ করতো নাকি? মানে
লাভ করতো কিন্তু মানে নেয়নি,
অস্বীকার করেছে।
অস্বীকার করেছে, ঠিক আছে। আর এই ঘটনা
আপনারা কি করলেন তখন? আপনার বোন তো অন্তঃসত্ত্বা ছিলেন, আপনারা কি কোনো অ্যাবর্শন করা বা কোনো কিছু?
না না, অ্যাবর্শন করানো হয় নাই, বাচ্চা
পৃথিবীতে এসেছে।
পৃথিবীতে এসেছে
যে স্টেজে আপনারা জেনেছিলেন, তখন তো ইচ্ছে করলে আপনারা আপনাদের সম্মানের দিকে তাকিয়ে বেবিটাকে পৃথিবীতে নাম আসতে দিতে পারতেন।
এটা ঠিক, কিন্তু আমার বাবা এটা মানে নাই।
আপনার বাবা চেয়েছিল আসুক।
হ্যাঁ আসুক, সেটা যেভাবে আসুক যেন পৃথিবীর আলো দেখতে পারে, এবং এখনো সে বাড়িতে আছে।
এবং সে কি জানে এইসব এইসব ব্যাপারটা?
সে জানে না, সে বড় হয়ে উঠছে।
আমার বাবার কথা জিজ্ঞেস করে না? সে তার বাবাকে,
সে জানে যে আমার বড় বোনের মেয়ে এসে, এখনো সে জানে।
সে বাবার কথা জিজ্ঞেস করে না?
তার বাবা ওই আমার বড় ভগ্নিপতি তাকে বাবা বলে ডাকে।
ও ও, আচ্ছা। আপনার বড় বোনের বিয়ে হচ্ছে?
হ্যাঁ।
আর যার কাছে বিয়ে হচ্ছে সে জানে এই কাহিনী?
হ্যাঁ সে জানে,
এবং জানার পরে সে সেটা গ্রহণ করেছে?
হ্যাঁ হ্যাঁ, সে মানেনি।
ওকে, চলুন সামনের দিকে যাওয়া যাক। আপনি এটা জানতে পারলেন কিভাবে?
এটা আমি আমার বাবার ডায়েরি পড়ে জানতে পারি, আর তখন থেকে আর কি আমার জীবনের এই এই দিকে আসছি।
মানে আপনার আপনার বাবার ডায়েরি পড়েছিলেন আপনি ক্লাস 9-এ, রাইট?
জি জি।
ক্লাস 9-এ আপনার বাবার ডায়েরিতে কি লেখা ছিল আপনি একটু আমাকে?
লেখা ছিল এটাই যে আমার নিজের রক্ত আমার সাথে এরকম করল, আমার ছেলেরা যেন এটার কোন ই নেয় আর কি,
প্রতিশোধ নাই।
হ্যাঁ, প্রতিশোধ ডাইরেক্ট লেখা নেই, মানে এটার জন্য কোন ফয়সালা করে এরকম আর কি।
আচ্ছা আচ্ছা।
তো তারপর থেকে আর কি আমার সিদ্ধান্ত আমি নেই যে আমি লেখাপড়া করি বা না করি, আমি এটা প্রতিশোধ নেব। আমার মধ্যে একটা প্রচুর জেদ সৃষ্টি হয়, আর জেদ সৃষ্টি হওয়াতেই আমার একটা চাচাতো বোন ওই মুহূর্তে আর কি পৃথিবীতে আসে, খুবই ছোট।
যে ভাই, যে চাচাতো ভাই আপনার দুর্ঘটনা ঘটিয়েছিল, তারই আর একটা ছোট বোন পৃথিবীতে আসে।
পৃথিবীতে আসে, আমার টার্গেট থাকে যে না, তাকে আমি যেভাবে পারি আমার আয়ত্তে নিয়ে আসবো,
এবং যে কাজটি আপনার বোনের সাথে হয়েছে আমি সেই কাজটি আপনি তার সাথে করবেন।
তারপর সে আস্তে আস্তে ক্লাস 6-এ যখন পড়ে, তখন থেকে ছোটবেলা থেকে তাকে আমি গোসল করানি, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা। আর আমাদের ছোটবেলায় তো আমার এই ঘটনা ঘটে আমার বোনের সাথে, ওটা আস্তে আস্তে প্রায় সবাই ভুলে যাওয়ার পথে। তখন থেকে ওই মেয়েকে আমি সবসময় কাছে রাখি এবং আমার বিশ্বাস দ্বারা তার ফ্যামিলিতে আমি বিশ্বাস স্থাপন হই
যে ও কখনো ছোট বোনের কোনো ক্ষতি করবে না।
না, তারপর তার সাথে আমি ক্লাস সিক্স সেভেন এর সময় সিক্সে যখন পড়ে তখন থেকে তার সাথে মানে রিলেশনশিপ করি। ঠিক আছে,
ওকে বুঝতো? কারণ ও তো অনেক ছোট ছিল।
বুঝতো না, কিশোরী মেয়েরা তো সাধারণত ওই টাইমে বুঝে না, কিন্তু
আপনি মানে কি ধরনের পলিসি ওকে নিয়েছিলেন? ওকে কোন ছেলেদের সাথে আপনি মিশতে দিতেন?
মিশতে দিতাম, কিন্তু তেমন ওই মফস্বল এলাকা না। আর আমি যে সময়ের কথা বলতেছি এটা আপনার অনেক আগের, 88-89 এর কথা না।
জি
জি, তখন একটা মেয়ে সাধারণত এত এখনকার মতন তেম ভালোবাসা এগুলা বুঝতো না।
আচ্ছা, ওকে। আচ্ছা, তো তারপর?
তারপর তার সাথে যখন এরকম রিলেশনশিপ আমার হইতেছে, এই মুহূর্তে তাদের বাসায় একটা মেয়ে ভাড়া থাকত, যার কথা আমি বলবো আজকে। মেয়েটার নাম হচ্ছে, মেয়েটার সুন্দর নাম বলতেছি আমি,
ছদ্মনাম মানে আপনি যে নামটাকে ডাকতেন সে নামে বলবেন,
প্রেমা।
প্রেমা,
তাদের বাসায় ভাড়া থাকত, তো সেই মেয়ে আমাকে খুবই লাইক করত।
আপনি যে প্রেমা বলছেন এবং আপনার নাম যেখানে প্রণয় বলছেন, আপনার আসল নাম তো প্রণয় না, প্রণয় তো প্রেমাই আপনাকে ডাকত।
জি জি,
ওকে।
আমি চাচ্ছি না যে আমার পরিচয়টা মানে প্রচার করি।
এবং শ্রোতা, আপনাকে এখানে বলে রাখি, কেন আমাদের প্রণয় আসল পরিচয়টা দিতে চাচ্ছে না সেটা আপনি গল্পের শেষের দিকে এসে বুঝতে পারবেন, যে এটাকে আপনি মহৎ মনে করবেন না কি মনে করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে পরিচয়টা আসলে যে কেন দিতে চাচ্ছে না সেটা বুঝতে হলে আপনাকে একেবারে গল্পের শেষ পর্যন্ত শুনতে হবে। জি, সামনের দিকে যাই।
মেয়ে আমাকে লাইক করতো, এর কারণ হইতেছে আমি সামাজিকভাবে কিছু মানুষের উপকার করতাম, রক্ত দেওয়া বা কাউকে কেউ অভাবে পড়লে তাকে সাহায্য করা বা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এরকম অনেক কিছু করতাম ছোটবেলা থেকে। এই জন্য মেয়েটা আমাকে খুবই লাইক করত। লাইক করার পর সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, তখন সে নিউটনে পড়ে
আর আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন।
তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমি যখন আমার বাবার ডায়েরি পড়ে জানতে পারি, তারপরে আমার লেখাপড়া নাইনে থেকে বাদ দিই। তারপর আমি লেখাপড়া আর করবো না, কারণ আমি তোমার জীবনের লাইফটা আর কি ওই প্রতিশোধের জন্য রেখে দিয়েছিলাম।
তুমি লেখাপড়া করার পাশাপাশি করতে পারতেন?
এটা তখন আসলে আমার মাথায় এরকম আসে নাই, তখন শুধু এই জেদের কথাই আসছে। আমার সার্টিফিকেট আমি ছিঁড়ে ফেলেছি।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, যাই হোক, ওই মেয়ে আমাকে এরকম লাইক করে, লাইক করার পর আমাকে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পর তখন আমি বলি যে আমি তো এরকম, তাকে আমার গোপন কথাটা বলি, এমন তাকে আমি বিশ্বাস করতাম। ঠিক আছে,
প্রথম আপনি মানে আপনার প্রতিশোধের যাকে নিবেন তাকে নিয়ে আপনি প্রথম আপনার ওই মেয়েটিকে বললেন?
এর আগে আমার কোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাউকে বলিনি, আমার কথাটা বলি। আর এই লেখাপড়া বাদ দেওয়ার কারণে এবং এটার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পরে তখন থেকে আমি নেশা করতাম। এরকম গ্রাম্য আমাদের এলাকায় উপজাতীয়দের মদ পাওয়া যায়, মদ খাইতাম। তারপর পরবর্তীতে আমি হেরোইনে আসক্ত হয়েছিলাম।
আচ্ছা,
যাই হোক, তার সে আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি যখন তাকে এগুলা খুলে বলতেছি, তারপরও সে আমাকে ভালোবাসে। পরে আমি বলছি যে আমি তো এরকম নেশাবানি করি আর আমার তো জীবনটা অন্যরকম, আমি তো সারা জীবনের জন্য জেলেও যেতে পারি, ফাঁসিও হইতে পারে, কারণ আমি তো রিস্ক নিছি। আর মেয়েটা যেহেতু ছোট, তুমি জানোই, সে এটা মানে না। সে বলে যে আমি যদি তোমাকে সত্যিকার ভালোবাসে থাকি তাহলে আমি তোমার এই পথ থেকে নিয়ে আসতে পারবো, আর তোমার যা ইচ্ছা তুমি করো। পরে এক পর্যায়ে তার ভালোবাসার কারণে আমি ওই পথ থেকে ফিরে আসি।
ফিরে আসার আগে আমি একটু কিছু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে মেয়েটার যখন ক্লাস সিক্সে বয়স বা ক্লাস সিক্সে বা ফাইভে পড়ে, তখন আপনি তাকে প্রস্তাব করেন বা কিছু একটা এরকম বলছিলেন, ভালোবাসার প্রস্তাব করা বা ওদিকে তাকে নিয়ে আসা বা ওই জিনিসগুলো বোঝানো, এই ব্যাপারটা কতদিন পর্যন্ত ছিল আপনাদের মধ্যে?
এই ব্যাপারটা তো ছোটবেলা থেকে তাকে ভালোবাসি এই কথা তো আরম্ভ বলি নাই, তার সাথে আমার শারীরিক সম্পর্ক করাটাই মূল উদ্দেশ্য ছিল।
এটা কি কখনো হয়েছে আপনার তার সঙ্গে?
হ্যাঁ, হয়েছে,
শারীরিক সম্পর্ক হয়েছে। তখন তার বয়স কত ছিল?
12-13।
12-13, ওই সময় আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন যেভাবে হোক তাকে?
আমার মাথায় তখন থেকে চিন্তা ভাবনা আমি প্রতিশোধ নেব, তখন আমার হিতায় জ্ঞান ছিল না বললেই চলে। মেয়েটা যে এত ছোট তখন আমি আর ভাবি নাই।
তো ওই মেয়েটা কখনো তার বাবা মাকে বলে দেয়নি যে এই ছেলে আমাকে এইভাবে শারীরিক সম্পর্কে যাচ্ছে বা ফ্রেন্ডের কখনো?
সে আমাকে ওই এমনি ভালোবাসার কথা বুঝতো কিনা জানি না, সে আমাকে লাইক করত খুবই
এবং এক ধরনের সাপোর্টও দিত।
হ্যাঁ, সাপোর্টও দিত।
কতদিন ছিল আপনাদের এই সম্পর্ক, শারীরিক সম্পর্ক?
এটা সে বুধমার হওয়ার পর থেকে তো সে আমাকে লাইক করে, আর এটা সে ক্লাস নাইন পর্যন্ত যখন পড়ে তখন পর্যন্ত,
ক্লাস সেভেন থেকে নাইন, প্রায় দু বছরের মতো।
দুই বছর।
ওকে, এই সময় কি সে অন্তঃসত্ত্বা হয়েছিল বা
না? এটা কখনো অন্তঃসত্ত্বা হয় নাই, এটা আমার ব্যাড লাক হইতে পারে।
আপনি এখনো সেটা মনে করেন?
হ্যাঁ,
মানে আপনি এখনো প্রতিশোধের ব্যাপারে?
এখন আর প্রতিশোধ তো প্রশ্নে ওঠে না।
আচ্ছা, এখন তো আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার ওই গল্পে যাই। আপনি যেটা বলছিলেন যে আপনার ওয়াইফ কি করলো, ফিরানোর চেষ্টা করলো বা কিছু একটা?
হ্যাঁ, পরে ওই প্রেমা সে আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি তো তাকে বোঝাইলাম, সে বুঝে না। পরে আস্তে আস্তে সে আমাকে এই পথ থেকে ফিরে নিয়ে আসলো, আস্তে আস্তে নেশা থেকেও সে আমাকে ফিরে নিয়ে আসলো। ভালোবাসা যে নেশা থেকে ফিরে নিয়ে আসতে পারে সে এটা তার জ্বলন্ত প্রমাণ। সে আমাকে পুরোপুরি নেশার থেকে ফিরে নিয়ে আসে। নিয়ে আসার পর সে তখন লেখাপড়া করে, কলেজে উঠল। কলেজে ওঠার পর তাদের ফ্যামিলিটা এত সচ্ছল ছিল না,
প্রেমাদের।
প্রেমাদের আমি যতদূর পারছি তাকে হেল্প করছি, আর তাকে ওই তখন থেকে তাকে আমি ভালোবাসা শুরু করছি। এক পর্যায়ে সে আমাকে বলতেছে,
আপনি তাকে ভালোবাসার এক পর্যায়ে কি আপনার ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক, যাকে আপনি প্রতিশোধ নিতে চাচ্ছিলেন?
হ্যাঁ, যাকে প্রতিশোধ নিতে চাচ্ছিলাম তার রাস্তা থেকে তো সে আমাকে ফিরিয়ে নিয়ে আসলো, প্রেমা।
না, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে প্রেমা তো আপনার লাইফে আসতে চাচ্ছে।
হ্যাঁ,
এবং একই সাথে ওই মেয়েটা আপনার লাইফে এক্সিস্টিং আছে।
জি,
তো প্রেমা তো রাতারাতি পারে নাই, প্রেমা নিশ্চয়ই ব্যাপারটা জানতো।
হ্যাঁ,
তো ওই জানা অবস্থায়ও কি, প্রেমা থাকা অবস্থায়ও কি আপনার সাথে ওই মেয়েটার শারীরিক সম্পর্ক ছিল?
না, পরবর্তীতে আর ছিল না।
আচ্ছা, ঠিক আছে।
তো 2000-এ ওই মেয়ের কথায় আমি রাজি হই এবং তার সাথে আমার প্রেমের সম্পর্ক চলে। সে লেখাপড়াও করত, তখন থেকে তার সাথে আমার দীর্ঘ 7 বছর প্রেমের সম্পর্ক ছিল।
গল্পগুলো আমরা একটু জানতে চাই।
2000 থেকে 2007 পর্যন্ত আমার বাড়ির ঠিকানাটা আমি এমনি বলতে পারি, ঠিক আছে? আমার বাড়ি শেরপুর।
আমার মনে হয় বিস্তারিত আপনার না বলাটাই ভালো।
হ্যাঁ, ঠিক আছে। আর তখন থেকে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল 7 বছর। এই 7 বছরে সে আমাকে, আমিও তাকে বিয়ের প্রস্তাব দিছি। সে আমাকে বলছে যে আমার ফ্যামিলি, তারা দুই ভাই দুই বোন, যেহেতু তারা অসচ্ছল ফ্যামিলি, সে বড় সংসারে, সে বলতেছে আমি লেখাপড়া করতেছি, আমার ইচ্ছা আমি চাকরি করিয়া আমার ভাই বোনদেরকে লেখাপড়া করব আর তাদেরকে প্রতিষ্ঠিত করব। আমি বড়, এটা আমার এক ধরনের একটা ইচ্ছা। আমি চাচ্ছি যে তারপরে আমার ভাইদের প্রতিষ্ঠিত করে আমরা বিয়ে করব। এই 7 বছরে সে এমনিতেও আমার সাথে, মনে করেন, অনেক জায়গায় ঘুরছে, থাকছে, ফিরছে, কিন্তু তার সাথে আমার কখনো শারীরিক সম্পর্ক হয়নি।
যেটা আপনার রিভেঞ্জের কারণে অন্য একটা মেয়ের সাথে হয়েছিল, সেটা কখনো লাভের জায়গাতে হয়নি
আপনার? না। এক পর্যায়ে আমিও বলছি যে আমার ফ্যামিলিতে তো আমার ছোট ভাই বোন আছে, তাদেরকে আমি বিয়ে দিই, প্রতিষ্ঠিত করি, তারপরে আমি বিয়ে করব, আমার এরকম উদ্দেশ্য।
আচ্ছা,
আস্তে আস্তে আমার বোন দুইটারে বিয়ে দিই, আর ভাই আমার ছোট ভাই, ছোট ভাই দু ভাইয়ের বিয়ে করাইছি। আমার বোন যে বিয়ে দিচ্ছে, একটা বোন জামাই লন্ডন থাকে, সিলেট, তার বাড়ি সিলেট, লন্ডন থাকে। তার ব্যবসা দেখাশোনার জন্য সে আমাকে সিলেট অফার করে, আপনি এলাকায় যে ব্যবসা করতেছেন, আপনি সিলেটে এসে ব্যবসা করলে আপনার প্রফিট আরো বেশি থাকবে আর আমার একটু ভালো হবে।
জি,
এই অফারটা আমি মানি না, আমি এলাকাতেই থাকবো। তখন সে জানতো যে এই প্রেমার সাথে আমার সম্পর্ক, প্রেমার সাথে মাঝে মধ্যে সেও কথা বলতো।
আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি যে প্রতিশোধ নেবার কারণে আপনি লেখাপড়া বাদ দিয়ে দিলেন, যে প্রতিশোধ নেবার কারণে আপনি আপনার সার্টিফিকেট ছেড়ে ফেললেন, যে প্রতিশোধ নেবার কারণে আপনি নেশাগ্রস্ত হলেন, এবং যে প্রতিশোধ নেবার কারণে আপনি, বলা যেতে পারে যে, একটা অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ের সাথে আপনি অনৈতিক একটা সম্পর্ক তৈরি করলেন, সেই জায়গাটা থেকে ভালোবাসা আপনাকে সরিয়ে নিয়ে আসে।
হ্যাঁ, এটা
ও কি করত, ও আপনার সাথে এমন কি করত যে কারণে আপনি এই এই মানে এই জায়গাগুলো থেকে সরলেন, আমাদেরকে একটু বলবেন?
এই তো ভালোবাসায় দিয়ে সে আমাকে ফিরে নিয়ে আসছে, এটাই সত্য। আর সে আমাকে অন্ধবিশ্বাসে, প্রথম দিক দিয়ে সে আমার সাথে রাত্রে থাকত, কিন্তু কখনো তার সাথে আমার এই প্রেমের সময় কখনো তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় নাই। আর সে একটা মেয়ে আমাকে বিশ্বাস করে এরকম ভাবে থাকছে, আমিও অবশ্য তার কোনো ক্ষতি করি নাই, আর তার এক কথায় ভালোবাসা তো আর মুখে প্রকাশ করা যায় না। সে আমাকে যে ভালোবাসা দিতে এটা অলৌকিক ভাবে আমি ওই পথ থেকে আমার যার জন্য আমার লেখাপড়া বাদ বা আমি নেশাগ্রস্ত হয়ে গেছিলাম না সেই পথে আমি কিভাবে ফিরে আসছি আমি নিজেও জানি না।
একটা ঘটনার কথা বলবেন যে ঘটনাগুলো আপনার মনে এখনো দাগ কেটে আছে সেই সময়ের তাকে নিয়ে।
হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা।
জি প্লিজ একটু যদি আমাদের সাথে শেয়ার করেন।
কিন্তু তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি, রাত্রে থাকছি, ঠিক আছে, সে আমাকে সাধারণত বুকে জড়াই নিয়ে থাকছি, কিন্তু সে আমাকে
তাকে
আলাদা দেখার কারণ আরেকটা, ওই সময় ওই যে কলেজ লাইফে লেখাপড়া করে ওই লাইফে প্রায় সাধারণত অনেক মেয়ে প্রেম করে, তার জীবনে এরকম কেউ আসে নাই, আর সে সবকিছু যায় না। আমি এরকম একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কি আমি তখন নেশা করি, তারপরও সে যে আমাকে এভাবে ভালোবাসে এই কারণেই তার প্রতি আমি বেশি দুর্বল হয়ে পড়ি।
আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটা অনেক বড় কারণ হতে পারে। এবং সে যখন আপনাকে বলতো যে তুমি নেশা করবা না বা ওই মেয়ের ব্যাপার তো সে জেনেই আপনাকে আপনার জীবনে রিসিভ করে,
তাকে আমি কথা দিতাম যে করব না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমার নেশা করতে হয়েছে, কিন্তু আস্তে আস্তে সে আমাকে বেশি সময় দিছে আর এই সময় দেওয়াতে আমি নেশাটা ভুলে গেছি।
কত বছর লাগছিল আপনার নেশা ছাড়তে?
দীর্ঘ সাড়ে তিন বছর।
সাড়ে তিন বছর লেগেছিল নেশা ছাড়তে। আর ওই মেয়ের সাথে যে অনৈতিক সম্পর্কটা ছিল সেটা থেকে আপনি বেরিয়ে আসেন কবে?
সেটা থেকে বেরিয়ে আসছি আপনার 2000 লাস্টের দিক।
আপনি ফাইনালি সিদ্ধান্ত নিলেন যে আপনি এটা আর করবেন না?
করবো না, সে আমাকে বুঝাইতে সক্ষম হয়েছে যে তুমি যে এটা করতেছো তোমার তো পরবর্তীতে জীবন আছে, তোমার চাচাতো ভাই যে ভুল করছে এটা তো আমার মাথায় আগেও আসছে কিন্তু মাথায় কেস করে নাই, কিন্তু সে যখন আমাকে তার ভালোবাসা দিয়ে বুঝাইছে যে তোমার তো পরবর্তী জীবন আছে, তুমি যে এই কাজটা করতেছো তুমিও তো ভুল করতেছো,
জি
কুকুর কামড়াইলে কি তুমিও কামড় দেবা কুকুরে, আর এভাবে তার মানে ওই সিদ্ধান্ত থেকে আমার আস্তে আস্তে সে আমার সরাই নিয়ে আসছে।
ওকে ফাইন, এবার আপনি যান সিলেটের গল্প আপনি যেখানে যাচ্ছেন।
যাই হোক, পরে আপনার 2007-এ সাত বছর যখন তার সাথে আমার প্রেমের সম্পর্ক, এই সাত বছরে বিয়ে হয় নাই, বললাম তো আমার ফ্যামিলিকে আমি প্রতিষ্ঠিত করবো, তার ফ্যামিলিকেও সে প্রতিষ্ঠিত করবে, তারপর আমার বিয়ে করবো। তখন যখন আমি সিলেটে যাইতে চাইলাম, সিলেটে যাইতে আমি চাইনি, কিন্তু তখন আমাকে বোঝাইলো যে না।
This track was downloaded from fusionbd.com.
না, তুমি সিলেটে যাও, ঠিক আছে?
আপনাকে আপনার প্রেমা বলল যে তুমি সিলেটে যাও?
হ্যাঁ।
কেন?
তুমি সিলেটে গেলে তুমি আরো উন্নতি করতে পারবা বেশি।
আচ্ছা,
যেহেতু তোমার ভগ্নীপতিরা পয়সা আলা আর ওখানে ব্যবসাটা পাথরের ব্যবসা, ব্যবসাটাও তোমার ভালো, তুমি যাও সিলেটে যাও,
পাথরগঞ্জ নদী থেকে পাথর তুলে যেতে বিক্রি করে
জাফলং।
আচ্ছা আচ্ছা,
পরে আমি সিলেটে যাব সিদ্ধান্ত নিলাম, কিন্তু যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন সে আমাকে বলতেছে যে আমার একটা কথা আছে। কি কথা? যে আমাকে বিয়ে করে যেতে হবে।
মানে তুমি সিলেটে যাও ঠিকই, কিন্তু আমাকে বিয়ে করে তারপরে সিলেটে যাও। আচ্ছা,
পরে আমি বললাম যে আমাদের তো সিদ্ধান্ত ছিল যে পরে বিয়ে করব, তোমার ভাই বোন তো লেখাপড়া করতেছে, তাহলে এই মুহূর্তে কারণ আমাকে বিয়ে করে যেতে হবে। পরে ভাবলাম যে ভালোবাসি যেহেতু তাহলে তো বিয়ে করে দেওয়া উত্তম, তখনই তাকে নিয়ে আমি সিলেট চলে যাই।
তাকে নিয়ে আপনি চলে যান, মানে বিয়ে করেননি কিন্তু ওকে নিয়ে চলে গেলেন।
আরেকটা কথা বলা বাদ আছে, এটা 2007-এর ঘটনা, তো তখন সে লেখাপড়াও করে অনার্সে, এবং তাকে আমি একটা চাকরি নিয়ে দিই সরকারি সমাজসেবা অধিদপ্তরে।
আপনি কিভাবে চাকরি নিয়ে দেবেন, কারণ আপনি তো মানে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন?
আমাদের গোষ্ঠীগত আমরা একটু প্রভাবশালী, আমাদের মফস্বল থানায় ওইভাবে আর কি
বিভিন্ন লিয়াজি করে করে তাকে চাকরি নিয়ে দিলেন এবং
কর্মস্থলেও থাকে, মাঝে মধ্যে আপনার ক্লাস করে, অনার্স তো পড়ে।
আচ্ছা,
ওটা আপনার ওভাবে আসলে বলা ঠিক না, যেহেতু অনেকেই শুনতেছে লেসনাররা, আপনার ওই মামাদের ভার্সিটির মামাদেরকে টাকা পয়সা দিয়ে ক্লাস না করেও হাজিরা দিতে পারে, এটা সত্য আসলে, ঠিক আছে?
সব সত্য এখানে উদ্ঘাটন হোক। ওকে, যাই হোক, তারপর?
তারপর সে চাকরি অবস্থায় তখন আর কি আমি যখন সিলেটে যাব তখন সে ছুটি নিল এক সপ্তাহের, যেহেতু সরকারি চাকরি, আমার সাথে সিলেট গেল। যারপর সিলেটে আমরা বিয়ে করলাম, সেটা আপনার 2007-এর আপনার 14-ই এপ্রিল।
পরিবারকে না জানিয়ে?
পরিবারকে না জেনে শুধু আমার সিলেটের ভগ্নিপতি, সিলেটের বোন আর সিলেটে আমার এক বন্ধু, এই তো।
পরিবারকে জানাননি কেন? মানে ফ্যামিলিকে জানালে কি সমস্যা ছিল?
ফ্যামিলিকে জানাইলে আমাদের চাচাতো ভাইঞ্চারি আছে, তারা একটু প্রভাবশালী, আর ফ্যামিলি আমার ফ্যামিলির মেনে নিত না, এই কারণে আসলে তখন পরিবারকে জানানি হয়নি।
আচ্ছা, আর আপনি আপনি বলছিলেন যে মেয়েটার কথা, যে মেয়েটার প্রতি আপনার প্রতিশোধ নেবার কথা ছিল, ওই মেয়েটা তো ছেলে বলতে আপনাকে বুঝত, কারণ আপনি তাকে ছোটবেলা থেকে পেলে বসে বড় করেছেন। তো আপনি যখন একটা মেয়ের সাথে আপনার প্রেমের সাথে মেশা শুরু করলেন, তখন ওই মেয়েটা আপনাকে জেলাস ফিল করতো না বা আপনাকে ওটা?
হ্যাঁ করত, কিন্তু আমি তাকে অন্যভাবে ম্যানেজ করে নিয়েছি যে আমি আর পাপ করব না, যেটা আমি যে পথে গেছিলাম। আসলে মানুষ যেন এই পথে না যায়, যে এরকম একটা ছোট মেয়ের সাথে যে
আপনি প্রেমাক মানে যার সাথে এটা করেছিলেন তাকে আপনি বলেছিলেন যে তোমার সাথে আমার উদ্দেশ্য এটা ছিল?
হ্যাঁ, তাকে পরবর্তীতে বলছি।
ঠিক আছে, তার রিয়াকশনটা কি হয়েছিল আমরা জানবো, তবে তার আগে সংবাদ আছে, সংবাদের বিরতির পরপরই আমরা জানবো এই গল্পের শেষটা কোথায়। আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের সঙ্গে থাকুন। হ্যালো 8920 শুনছেন আপনি, কিপ্রিয়া আপনার সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু প্রণয়, যিনি হ্যালো 8920 এর অনেক অন্যতম একজন শ্রোতা এবং তার জীবনের গল্প আজকে তিনি বলছেন। আপনার গল্প তিনি আপনি ইচ্ছে করলে আমাদের এখানে বলতে পারেন। আমাদের 24 ঘন্টা একটা ফোন নম্বর খোলা রয়েছে 9115668 বাংলাতে আপনি ফোন করবেন, আপনার নাম বলবেন স্পষ্ট করে, তারপর সেল নাম্বারটি বলবেন, বলার পর আপনি যা বলতে চান বলতে পারেন। এছাড়া এই মুহূর্তে ফেসবুকেও আপনি আপনার যদি অতিথিকে কোনো প্রশ্ন করতে চান, কোনো মন্তব্য করতে চান অনুষ্ঠান নিয়ে, সেটাও করতে পারেন। সেই পেজটি হচ্ছে RJ KEBRIA, ওখানে আপনি যোগ দিতে পারেন নিজেকে, এবং আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, এবং এই পেজটাতে আমাদের অনুষ্ঠানের যাবতীয় ডাউনলোড পূর্বের পর্বগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আমরা সংবাদের পরপরই ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। একদম ঠিক তাই, হ্যালো 8920 আপনি শুনছেন, 1:05 সময়। আমি আমার শ্রোতাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা নিয়মিত আজকে আমরা 15তম পর্বে রয়েছি হ্যালো 8920 এবং প্রতি শুক্রবারই আপনি অনুষ্ঠানটা শুনে থাকবেন। তো এখন থেকে আগামী সপ্তাহ থেকে আপনি যেটা শুনতে পাবেন সেটা হচ্ছে প্রতি বুধবার রাত 11:10। আবারও বলছি, প্রতি বুধবার রাত 11:10 আপনাদের কথা ভেবেই আমাদের অনুষ্ঠানের সময়টা পরিবর্তন করতে হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুচিন্তিত পরামর্শ দেওয়ার জন্য। এবং একই সাথে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে নাম্বারটি হচ্ছে 9115668। ফেসবুকে আমি অনেক অনেক কমেন্টস দেখতে পাচ্ছি, মন্তব্য দেখতে পাচ্ছি, আমি সেগুলো পড়ব, তবে গল্পের আগে শেষের দিকে যাওয়ার প্রয়োজন রয়েছে, সেটার জন্য যথেষ্ট সময় দরকার, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। RJ KEBRIA এটা দিয়ে খোঁজ করলে আপনি ফেসবুকে আমাকে পেয়ে যাবেন। প্রণয়, আমরা সংবাদের বিরতির আগে আপনি আপনি নার্ভাস ফিল করছেন আমার মনে হচ্ছে?
না না,
প্রণয়, আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা থাকে এবং আমি আসলে আপনাকে বলতে চাই ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমি যদি ভুল করে ফেলি এবং ভুল করার পরে যদি আমি বুঝতে পারি যে আমার ভুল হয়েছে, সেটার জন্য উপরওয়ালা ক্ষমা করে দেন, আর আমরা তো সাধারণ মানুষ তাই না? তো আমার মনে হয় যে আপনি একদম মন খুলে বলুন, আমার মনে হয় আমার শ্রোতা যারা আছে তারাও আপনাকে সেই দৃষ্টিতে দেখবে। আর আপনি যেটা বলছিলেন যে আপনি ভালোবেসে বুঝতে পারলেন যে আপনি অন্যায় করছেন এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে যে মেয়েটার সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেছেন সেই মেয়েটাকে আপনি খুলে বললেন যে আমার আসলে ইচ্ছা ছিল তোমাকে এইটা করার, তাই তো?
জি।
আপনি চাচাতো বোন, তারপর তার প্রতিক্রিয়া কি হয়েছিল?
সে অনেক এমনি তো আফসোস করছে, আর সে যখন বুঝতে পারছে, ঠিক আছে, আমি তার কাছ থেকে মাপ চাই নিছি, সে মন থেকে মাপ করছে কিনা জানি না, কিন্তু তার কাছ থেকে আমি বলছি যে আমি তো তোমার সাথে অন্যায় করছি, তুমি তো বুঝো নাই, আর এটা খুবই গুরুতর অন্যায়, আর এজন্য সে এজন্য তার কাছে আমি তোমার কাছে আমি খুবই মাপ চাই, আর যা করছি এটা তুমি আমার একদম মন থেকে মাপ করে দিবা। পরে সে আমাকে মাপ করে দিচ্ছে এক পর্যায়ে।
আচ্ছা আচ্ছা,
মুখে মাপ করছে, অন্তর থেকে করছে কিনা জানি না।
ওকে, ও আপনাকে জিজ্ঞেস করে নাই যে আমার দোষটা আসলে কোথায় ছিল? দোষ তো করছে আমার ভাই।
হ্যাঁ, সে এটা বলছে।
আপনি তাকে খুলে বলেছিলেন যে আমার ফ্যামিলির সাথে তোমার ভাই এরকম করেছে?
এটা বলছি তাকে, খুলে বলছি, এগুলা ডিটেলস সব বলছি তাকে, আর বলার পরে সে হয়তো আমার মনে হয় যে মন থেকে সে আমার মাফ করে দিচ্ছে।
বর্তমানে ওর সাথে আপনার কথাবার্তা হয়, দেখা দেখি হয়?
বর্তমানে আসলে আমি যে কাহিনীটা বলতেছি লাস্টে বলবেন, আমার মানে অতীত জীবনের কোন ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কার সাথে আমার এখন যোগাযোগ নাই।
ঠিক আছে, চলুন সামনের দিকে যাই। সিলেটে গেলেন আপনি, বিয়ে করলেন প্রেমাকে।
হ্যাঁ,
ওকে। তারপর
বিয়ে করার পর সে বাসর রাত্রে সে আমার বলতেছে যে তোমার জীবনের উদ্দেশ্য তো ছিল অন্যরকম, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলা? সে আমারে বলতেছে। আমি বললাম যে আমি আসলে তোমারই বিয়ে করছি তিনটা কারণে।
তিনটা কারণ? ওকে।
আর তিনটা কারণে একটা কারণ এতেছে যে
বলেন,
তুমি যে আমাকে এরকম ভালোবাসা, আমার জীবনের যে একটা খারাপ জেদ ছিল জেদ থেকে ফিরে নিয়ে আসছো, প্লাস তুমি আমার নেশা থেকে যে ফিরে নিয়ে আসছো, এটা একটা কারণ। আরেকটা কারণ হইতেছে যে আমি তুমি যে আমাকে ভালোবাসলা, ঠিক আছে, রবীন্দ্রনাথের আমি একটা কাহিনী পড়ছিলাম, কথা পড়ছিলাম, সে বলছিল যে তুমি যারা ভালোবাসো তারা কখনো বিয়ে করো না, আর যে তোমারে ভালোবাসেন তাকে তুমি জীবন সঙ্গিনী করিও।
ওটাকে বলছিল, সে রবীন্দ্রনাথের কথা বলছে?
হ্যাঁ,
আমি যতদূর জানি রবীন্দ্রনাথের কথা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তারপরও আপনাকে এভাবে সে বলেছিল? ওকে, তারপর?
এই কারণে যেহেতু তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসে আমার এই পথ থেকে ফিরে নিয়ে আসছো, তোমার ভালোবাসার শক্তি দিয়ে তুমি আমাকে নিশ্চয় মন থেকে ভালোবাসে, এই কারণে তোমাকে বিয়ে করছি। আরেকটা কারণ হইতেছে যে তুমি আমাকে যে এরকম ভালোবাসে যে এরকম নিয়ে আসছো, তুমি তো নিজেও সহসর, আর তোমার ভিতরে যেহেতু কোনো পাপ নাই, আর আমি তো একটা পাপ করে ফেলছি, আদৌ আমি এমনি কোন মেয়ের সাথে কখনোই সম্পর্ক, শারীরিক তো দূরের কথা, কোন প্রেমের সম্পর্ক আমার ছিল না, আমার জীবনে এই দুইটা মেয়ে আসছে, আমি চাইনি, আমি তো এটা পাপ করছি, আর আল্লাহ মাফ করবে কিনা জানি না, যেহেতু তুমি সত্যি এবং সহসর তোমারই বিয়ে করে দিলে আমি আর থেকে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাই, এই জন্য তোমারই আমি বিয়ে করছি, ঠিক আছে। তারপর আমরা ওখানে সাত দিন ছিলাম, আমি তো থেকে গেলাম, তাকে আমি গাড়িতে উঠাই দিছি, সে এসে বসছে কর্মস্থলে।
আচ্ছা, কর্মস্থলে।
আসার পর আমি সিলেটে, তো ফোনে কথা হয় প্রতিদিন, সে আমার বলতেছে আমার সেও নিতেও ব্রিলিয়ান, ভালো
স্টুডেন্ট, ওকে।
হ্যাঁ, তার ভাই বোন গুলাও ভালো, তার ছোট দুই ভাই এক বোন, তারাও লেখাপড়া করে। সে আমার বলতেছে যে আমার ভাইদেরকে যদি আমি ভালো কোন স্কুলে ভর্তি করে দিতে পারতাম, আমি তো বেতন পাই সামান্য, যে বেতন পাই সেটা দিয়ে আমার সংসার চলে না, তার বাবা তখন কাজ করে না কোনো কিছু, তার বাবাই একমাত্র উপার্জনক্ষম ছিল, তার ভাইরা তো লেখাপড়াই করে, তো সে এখন তার সংসার চালায়, তো আমার সংসার চালাইতে গেলে তো আমি ভাইদেরকে লেখাপড়া করাইতে পারবো না।
আচ্ছা,
তুমি যদি হেল্প করো তাহলে আমি তাদেরকে ভালো স্কুলে ভর্তি করাই দিতে পারি। তখন তারা মফস্বল স্কুলে লেখাপড়া করে।
আচ্ছা,
ঠিক আছে, তুমি ই করো, আমি তোমার এগুলা হেল্প করব। তখন তার ভাই বোনদেরকে ভালো স্কুলে ভর্তি করাইলাম, তারা লেখাপড়া করতেছে, সে চাকরি করতেছে, মাঝে মধ্যে আমি আসতেছি, এসে থাকি, তো থাকি হইতেছে আমার এক ফ্রেন্ডের বাসায়।
আচ্ছা,
তখন তো প্রকাশ করিনি, তো আমার এক ফ্রেন্ডের কাছে প্রকাশ করে তার বাসাতে আমরা থাকি, দুইজন থাকি। তো এক সময় সে আমাকে খুব তাগিদ দিতে থাকলো যে তুমি এসে পড়ো, তোমার সিলেটে থাকা দরকার নাই,
তুমি এখানে চলে আসো,
চলে আসো।
আমরা
আপাতত যেহেতু আমি আমার কর্মস্থলে আছি, আমি তো বাড়িতে থাকি না, তুমি এখানে যে কোনো একটা কর্ম করো, আর প্লাস আমরা একসাথে থাকবো।
আচ্ছা,
তাই আমি আসি, আসার পরে সে বলতেছে যে অফিসিয়াল পরবর্তীতে বলতেছে অফিসিয়াল ডিস্টার্ব হবে, তুমি আলাদা বাসা নাও, মাঝে মধ্যে তুমি আমি তোমার এখানে আসবো, একসাথে এখন থাকার দরকার নেই।
এতদিন পর্যন্ত আপনাদের ফ্যামিলিতে কিছু জানানো হয় নাই?
ফ্যামিলিতে আমার বন্ধু বান্ধব কিছু জানছে, তার বন্ধু বান্ধব কিছু জানছে, আর তার মা জানছে।
ওকে,
ঠিক আছে। পরে আমরা এরকম আমি একটা বাসা নিলাম, সেখানে মাঝে মধ্যে সে আসত, আর আমার ওই বন্ধুর বাড়িতে মাঝে মধ্যে যাইতাম, এভাবে আমরা থাকতেছি। আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করা ধরলাম, আর সে তো চাকরি করে, এভাবে চলতে থাকলো। তো 2010 কাহিনীটা পরবর্তী তাই ডিটেল বলতে চাচ্ছি।
জি বলুন।
2010-এ তার সাথে আমার তখন বিবাহিত জীবন 3 বছরের, তখন একদিন আমি খুব অসুস্থ হয়ে গেছি। আমি হাসপাতালে, সরকারি হাসপাতালে, জেলা সদর হাসপাতালে ভর্তি। সে আমাকে, আমার সাথে 11 দিন হাসপাতালে ছিল, আমার সাথে আমার পরিচয় করার জন্য। হ্যাঁ, তখন আমার বলতেছে যে আমার তো বাড়িতে যাইতে হবে, কেন আমার দাদি অসুস্থ। ওদের বাড়ি আবার শরীয়তপুরে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে।
জি।
পরে বললাম যাবা, তোমার দাদির অসুখ, তুমি যাবা না, বাঁচে না না মরে তোমার যাওয়া দরকার, তুমি যে এরকম অসুস্থ তুমি যাও, যাই 2 দিন থেকে এসে পারবা। সে এরকম এই কথা বলে পরে আমি তাকে অনুমতি দিই, সে তার বাড়িতে যায়।
আচ্ছা।
বাড়িতে যাই, ফোন দিচ্ছে আমার, ফোন দিয়ে বলতেছে যে আমার দাদি তো অসুস্থ না, তাহলে কেন গেছ? করে আমার মিথ্যা বলে নিয়ে আসছে, আমার আমার মামারা তো জানে না যে আমার বিয়ে হয়েছে, আর আমি তো জানাইনি, তারা আমাকে বিয়ে দিতে চায়।
আচ্ছা, মামার কর্তৃত্ব কেন থাকবে ওদের পরিবারের উপর? বাবা তো বেঁচে ছিলেন।
হ্যাঁ, যেহেতু বাবা যে
ইকোনমিক্যালি উপার্জন ক্ষম না, ওদের উপর ডিপেন্ডেন্ট, সে কারণে
কিছুটা ডিপেন্ডেন্ট।
আচ্ছা।
পরে আমি বললাম যে তুমি কি করবো? বলে সে বলতেছে যে আমি মোবাইল অন করে তোমার শুনাই দিছি, আমার দেখে যাক, যেহেতু একটা পারিবারিক এরকম, আর দেখে গেলে তো সবকিছু হবে না, তুমি শুনো দেখো কি কি বলে। পরে আমি শুনলাম, তারে দেখে গেছে এবং দাদা পছন্দ হয়েছে। আমি বললাম তুমি আজকে এসে বড়ো, যেহেতু আমি অসুস্থ, আমি কিন্তু তখন হাসপাতালে। পরে সে এসে বসছে, আমার কথা মতো সে এসে বসছে।
জি।
আসার পরে আমি হাসপাতালে 11 দিন ছিলাম। পরে 11 দিন পরে আমি বললাম যে আমি যেহেতু একটু সুস্থ হয়েছি, তো তুমি অফিসে যাও, নাইট করো, আবার যাই তো দিনের বেলা অফিস করো, নাইটে তো আমার সাথে থাকে।
এই সময় রাতের বেলা কি সে আপনার সঙ্গে থাকে?
হ্যাঁ।
তো তার মানে তো তার বাবাও জেনে গিয়েছিল যে কিছু একটা নিশ্চয়ই, তাহলে পরিবারের কি বলবে?
তার বাবা মা তখন জানে, তার মানে যে কাহিনীটা বলতেছি তার বাবা মা তখন জানে,
তখন জেনে গিয়েছে আপনার সাথে বিয়ে হয়েছে বা কিছু একটা হয়েছে।
হ্যাঁ, বিয়ে হয়ে গেছে জানে।
তো তাহলে তারা কেন বাধা দিল না, তার মামাদের কেন বললো না যে বিয়ে তো হয়ে গেছে, আবার কেন বিয়ে দিবে?
এটা তার বাবা মাকে হয়তো বুঝাইছে যে তারা পয়সা আলা, ঠিক আছে, যে দেখে গেছে সে গ্রীষ্ম প্রবাসী।
আচ্ছা।
এই জন্য হয়তো
বা কিছু একটা এরকম এরকম হতে পারে কিনা, যে যদি এটা বলতে চাই, যেহেতু আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট, আমার ভাই বোন গুলো ডিপেন্ডেন্ট, নির্ভর করছে, তো কোনো কারণে যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো বিপদে পড়ে যাবো, এরকম কোনো ব্যাপার স্যাপার কিছু?
অবশ্যই, কারণ তার টাকা দিয়ে তো তার সংসার চলত, আর আমি হেল্প করতাম এটা তার বাবা মা জানত, আমি যে হেল্প করতাম এটা তো তার বাবা মা জানত।
আচ্ছা।
তা নাহলে তার সে কত টাকা বেতন পায়, আর এইভাবে পড়ালেখা খরচ প্লাস তাদের সাংসারিক খরচ জানত, কিন্তু আমার সাথে কখনো তার বাবা মার কথা হইত না।
আচ্ছা, ওকে।
আচ্ছা, যাই হোক। তো ও এর আগে কয়েকটা কথা না বলে, এর আগের কয়েকটা কাহিনী বলি নাই, এটা ভুলে গেছি আমি।
জি বলুন।
তার সাথে যখন আমার এই 3 বছরের সম্পর্ক, মানে 2007-এর পর থেকে 2008-এর লাস্টের দিকে,
জি,
সে বলতেছে যে আমার হঠাৎ করে তোমার ভুল হয়ে গেছে, আমি তো প্রেগনেন্ট। ঠিক আছে,
আপনার ওয়াইফ বলতেছে আমি প্রেগনেন্ট বা আমি কনসিভ করেছি, ওকে।
বলে আমি তো চাচ্ছি না যে এখনই, আমরা তো চাচ্ছি না যে এখনই আমরা এটা প্রকাশ করি।
জি।
আর মোটামুটি যারা জানা তারা তো জানছি, আর আমি এটা সামাজিকভাবে প্রকাশ করতে চাচ্ছি যে আর একটু পরে কি করবো। আমি বললাম যে তুমি কি করবা? বলে এটা অপারেশন করে ফেললি। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইতেছ করো, কিন্তু এটা আসলে করা ঠিক না। পরে সেটা আমাদের দুজনের সম্মতিতে করে ফেলানো হয়।
ওকে।
হ্যাঁ, এর 1 বছর পর তার গর্ভে আবার সন্তান আসে। সন্তান আসার পর এটা সে তো চাকরিস্থলে, তার মা বাবা জানে, তার মা বাবা তাকে চাপ দিতে থাকে যে এখন সন্তান নিলে এটা তো তোর যে বিয়ে হয়েছে এটা তো সামাজিকভাবে হয় নাই, ঠিক আছে, তাহলে এটা এভাইশন করে ফেলায় পরবর্তীতে বাচ্চা নেওয়া যাবে। আমার জানাইছে, আমি বলছি না এটা সম্ভব না।
আমি একটু জানতে চাই, সে তখন অনার্সে পড়ছিল আপনি বলছেন, এবং আপনি ক্লাস 10 ও কমপ্লিট করতে পারেননি, তো এটা কি
না? আমি এসেছি কমপ্লিট করছি।
এসএসসি কমপ্লিট করেছেন? আপনি এসএসসি পড়ুয়া এবং সে অনার্স পড়ছে বা অনার্স কমপ্লিটের দিকে আছে, তো এটা কি আপনাদের একটা সামাজিকভাবে একটা সমস্যা করতো না পরিবারের কাছে যে এরকম একটা লোয়ার স্ট্যাটাস? সাধারণত আমাদের দেখা যায় যে মেয়েরা বেশি কোয়ালিফাইড হলে ছেলেরা একটু লোয়ার কোয়ালিফাইড হলে এটা নেয় না, পারিবারিকভাবে এটা মেনে নেয় না বা সামাজিকভাবেই নেয় না, তো আপনাদের কি এই জায়গাটা কোনো সমস্যা হতো?
এটা আসলে কখনো হইতো না, কারণ তাকে তো লেখাপড়া করিতেছি আমি, ঠিক আছে, তার সাথে সম্পর্ক তো আমার অনেক আগের থেকে, তার লেখাপড়ার খরচ প্লাস সবকিছু তো আমি করে দিছি, এটা সে তার থেকে তো হইতো না, তার ফ্যামিলি থেকে আমার মনে হয়
হতো না। তার বাবা কি করতো?
তার বাবা অ্যালুমিনিয়ামের ব্যবসা করতো।
অ্যালুমিনিয়ামের ব্যবসা করতো, অ্যালুমিনিয়াম মানে বাড়িতে বাড়িওয়ালা ফেরি ফেরি করে যে অ্যালুমিনিয়াম বিক্রি করে, হাড়ি পাতিলগুলো এগুলো।
জি জি
জি, চলুন। তারপর
যাই হোক, পরে তো আমি বললাম যে বাচ্চা নষ্ট করা যাবে না, সে গোপনে হয়তো বা সে করুক বা তার মা এ করা কোন একটা ওষুধ খাওয়ানোর পর তার অবস্থা সিরিয়াস হয়ে গেছে,
সেকেন্ড বেবিটাও নষ্ট করার প্ল্যান।
হ্যাঁ, তখন তাড়াতাড়ি তাকে আমি হাসপাতালে নিয়ে গেলাম, ক্লিনিকে নিয়ে গেলাম। ক্লিনিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে এটা অ্যাবর্শন করতে হবে, তা না হলে তাকে বাঁচানো যাবে না।
জি, কত মাস বয়স এটা হয়েছে?
সাড়ে সাত বা আট মাস হয়তো বা,
সাড়ে সাত আট মাস। আচ্ছা,
পরে এটা ময়মনসিংহ সদর ক্লিনিক, খুব নাম করা ক্লিনিক, স্যাম ক্লিনিক।
আচ্ছা, সাড়ে সাত আট মাস বয়সে তো যেটা হয় যে এমনিতেই বোঝা যায়, তিন থেকে চার মাস হলে তো একটা মানুষের দেখলে বোঝা যায় যে হ্যাঁ শি ইজ প্রেগনেন্ট।
আর অনেক মানুষের কিন্তু বোঝা যায় না তেমন একটা, তখনও বোঝা যায় না, ঠিক আছে, একবারে তো বোঝা যায় না, তাই না, ভালোভাবে গৌরভাবে দেখলে বোঝা যায়,
যদি একটু গোপন করার চেষ্টা করে তাহলে হয়তো বা বোঝা যায় না, তাই তো।
যাই হোক, তখন এই ক্লিনিকে তাকে ই করানি হয়, তার মা বাবা বা কেউ আসে না, তার ভাই আসে, তার ছোট ভাই আসে, আর তার ভার্সিটি পড়া দুইটা বন্ধুই আসে, যেহেতু তারা হোস্টেলে থাকে তারাও রাত্রে থাকতে পারে না, আমি থাকি।
ওকে,
আর এই থাকা অবস্থায় একটা ছেলে একটা মেয়ের এরকম করলে কিরকম হয়তো জানেনি, সমস্ত সেবা যত্ন আমাকে করতে হয়েছে।
আপনি তাকে ধরলেন না, তুমি করলে কেন অপারেশন? ও কি বলেছে?
তখন তো সে অসুস্থ, তখন তো আর বলিনি, পরবর্তীতে বলছি, সে বলছে আমি জানি না, এটা আমার মা হয়তো এই করছে, আমিও চাইনি, ঠিক আছে।
ভয়াবহ রিস্কি ওই সময়টা, তাই না?
তার বাঁচার কথা ছিল না কথাই। তারপর তাকে সেখান থেকে সুস্থ করে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলাম। যাই হোক, ওই আমি যে ঘটনার থেকে এই ঘটনাতে আসছিলাম, আমি হাসপাতালে, তার বাড়ি থেকে সে এসে পড়ল। আসার পর আবার আমার আমাদের হাসপাতাল থেকে নিয়ে এসে আমার বাড়িতে, আমি বললাম যে আমি বাড়িতে যাব।
জি,
তো আমার বাড়িতে দিয়ে তার কর্মস্থলে সে গেল। তা আমার ফোনে কথা হয়, হঠাৎ করে সে বলতেছে যে আমার মোবাইল ডিস্টার্ব দিতেছে, ঠিক আছে, আর ডিস্টার্ব দিতেছে, আমার মনে হয় মোবাইলটা অফ হয়ে যেতেছে। আমি বললাম যে কি হয়েছে, করে না, মাথার মধ্যে নেটওয়ার্ক পায়, মাথার মধ্যে পায় না, তার মোবাইল বন্ধ। তা ফোন দিই তার সহকর্মী কলিগের কাছে, সে বলে দেয় মোবাইলটা নষ্ট। দুই দিন তার কলিগের সাথে কলিগের মোবাইল দিয়ে কথা বলছি, তৃতীয় দিন সে নাই।
ও তখন কোথায় থাকতো?
সে তখন
জেলার নামটা বলেন আমাকে,
শেরপুর।
শেরপুর, আর আপনি তখন কোথায় থাকতেন?
আমাদের ওই শেরপুরের একটা থানায়।
তো ইচ্ছে করলে তো আপনি পাশাপাশি গিয়ে দেখে আসতে পারতেন, যোগাযোগ করতে পারতেন।
হ্যাঁ, কিন্তু আমি তো অসুস্থ,
যেহেতু
মোবাইল তার তখন, এখন তো মোবাইলের যুগ।
জি,
তার তথ্য তো নিতেই পারছি। পরে তার মোবাইল বন্ধ, তার কলিগ বলতেছে সে তো নাই, কই গেছে বলে বইলে যায়নি। আমার মনের মধ্যে একটা বাড়ি মারছে তখন, এই ফার্স্ট
টাইম আপনি সন্দেহ করা শুরু করলেন। কতদিন পরে এটা, মানে সন্দেহের জায়গাটা কতদিন পরে আসলো, বিয়ের কতদিন পর?
তিন বছর পর,
বিয়ের তিন বছর পর। ওকে, যান।
তারপর আমি ওই অসুস্থ শরীর নিয়ে শেরপুরে আসি, আসার পর দেখি তো সে নাই। তা আমার বিশ্বাস হয়তো বা মোবাইল নষ্ট, কিন্তু সে তখন ময়মনসিংহে তাকে পড়াই, হয়তোবা কোনো দরকারে ময়মনসিংহ গেছে, লেখাপড়া কোনো দরকারে।
জি,
তাই ময়মনসিংহ আসি ওই অসুস্থতা নিয়েই, আসে সে ময়মনসিংহ যেখানে যেখানে থাকে খোঁজ করি, কিন্তু তাকে পাই না।
জি,
যখন পাই না তখন আমার আর একটু সন্দেহ, সে গেল কোথায়? সে তো আমাকে না বইলা কোথাও যায় না, তাহলে হঠাৎ করে সে এরকম গেল, আমার ফোনও দেয় না, আমার কেমন জানি লাগতেছে। পর আমি আবার শেরপুরে চলে আসি, এসে তার অফিসে আমি যাই। যাওয়ার পর তার অফিসের যে বস,
জি,
পরিচালক যে সমাজসেবা দপ্তরের, উনি এবং অফিসের কলিগরা জানতো আমাদের ব্যাপারটা।
আচ্ছা আচ্ছা,
তারা জানতো
যে আপনাদের মধ্যে আপনার হাজব্যান্ড ওয়াইফ।
হ্যাঁ, এটা জানতো তারা।
ওকে,
পরে তার বস বলতেছে যে তার গতিবিধি কিরকম, ভালো ঠেকতেছে না, আপনি দেখেন, সে হয়তোবা তার দেশে যেতে পারে।
ওকে, তার দেশটা কোথায় ছিল?
শরীয়তপুর।
ওকে,
তা আমি শরীয়তপুর কখনো যাইনি, তার তার নিজের দেশে বাড়ি হলে কি হবো, আমি কখনো যাইনি, কারণ তারা আমাদের এলাকায় থাকে একবারে ছোট থেকে, এই জন্য আর যাওয়া হয় না। তারাও যাইতো তিন চার বছর পর পর। 2010 এর 2 মে আমি শরীয়তপুর যাই।
2010 সালের 2 মে আপনি শরীয়তপুরে গেলেন।
তার বাড়ি ঘরের ঠিকানা কোনো কিছু জানা নাই, জানি এমনি তার কাছ থেকে শুনছি যে এই থানায় থাকে আর এই গ্রামে থাকে, এইটুক ঠিকানা নিয়ে যাই।
আচ্ছা, একটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে করছে, 3টা বছর একটা মানুষের সাথে আপনি ঘর সংসার করলেন, যে মানুষটার সাথে আপনি আপনার জীবনটা বাকি পথটা চালানোর সিদ্ধান্ত নিলেন, সেই মানুষের কাছে তার যেখানে জন্ম, তার যেখানে শেকড়, সেটা ঠিকানা আপনি জানবেন না?
ঠিকানা এই পর্যন্ত জানি, মানে তার বাবার নাম জানি, তার মামার নাম জানি, তার গ্রামের নাম জানি, আর তার থানা জানি, কিন্তু কোন বাড়িটা।
ও আচ্ছা, বাড়িটা ঠিকানা।
বাবা কিন্তু আমাদের এলাকায় থাকে প্রায় 21 বছর ধরে, তাহলে আমি আর কি জানবো।
সেটা তো ঠিক, কারণ 21 বছর যেখানে থাকে সেটাই ঠিকানা হয়ে যায়,
সেটাই ঠিকানা।
খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক।
আমাদের এলাকায় সে বাড়িও করছে পরবর্তীতে, আমাদের বাসায় ভাড়া থাকতো, পরবর্তীতে বাড়ি করছে।
আচ্ছা, কতদিনের ফোন যোগাযোগ বন্ধ ছিল আপনার সাথে ওর?
আপনার 25 তারিখের ঘটনা, আর এই কদিন তো
25 থেকে 2 মে, তার মানে প্রায় সপ্তাহখানিকের মতো।
সপ্তাহখানিক।
ওকে, আপনি গেলেন, তারপর?
যাওয়ার পর ওই গ্রামে, আমাদের এলাকার মতন ওদের এলাকা না, একটা মানে আমাদের গ্রামে যেমন একটা মানুষের দুল বলা যায় যে অমুকের বাড়ি কোথায়, এটা সরাসরি একজন বলতে পারে। ওদেরটা হইতেছে আপনার পদ্মা নদীর কাছে, আর এক বাড়ির খবর আরেক বাড়ি, ওই দিকের এলাকার লোক জানে না।
আচ্ছা আচ্ছা,
এটা আসলে কোনোভাবে বাই করতে পারতেছি না। পরে এক লোকের দ্বারায় বললো যে এই লোক, পরে দেখি দেন তার কাকা, ওই কাকা আবার আমাদের ওখানে যাইত, তার দেখা পাই, এটা আপনার 3 তারিখে দেখা পাই। ঠিক আছে,
জি,
দেখা হওয়ার পরে তাকে বললাম যে ঝন আপনাদের প্রেমা আপনাদের ওখানে আসছে, পরে বললো যে হ্যাঁ, পরে তুমি আসছো কেন, আমাদের তার সাথে আমার একটু দেখা করা দরকার।
জি,
পরে সে বলতেছে সে তো তোমার সাথে দেখা করবে না। আমাদের কাহিনীটা তখন তার ফ্যামিলিকে সে ডিটেলস বলে ফেলছে, সবাই জেনে ফেলছে,
ওর ফ্যামিলিতে সবকিছু বলে দিয়েছে এবং আপনার সম্পর্কে বলে দিয়েছে।
তা আমার তো সেরকম ধারণা নেই, আমি ভাবছি যে কোনো কারণে হয়তো বা তার কোনো আত্মীয় স্বজনে অসুস্থ বা অন্য কোনো কারণে আসছে, আর তার মোবাইলটা বন্ধ সে তোমার জানাইছি। কিন্তু একটা জিনিস মাঝে মধ্যে লাগতেছে যে আমার নাম্বার তো তার জানা, যে কোনো মোবাইলতে ফোন করতে পারত, সেটা আমার মাথায় আসতেছে না, হয়তো বা কোনো কারণে করে নাই। পরে বললাম যে চলেন যাব, করে না যাওয়া তো যাবে না, কেন, যে সে তোমার সাথে কথা বলবে না, আপনি কি করে জানেন কথা বলবে না, তার সাথে আমার সম্পর্ক কি জানেন, বলে জানি, বলে সে এখন তোমার লাইক করে না। এটা কি বলেন, তার সাথে আমার ঝগড়া হয় নাই, কোনো ফেসত হয় নাই, আর আমাদের মধ্যে হঠাৎ করে এরকম, তাহলে তাকে বলেন আমার ফোন দিয়ে বলতে যে তোমার সাথে আমি দেখা করবো না, ফোন দিয়ে আমি যাবে না, বলো না তার সাথে আমার দেখা করতেই হবে। পরে ভর্তিতে তারা আমারে একটা বলে তো আসো, পরে একটা ঘরে নিয়ে যায়, নিয়ে যায় আমার আটকায়, আটকায় তাদের দেশীয় অস্ত্র টস্ত্র দিয়ে আমাকে ভয়ভীতি দেখায়।
কি বলে আপনাকে?
যে দেখ, তোর সাথে তার কোনো সম্পর্ক নাই, তুই তারে ভুলে যা, আর তার আমরা বিয়ে দেবো অন্য জায়গায়।
আপনি কোন ফ্রেন্ড ট্রেন্ড সাথে করে নিয়ে গিয়েছিলেন?
না, আমি একাই
একবার একাই গিয়েছি।
আমার তো এরকম কোন বিশ্বাস ছিল না যে তার এরকম
এরকম কাহিনী হবে।
কিন্তু ওই যে বললাম না, একদিন সে আমাকে বলছে তাকে দেখতে আসছিল, সেটা তেমন আমলে নিয়ে নি।
আচ্ছা,
তাকে তো তখন থেকে মনে প্রাণে বিশ্বাস করতাম।
জি,
পরবর্তীতে তারা আমার ঘরে আটকায় এরকম থ্রেট টেট দিল, ভয়ভীতি দেখাইল, একজনের দানে আমার গলা তো ধরছিল, চর থাপ্পড় দিছে। পরে আমি আমি তো নাসর বন্দা যে আমি তার সাথে কথা বলবি, আমাকে মারে ফেললাম, তার সাথে কথা বলব। পরে এক পর্যায়ে পুনভাই আমার সাথে কথা বলতে দিবে না, তখন ওদের গ্রামের চেয়ারম্যান এক প্রতিনিধি আমার এখানে আসলো। আসার পর পরে বলল,
আসার পরে কি হলো আমরা একটু জানব। তবে তার আগে শ্রোতা যারা আছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো ইট নাইন টু জিরো, এবিসি রেডিওতে আপনি আছেন এবং হ্যালো ইট নাইন টু জিরোর আজকে ১৫তম পর্ব। এই ১৫তম পর্বের থেকে থেকেই একটু পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আগামী বুধবার থেকে হ্যালো ইট নাইন টু জিরো প্রচারিত হবে রাত ১১:১০ থেকে। আগামী বুধবার, তার মানে বুঝতে পারছেন আগামী বুধবারই আমাদের হ্যালো ইট নাইন টু জিরো নিয়ে আমরা আসছি। এবং একই সাথে আপনার এই অতিথিকে যদি কোনো প্রশ্ন করার থাকে এবং অতিথি বা অনুষ্ঠান সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান, আপনি সেটা ফেসবুকে করতে পারবেন। আমাদের যে হ্যালো ইট নাইন টু জিরো নিয়ে যে পেজটি রয়েছে এই মুহূর্তে আর জে স্পেস KEBRIA, ওখানে খোঁজ করলে দেখবেন, ওখানে গিয়ে একটি স্ট্যাটাস দেওয়া আছে, শো ইজ রানিং নাও, গেস্ট ইজ প্রণয়, এনি কোশ্চেন অ্যান্ড এনি কমেন্টস প্লিজ রাইট ডাউন হিয়ার, এবং যেটা আপনাদের অনেক পড়া হবে। অনেকে মন্তব্য করেছেন, সেখান থেকে প্রশ্ন করেছেন, আমার প্রশ্নগুলো প্রণয়কে করব, তো আপনি সেখানে যোগ দিতে পারেন। এবং আমাদের অনুষ্ঠানগুলোর যে প্রচারিত পর্বগুলো আছে হয়েছে, অনেকেই ডাউনলোড করতে চান, সে ডাউনলোডের অপশন ওখানে আছে। জি, তো এলাকার প্রতিনিধি আসলো এবং আসার পরে কি করল?
আসার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু এর মারলেও কিছু হবে না, তোমরা একটু কথা বলো। আমি তো ওখানে বুঝতে পারিনি যে তার বাড়িতে বিয়ের উৎসব চলছে, আমি এটা বুঝতে পারছি পরবর্তীতে। ঠিক আছে, পরে আমার কথা বলাইলো, আমার প্রেম আমাকে বলল যে তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে কেন আসছো। আমি এখানে কেন আসছি মানে তোমার এক সপ্তাহ ধরে মোবাইল বন্ধ আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো না, কি হয়েছে তোমার? বলে আমার এখানে একটু সমস্যা, আমার তার আবার অনার্স পরীক্ষা। ঠিক আছে, বলতেছে যে আমি দুই দিন পরে আসতেছি, তুমি চলে যাও। আমি এটা তুমি কি বলো, তোমার এলাকায় আমার নিয়ে আসার জন্য কত চেষ্টা করছো, আমি আসি নাই, এখন আমি আসছি, তোমার সাথে দেখা করবো না কিছু না। বলে আমার ফ্যামিলির তো আমি জানাইনি, জানাও নাই, তুমি আমার অন্যভাবে নিয়ে যাও।
আমি আসলাম তো তোমার এলাকার লোকজন আমার সাথে এরকম ব্যবহার করছে কেন, তাই না?
আর আমার এরকম থ্রেট টেট দিয়েছে কেন, এটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি, তুমি চলে যাও। আমি চলে যাবো কেন, আমি তোমার সাথে দেখা করবো, তুমি বলো, তুমি তোমাদের পাশে ভাড়া থাকো, আমি বাড়ি মালিক হিসেবে তো তোমার এখানে যেতে পারি। তুমি যদি প্রকাশ না করতে চাও, কলেন এটা সম্ভব না, একটু সমস্যা আছে, তুমি চলে যাও, আমি তোমার আইসিআর ডিটেলস বলতেছি, মমিসিং থাকবো। পরে বলতেছে না, আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে না দেখা করে চলে যাবো না। পরে সে মোবাইল কাটে এসে এইটুকু তার সাথে কথা হইল। পরে আমারে তারা এরকম আরো ই করতেছে, এখন কথা তো বলাইছি, চলে দাও। আমি দেখলাম যে এখানে থাকলে আমার কোনো বিপদ হইতে পারো বেশি, তারা দল না মানে, তা আমি চলে আসলাম। আসার পরে আমি তার গ্রাম থেকে দুই মাইল পরে আমরা বাসে উঠাই দিলাম, দুই মাইল পরে আমি নামিয়ে পড়ছি। আমার সাথে তারা যে লোক দিয়ে দিছে সেটা আমি খেয়াল করিনি,
ঠিক মতো যায় কিনা।
নামিয়ে পড়ার পরে ওই তারা টের পাইছে, আমার ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। ঠিক আছে, থানায় নিয়ে যাওয়ার পরে থানার দারোগারে বলতেছে যে আমার মেয়েকে এই এলাকার সন্ত্রাসী, তাদের পাশে আমরা ভাড়া থাকতাম, তারা এলাকা প্রভাবশালী ব্যক্তি, সন্ত্রাসী, আমার মেয়েকে জোর করে বিয়ে করতে চায়।
বাবা এটা বলছে,
হ্যাঁ, আমার মেয়ে চাকরি করত, ওখানে চাকরি তার অত্যাচারে সে এসে পড়ছে, সরকারি চাকরি বাদ দিতে এখন আমার মেয়েরে বিয়ে দিছি। আমি এই ফার্স্ট শুনলাম তার বিয়ে হয়েছে, থানাতে বিয়ে দিছি।
কার মুখ থেকে শুনলেন? আপনার বাবার মুখ থেকে।
হ্যাঁ, বিয়ে দিছি, এখন আমার তার শ্বশুর বাড়িতে যায়, সে সন্ত্রাস করতে চায়। ঠিক আছে, এরকম বলল।
জি,
তবে আমি তো তখন আমার অবস্থা খুবই করুণ, এটা কি বলে, এটা কি শুনলাম।
জি,
দারোগা বলতেছে, দারোগা না ওসি, ওসি সাহেব, তুমি উনি বলতেছে তোমার কি বক্তব্য। পরে বললাম যে আসলে উনি যা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা, আপনার প্রেমার সাথে আমার একটু কথা বলান বা আপনিই বলেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আমার বিশ্বাস ছিল যে তার সাথে আমার এতদিনের সম্পর্ক, সে হয়তো বা আমার সরাসরি আমাকে কোনো কিছু বলতে পারবে না, আর এটা হয়তো বা আমার শোনানির জন্য বলতেছে যে আমি এখান থেকে যেন চলে যাই, বিয়ের কথাটা মনে এই কারণে বলছে, আমার তখনও বিশ্বাস হয়নি, কিন্তু শৈল আমার ভেঙে বলছে। পরে দারোগা ফোনে ফোন নাম্বার চাইল, ফোন নাম্বার দিবে না। পরে দারোগা তার মামা সাথে ছিল, তার মামার মা একটা চর দিছে, এই বেটা ফোন নাম্বার দিবে না, তোদের ভিতরে তাহলে কোনো ঝামেলা আছে। দারোগার আমি আবার এই ওসি সাহেবের আমি আবার খুলে বলছি
সবকিছু,
যেহেতু থানায় নিয়ে এসে পড়ছে তখন তো আমার করা কিছু নাই। তখন ফোন নাম্বার দিছে, তো দারোগার মোবাইল থেকে ফোন দিছে, কল দিছে, দিয়ে বলতেছে তুমি কি প্রেমা, বলতেছে হ্যাঁ, তুমি কি প্রণয়কে চেনো, বলে হ্যাঁ চিনি, তার সাথে কথা বলো, লাউড স্পিকার দো। সে বলতেছে দেখেন তার বাবার বক্তব্যটাই সে খুলে বলতেছে, আমি তো অবাক।
কি বলতেছে আপনি একটু
বলেন। সে বলতেছে যে আমি তার এলাকায় তার বাসায় ভাড়া থাকতাম, সে আমার সবসময় উত্ত্যক্ত করতো, আমি চাকরি নেওয়ার পরেও আমাকে উত্ত্যক্ত করে, এখন আমি এগুলা সবকিছু ভুইলা মানে সবকিছু তার অত্যাচারে আমি আমার বাড়িতে আসছি, আমার বাবা আমার বাড়িতে বিয়ে দিছে, আমি এখন আমার শ্বশুর বাড়ি। এই কথা বললো, এই কথা বলার আগে আমি আবার তাকে বলছি যে দেখো আমি তো খুব বিপদে, আমার এক মিনিট কথা বলতে দিছে, দেখো আমি তো খুব বিপদে বর্তমানে থানায় আছি, তোমার আব্বা এরকম কি উল্টা পাল্টা অভিযোগ করতেছে, এই অভিযোগে আমার জেল হইতে পারে বা আমার কোনো ক্ষতি বড় ধরনের ক্ষতি হইতে পারে, তোমার বক্তব্যের উপরে ভিত্তি করবে
সবকিছু
সবকিছু, তুমি একটু দারোগার সাথে কথা বলো। তখন যখন এই কথা বলতে তখন আমি জ্ঞান হারা হয়ে গেছি তার কথা শুনে।
আপনি এটা বলার পরেও সে বাবার পক্ষে কথা বলেছে?
যখন বলছে তখন আমার তার সেন্স নিয়ে গেছে, সে আসলে এটা কোনো সত্য হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে এরকম। পরে আমি যখন সুস্থ হলাম, আমার পানি টেনে দিয়ে সুস্থ করলো, করার পর দারোগা বলতেছে ওসি সাহেব বলতেছে যে দেখো মানুষের জীবনে এরকম ঘটনা হয়, সে হয়তো বা তোমাকে এখন আসলেই লাইক করে না। আমি তো এটা বুঝতে
পারছি।
পরে বললো যে দেখো তোমার যে লাইফ, যে তোমার বয়স, তুমি তো জীবনের অন্যভাবে সাজাও, যেহেতু সে তোমাকে এরকম বলতে পারে, এখন তুমি এগুলা কিস করি কি করবা, আর তার যদি তুমি সত্যিকার ভালোবাসে থাকো তাহলে তার মতো সে থাকুক, আর তার তুমি ইচ্ছেগুলো ক্ষতি করতে পারো, দেখো তোমার কাছে, আর এরকম তুমি তাকে আইনের মাধ্যমে অন্য কোনো ভাবে তোমার কাছে আসলোই, এরকম পরবর্তীতে আবার তোমার সাথে এরকম করলো, তখন তুমি কি করবে।
আচ্ছা, আপনারা যে বিয়ে করেছিলেন, আপনাদের কি রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন, মানে কাগজটা আপনার কাছে আছে?
আছে।
ওকে, চলুন, তারপরে কি হলো?
তারপর দারোগা আমার এরকম বললো যে অনেক ফ্যামিলিতে তো এরকম সাত বাচ্চার মা হওয়ার পরও তো আরেক জায়গায় আরেক ছেলের সাথে চলে যায়, এরকম তুমি মানে নাও,
আপনাকে বোঝাচ্ছে, কাউন্সিলিং করছে। আচ্ছা,
এরকম বোঝাচ্ছে। পরে আমি নিজে নিজে ভাবলাম যে এখানে তো আর কোনো করার কিছু নাই, এখান থেকে আমি চলে যাওয়াটাই আমার উদ্যম, এখন যদি আমি উল্টা পাল্টা বলি তাহলে হয়তো বা পয়সা টয়সা দিয়ে হয়তো যদি আমার আটকায় রাখে তাহলে তো আমি আরেক মুসিবতে পড়বো। তখন আমি চলে আসলাম ওখান থেকে।
আচ্ছা,
চলে আসার পরে আমি আমার মোবাইল থেকে তার নাম্বার তো বন্ধ, তার ভাইয়ের নাম্বার, তার মামার নাম্বার, এগুলা নাম্বারে SMS দিলাম।
আচ্ছা, কি লিখেছিলেন আপনি
SMS? লিখছিলাম যে আমি যা বলতেছি এটাই তো সত্য, আপনারা যেটা করতেছেন এতো মিথ্যা, সে আমাকে তো লাইক না করে তাহলে আমাকে ডিভোর্স দিক, ডিভোর্স দিয়ে তারপর সে বিয়ে করতে পারতো, সে তো সত্যিকার বিয়ে করে, আমার বিশ্বাস নয় বিয়ে করছে, আমাকে ডিভোর্স দিক, আমার সাথে তার সাথে আমার দেখা করান, আর যদি না করান তাহলে আমি আসি, যে পর্যন্ত দেখা না করাইছেন এই পর্যন্ত আমি আসি। আমার তখন অন্ধবিশ্বাস যে তার সাথে আমি দেখা করবো সরাসরি, এটা হয়তো বা তারে আটকায় রেখে বা কোন চাপে তারে বলাইছে, এরকম আমার বিশ্বাস ছিল না তারা দেখা করাবে না। তখন আমি আরেকটা SMS দিলাম, ও এর মধ্যে সে আমার এক মিনিট ফোন দিছে, তার ভাইয়ের মধ্যে দেড় মিনিট কথা বলছে, বলতেছে যে তুমি চলে যাও নাহলে তোমার বিপদ হবে। ঠিক আছে, তখন আমি বললাম যে আমার বিপদ হওয়ার যা হোক, তুমি না বলা পর্যন্ত, না দেখা করা পর্যন্ত আমি তোমার এলাকা ছেড়ে যাবো না, আমি কোনো কিছু খাবো না।
মানে আপনি জীবন মরণ হাতে নিয়ে নিয়েছেন,
তোমার সাথে দেখা করবই যে কোনো বিনিময়ে হোক। তারা তো আমার ক্ষতি করে করলে করতেও পারে, আমি তো একাই আসছি, করলেও করতেও পারে, তোমার সাথে আমি দেখা করবই।
জি,
এরকম ই করে মেসেজ দিছি, কোনো ই নাই, সারা শব্দ নাই। আমি তো তার এলাকায় ঢুকতেও পারি না, কারণ তারা দল আমাকে আবার দেখে আমাদের কোনো ক্ষতি করে। আমি আড়ালে থাকি, দীর্ঘ 29 দিন পর্যন্ত তার এলাকায় ঘোরাঘুরি করতে থাকলাম।
29 দিন
তার বাড়ি খুঁজে, আমি তো তার বাড়ি এখনো চিনি না, তার বাড়ি খুঁজে বাই করব, তার সাথে দেখা করব।
কিন্তু আপনাকে তো প্রথম দিকে চেয়ারম্যান বা এরকম শীর্ষস্থানীয় লোকজন আপনাকে দেখা করিয়ে দিয়েছিল, সেটা সেই দেখাটা কোথায়
হয়েছে? সে তো আমাকে করে
মেয়ের সাথে ফোনে কথা বলা গেছে।
ওকে, মেয়ের সাথে দেখা করে নাই।
আচ্ছা,
আমার কথা হলো তাকে হয়তো বা কোনো চাপে রাখছে, কারণ সে আমাকে যেভাবে ভালোবাসছে সে তো এইভাবে কাউরে বিয়ে করতে পারে না। বিয়ে করলে সে তো শিক্ষিত জ্ঞানী, সে আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করবে, এরকম তো করার কথা না। আর তার সাথে আমার কোন ঝগড়া ফেসত হয় নাই, এই বিশ্বাসটা আমার আসে নাই যে সে আসলেই বিয়ে করে ফেলছে।
আচ্ছা,
পরবর্তীতে তারা তো দেখা করেই না, পরে তার শ্বশুর বাড়ির ঠিকানা পাইলাম।
29 দিন আপনি কোথায় ছিলেন, ওই এলাকায়? কিভাবে
ওই এলাকায় ছিলাম, এটা আসলে খুবই মর্মান্তিক। আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না, আমি অনেকে অন্যের বাড়িতে ছিলাম, দিন হাজিরা কাজও করছি, আমি জীবনে কখনো কাজ করিনি।
এখানে থেকে দেখে দিন হাজিরা কামলার যে কাজটা,
কাজটা করছি, কারণ কাজ আমি পাবো কোথায়?
আচ্ছা,
আর কি করার?
কি করতেন কামলার কাছে, আপনি কি কাজ করতেন?
এই যে পাট, আমি কখনো পাট সেলাই নাই, সেলানি হয়েছে। তারপর আপনার এই যে ই দিয়ে মেশিন দিয়ে বালু তুলে, ঠিক আছে, ওখানে কাজ আছে একটু,
ওই
কাজগুলো করছি।
This track was downloaded from fusionbd.com.
তো আমি টাকা কিন্তু এগুলো রাখতেছি, আমি কিন্তু খাই না, ঠিক আছে, বাস্তবিক আমি কোনো কিছু বিস্কিট আর চা আমি কখনোই খাইনি 29 দিন।
29 দিন বিস্কিট আর চা,
মানুষ কিভাবে বাইসে থাকতে পারে জানি না। আমি আমার জীবন লাইফে দেখছি আমি কোনো কিছু খাইনি, আমি বাইসে থাকছি
শুধু বিস্কিট আর চা খেয়ে।
বিস্কিট আর চা খেয়ে আমি জেদ করছিলাম, জীবন তো সে আমার সাথে দেখা না করছে,
কিছু খাবো না,
আসলেই খাবো না আমার জীবন থাক। আমার অবস্থা খুবই শোচনীয় ছিল, আমি পরবর্তীতে কাজও করতে পারিনি। পরবর্তীতে সে আমার সাথে হয়তো বা গোপনে আমার সাথে ফোন করলো, সে ফোন করে কানতেছে, ঠিক আছে, একদিন দীর্ঘ মনে করো 19 মিনিট শুধু কানছে, লাইন কাটিয়ে দিচ্ছে আর লাইন পাওয়া যায় না, এরকম। তো পরবর্তীতে সে আমাকে ফোন করছে আরেকদিন, এটা 29 দিনের দিন, ফোন করছে যে তুমি অমুক জায়গায় আসো, তোমার সাথে আমি দেখা করবো।
ও কি জানতো যে আপনি ওর এলাকায় আছেন?
হ্যাঁ, তার ভাইয়ের মোবাইলে প্রতিনিয়ত তো আমি মেসেজ দিতাম।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমি মেসেজের কোন উত্তর পাইতাম না। আমি জানি যে তারা খুলে দেখতেছে, মেসেজ তো ডেলিভারি রিপোর্ট থাকে, খুলে দেখতেছে, পরবর্তীতে সিম বন্ধ করে ফেলতেছে।
আচ্ছা,
কিন্তু খুলে দেখে যে কি। পরে তার সাথে আমি দেখা করতে গেলাম, ভয়ে ভয়ে যে হয়তো বা জানি না কি হবে, যদি সত্য হয়ে তাই তাহলে আমার জীবনে রিস্কও থাকতে পারে। তার আগে আমি তার থানায় চিঠি ঘুরে গেছি, তার যে থানায় এই থানায় জিটি করে গেছি যে আমি যে এখানে আসছি এটা তো আর কেউ জানে না, যদি এরকম হয় যে আমার কোনো ক্ষতি হলো তাহলে তো আর করা কিছু নাই, এই জন্য আমি থানায় জিটি করে গেছি। তারপর গেলাম, যাই তার সাথে দেখা করালো তার মামার বাড়িতে, মামার বাড়িতে দেখা করলো, তার সাথে কথা বললাম, তার বললাম যে আমি কি কোনো তোমার সাথে কোনো ভুল করছি? বলে না, ভুল করো নাই, তাহলে তুমি এরকম করলা কেন?
তোমার বিয়ে সত্যি সত্যি
তোমার কি আসলেই বিয়ে হয়েছে? কথা বলে না। পরে বললাম যে না, এখন আর লুকোচুরি করার কিছু নাই, তুমি আমাকে সত্যি বলো। পরে সে তো কানতেছে, তখনও সে আমার বুকে মাথা রেখে কানতেছে ওনার কল। সে আর আমি শুধু রুমে, হয়তো বা ঘরের আশপাশে কেউ আছে, তা আমরা দুইজনের রুমে ওর মামার বাড়িতে কানতেছে, অধরে কানতেছে। আমি যে কান্না থামাও, হয়তো বা তোমার সাথে আমার বেশিক্ষণ থাকতে দেবে না, তুমি আমার কথাগুলো উত্তর দাও, আমি চলে যাবো। পরে সে বলতেছে দেখো, আমি যদি কোনো আমার কোন পরিচিত ছেলেকে বিয়ে করতাম, এই ফার্স্ট তার মুখ থেকে বিয়ের কথা বাড়াইতেছে। যদি কোনো পরিচিত ছেলেকে বিয়ে করতাম তাহলে তুমি বলতে পারত যে না আমার এখানে স্বার্থ আছে, যদি কোনো আমার সমবয়সী ছেলেকে বিয়ে করতাম তাহলে বলতে পারত যে আমার কোনো স্বার্থ আছে। আর তো কানতেছে এগুলো বলতেছে যে আমি তো বিয়ে করছি এরকম একটা লোকের,
মানে সে বিয়ে করেছে,
একবার বিবাহ করেছে, পরবর্তীতে আবার করছে, সে দ্বিতীয় বিয়ে।
আমি প্রসঙ্গে পড়ে যাচ্ছি যে আসলে পঞ্চাশ আপ, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করলেন তুমি বিয়েটা কেন করলে?
বললাম, বললো যে আমার সংসারে তারা চায় যে তাদেরকে আরো বেশি প্রতিষ্ঠিত করবা। আমি বললাম যে আমি তো মোটামুটি হেল্প করি, আর আমি তোমাকে তো বলিনি, এখনই চাপ দিনি যে না আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছ থেকে সিনাই নিয়ে আসব, আর যতদিন তুমি থাকতা তোমার যে আয় চাকরির আয় এটা তো আমি কখনোই নিতাম না, এটা তোমার ফ্যামিলির পিছিয়ে বিয়ে করতো, আর প্লাস আমিও তো এখনো দিই এগুলো তোমার একবার মনে পড়ে নাই, এই শুধু সে কান্নাকাটি করে আর কোনো কথা বলে না। পরে আমি বললাম যে তুমি তো মুসলমান আর তুমি যেহেতু জ্ঞানী তুমি তো জানো যে একজনের বউ থাকাতে এরকম বিয়ে করাটা ঠিক না, এটা পাপ, আর এই ঘর থেকে তুমি তো আমার ডিভোর্স তো নেই, আমার সাথে তো তোমার রেজিস্ট্রি হয়েছে কলমে পড়ে সাক্ষী রাখি তো বিয়ে হয়েছে, তোমার এই অবস্থায় তুমি যে অন্যের একটা ছেলের বিয়ে করলা তার সাথে যতদিন থাকবা সেটাও পাপ, তোমার গর্বে সন্তান আসলে সেটাও পাপ, তুমি এরকম করলাকে? হ্যাঁ তো কান্দতেছে, খালি বলতেছে তুমি আমার মাফ করে দাও, আমার আর করার কিছু নাই। মনে মনে না চলো যা হয়েছে এসি চলো তুমি আমার সাথে চলে যাবো, করে না এখান থেকে গেলে আমারও মরতে হবে তোমাকে মরতে হবে, আমি তাহলে তুমি পরবর্তীতে আসো তুমি ই করো, করো না আমি আর এই পথ থেকে যাবো না, তুমি আমার ভুলে দাও। এই ফার্স্ট সে আমার বলল যে তুমি আমার ভুলে দাও, সে কিন্তু আমার বুকেই। আমার মধ্যে এটা কিভাবে সম্ভব, কারণ দীর্ঘ 10 বছরে তোমার সাথে আমার সম্পর্ক, আমি আর তোমাকে আমি ভুলবো কিভাবে? তোমাকে ভোলার মতন কোন ই আমি পারতেছি না, আমি কখনোই তোমার বলতে পারবো না। তুমি কিভাবে বলছো এটা আমি জানি না, আর তোমার সাথে আমি কোন অন্যায় করছি কিনা এটাও আমি জানি না। তুমি যেটা করছো তুমি তুমি আমার লাইক করো না, তুমি আমার ডিভোর্স দিতা আমি তোমার জোর করে রাখতে পারতাম, করে না এটা ডিভোর্স হবে না, আমার বিশ্বাস তুমি আমার কোনো ক্ষতি করবে না। তুমি বলতেছে আমার বিশ্বাস আমি তুমি আমার কোনো ক্ষতি করবে না, আর তোমার আমি ডিভোর্স মানে এই জন্যই আমার যদি এটা পাপও হয় পাপ হোক পরবর্তী পরকালে যেন তোমাকে আমি পাই, এরকম আর কি উল্টা পাল্টা বলতেছে সে। পরবর্তীতে সে বলল যে তুমি আমার ভুলে দাও। এরপরে তার মামা আসলো, তারা নিয়ে গেল, আমার আর কথা বলার কোন সময় দিল না। ঠিক আছে,
আপনি কি করলেন তখন?
তখন আমি আমার বলল যে তুমি এখন কি করবা, তুমি চলে দাও, তোমার তো দেখা করাইছি, তোমার উদ্দেশ্য হয়েছে। বললাম হ্যাঁ আমি খুশি, আপনি আমার দেখা করাইছেন এটা আমি খুশি, আমার আর করার কিছু নেই, আমি চলে যাব। পরে আমি সেখান থেকে এসে বসছি, আসার পর একদিন পরে আমার উদ্দেশ্য এখন যে না তার ইয়েতে আর থাকবো না আমি, এটা আর সম্ভব হবে না। কিন্তু তারপর কেন যেন মনে হয়েছে যে তাকে কি তার বিয়ে মনে হয় নাই, আমার তখনও বিশ্বাস হয় না, কারণ আমি তো আসলে প্রমাণ জানি না, মানে তার শ্বশুরবাড়ির ঠিকানা আমি ব্যয় করবো, দেখবো যে আসলে বিয়ে হয়েছে কিনা, এই উদ্দেশ্যে তখন থাকলাম। পরে এক পর্যায়ে তার শ্বশুরবাড়ির ঠিকানা পাইলাম, পাওয়ার পর দেখলাম যে আসলে তার বিয়ে হয়েছে।
কিভাবে বুঝলেন?
তার শ্বশুরবাড়িতে বিয়ে হইলে অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান হয়েছে, আশপাশের এলাকার লোকদের কাছ থেকে তথ্য পাইছি,
খাওয়া দাওয়া করাইছে।
হ্যাঁ,
আর বিয়েটা কার সাথে হয়েছিল?
বিয়েটা হয়েছিল লোকটা গ্রিস প্রবাসী। ঠিক আছে,
বয়স কত?
50 আপ।
এবং অর্থ সম্পদ
যেহেতু ইউরোপ কান্ট্রিতে থাকে,
অর্থ সম্পদ
23 বছর ধরে সে গ্রিসে থাকে, অবশ্যই অর্থ সম্পদশালী।
আচ্ছা, প্রেমা কি এখন গ্রিসে আছে নাকি বাংলাদেশে?
না, এখনো বাংলাদেশে আছে। আমি আমার তো কাহিনী শেষ।
জি প্লিজ বলুন।
সে তার শ্বশুরবাড়ির সন্ধান যখন পাইলাম তখন জানলাম যে আসলে তার বিয়ে হয়েছে। তা আমার কথা হলো, জানতে পারলাম যে তার বিয়ে হয়েছে আপনার ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে।
মোবাইলে? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে আর কি, মোবাইলে বিয়ে হয়েছে। তার স্বামী এখন আসে নাই, বিদেশে আছে, তখন আমার একটু মনের মধ্যে আবার একটু সান্ত্বনা আসলো যে দেখি তাকে বোঝানো যায় কিনা। তার স্বামী যেহেতু তার মোবাইলে বিয়ে হয়েছে, তাহলে তার স্বামীর সাথে তো তার দেখা হয় না এখনো, তাহলে দেখি কোনোভাবে তাকে ফেরানো যায় কিনা বা তাকে কেউ চাপে এরকম করছে কিনা। পরবর্তীতে তার সাথে আবার দেখা করার জন্য উদগ্রীব থাকলাম। তার শ্বশুরবাড়ির সামনে থেকে আমি দাঁড়িয়ে তার ভাইরে ফোন দিলাম একটু থ্রেট করে, আসলে আমি করবো না, আমি সেও জানে তার আমি ক্ষতি করবো না। তার বললাম যে তোমার বোনকে বলো যদি সে আমার সাথে দেখা না করে তার শ্বশুরবাড়িতে আমি তার অতীত জীবন বলবো।
তাহলে তার মানে শ্বশুরবাড়িতে আপনার সাথে যে বিয়ে হয়েছিল এরকম কোন কাহিনী তারা বলেনি?
না না, এটা সম্পূর্ণ গোপন রেখে তাকে বিয়ে দেওয়া হয়েছে।
ওকে,
বললে তো বিয়ে করতো কিনা জানি না, আর বিয়ে করলো তো আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে তারপরে বিয়ে করত, এরকম কি বিয়ে করে?
জি,
পরে আমি তার শ্বশুরবাড়ির সামনে আমি তার ছোট ভাইরে ফোন করে বললাম, মেসেজ দিয়ে বললাম যে তারা বলো আমার সাথে আমার ফোন দিতে এক মিনিট, আর আমার যদি ফোন না দেয় তাহলে তাদের বাড়িটা দোতলা, গ্রামের বাড়ি দোতলা তার শ্বশুরবাড়িটা, তার স্বামী বিদেশ থাকলে কি হবে, তাকে শ্বশুরবাড়িতে নিয়ে এসে পড়ছে।
ওকে,
ঠিক আছে, দোতলায় দাঁড়ায় থাকতে বলো, দেখতে বলো তাদের বাড়ির সামনে আমি, বাস্তবিক বিশ্বাস না হলে দাঁড়ায় দেখতে বলো, আর সে যদি আমার এখন ফোন না দেয় আমি নির্ঘাত তোমার 10 মিনিট সময় দিলাম, আমি সত্যি বলবো,
গিয়ে সবাইকে বলে দেবো।
এই মেসেজ কাজে খাটছে, আমার ফোন দিছে প্রেমায় যে তুমি এটা কি করছো, তুমি এখানে কেন, মানে সে আমাকে দেখছে। পরে আমি বললাম আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি তো ভুল করছো যেটা, ঠিক আছে, করে তোমার সাথে আমি দেখা করছি, তোমার তো আমি বলছি যে আমি যেটা করছি এই পথ থেকে এখন আর ফেরা সম্ভব না।
জি,
পরে আমি বললাম যে তোমার সাথে আমার 7 বছরের প্রেম, 3 বছর আমরা বিবাহিত সম্পর্ক সম্পর্ক হয়ে গেল, মানে চলে গেল, আর তুমি 2 দিন ধরে তাকে এরকম ফোনে তার সাথে তোমার ইয়ে হয়েছে, আর তুমি এখন বলতেছ না এটা সম্ভব না, এটা করলে ঘুরতে হবে, তোমার সাথে আমার দেখা করতে হবে না, তুমি দেখা না করো তাহলে আমি কিন্তু সবাইকে বলে দেব।
জি,
পরে সে আমার মিথ্যাটা সান্ত্বনা দিল যে আমি তোমার সাথে দেখা করবো, পরবর্তীতে জানাই যাচ্ছে তুমি এখন চলে যাও। পরে আমি ওখান থেকে চলে আসি, আসার পরে সে আমারে ফোন দেয় না, 2 দিন পর সে আমার ফোন দিয়েছে, ঠিক আছে। এই 2 দিনের মধ্যে আবার তার ভাইকে আমি অনেকবার মেসেজ দিছি, সে তো ফোন দেওয়ার কথা ফোন দিতেছে না।
আপনি চাচ্ছিলেন যে কোনোভাবে তাকে ফোনে বোঝানো যায় কিনা, বুঝিয়ে আপনার লাইনে নিয়ে
ফোনে পাইতেছি না।
আচ্ছা,
পরবর্তীতে 2 দিন পর থেকে সে আমাকে সবসময় আমার সাথে ফোনে কথা বলল,
অল টাইম কথা বলা শুরু করলো, মানে মাথা ঠান্ডা রাখতে হবে নইলে আমার দুর্ঘটনা ঘটে যাবে
এরকম করে। আমি তার এলাকাতেই সে আমাকে অনেক ভাবে বোঝাইতেছে, সে কান্নাটি করতেছে, তারপর অতীত জীবনের কথাও সে বলতেছে, আমিও বলতেছি, কিন্তু তার কথায় সে অনর, কিন্তু আমাকে সে সহজ সরল ভাবে আমি তাকে তো অন্ধভাবে ভালোবেসে ফেলছি, বিশ্বাস করছি, এই সুযোগেই তো সে এরকম করছে, সে আমাকে বাড়িতে পাঠাইতে পারতেছে না, সে বলতেছে যে আমার মামারা কিন্তু তোমার ক্ষতি
করছে। এটা বলতো যে তুমি আমাকে ভুলে যাও না, একটা মেয়েকে বিয়ে করো,
সে জানে আমি কোন মেয়ের বিয়ে করব না, এটা জানে।
ওকে, ঠিক আছে,
এটা কখনোই বলেনি।
ওকে,
পরবর্তীতে সে আমাকে বোঝাইতে থাকলো যে তুমি চলে যাও,
ডিভোর্স দিত না কেন আপনাকে,
ওই যে বললে যে অন্ধবিশ্বাস যে আমি তোমার তো বিয়ে করছি, আর এটা যেটা এটা আমার ফ্যামিলির জন্য, সেটা তার মনের কথা কিনা জানি না, সে আমাকে এইভাবে বোঝাইল যে তোমার তুমি তো আমার স্বামী, কিন্তু যেটা করছি সেটা আমার ফ্যামিলির ইয়েতে, সে আমার এটা বোঝাইছে,
মানে তোমাকে কাছেও আসতে দিব না, তোমাকে ছাড়বো না, ব্যাপারটা এরকম
এরকম। আমি তো তাকে বোঝাইছি যে এটা তোমার ভুল, কারণ তোমার তো এটা শরীর মোতাবেক এটা অন্যায় পাপ, সেটা মাথায় নিত না, ফোনে কথা বলতেছি, সে আমাকে নানাভাবে বোঝাইত যে তুমি বাড়িতে চলে যাও, তোমার মা বাবা ভাই বোন আছে। আমি বলছি না, আমি তোমারে বলছিলাম যে আমি খাবো না খাইনি, তোমার এই এখনো বলতেছি তোমার সাথে যদি আমি দেখা না করি আমি বাড়িতেও কখনো যাবো না, আমি কারোর সাথে কোনো যোগাযোগ করবো না।
জি,
পরে সে আমাদের সাথে বলল যে আচ্ছা ঠিক আছে, তোমার সামনে যোগাযোগ করতেছি, এই তো ফোনে কথা বলা ধরল আর নানাভাবে বুঝাইল, কিন্তু আমি তো বোঝ মানি না। তখন তার মামারা মামারে দিয়ে আমার অ্যাটাক করলো।
অ্যাটাক মানে কি ধরনের অ্যাটাক?
আমাকে আবার ধরে নিয়ে আসলো। আমি কোথায় ফোনে সে জানে, তার মাধ্যমে আমার সন্ধান পায় আমার ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর আমার দুই দিন আটকা রাখলো তাদের বাড়িতে।
কি করতো আপনার সাথে সেই সময়?
আমার সাথে তখন কোনো মারধর করে নাই, আমার একটা ঘরে আটকায় রাখতো, ঠিক আছে, একটা ইয়ের মধ্যে আপনি ফর্সা করতে দিত ওখানে। আমি তো মনে করেন
একদম জেলখানার মতো,
জেলখানার মতো। আর আমার তো জীবনে কোনো মায়াই নাই, কিন্তু আমি শুধু এটা ভাবতেছি যে যার ফ্যামিলির জন্য আমি এত কিছু করলাম আর সে এরকম করতেছে কেন।
আচ্ছা, আপনি এই সময়টাতে, এই লম্বা একটা সময়, আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনি জানাতেন না যে আমার সাথে আচরণ করতেছে? আপনার ফ্যামিলিকে আপনি জানাতেন না?
না।
কেন জানাতেন না?
জানাতাম না এই জন্যই, তার সংসারে যে আমি এত কিছু করছি এটা আমার ফ্যামিলির জন্য আমার ফ্রেন্ড সার্কেল জানত। তারা আমাকে এমনি সরাসরি বলতো না, কিন্তু পরোক্ষভাবে জানাইতো যেটা এরকম এত বেশি করা ঠিক না, এর জন্য তোর বস্তায় দেব। আমি এটা বাদতাই নিতাম না, কারণ সে কখনো আমার সাথে এরকম কোন মানে বিহেভ করে নাই যে সে আমাকে ভুলে চলে যাবে। সেটা তার, আমার এখন মনে হয় যেটা তার আগে থেকে পরিকল্পনা ছিল এরকম।
আচ্ছা, না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি বিপদে পড়লেন তখন তো আপনার কাউকে না কাউকে পাশে দরকার, কাউকেই পাচ্ছেন না।
না, আমি ইচ্ছা করলে তো অনেক সহজে নিতে পারতাম। আমি তো আগেই বলছি আমার ফ্যামিলি মোটামুটি প্রভাবশালী, কিন্তু আমি চাচ্ছিলাম না যে
ওদের কোনো ক্ষতি হোক,
মেয়েটার কোনো ক্ষতি হোক। আমি আসলে তাকে মনপ্রাণে ভালোবাসি, এখনো ভালোবাসি। আমি চাচ্ছিলাম না যে তার কোনো ক্ষতি হোক, ক্ষতি চাইলে তো তার বিয়েই হয় না, যেহেতু তার সদ্য বিবাহিত স্বামীও বিদেশে, আসবে এক মাস পর। আর মানে আমি তো এক মাস ছিলাম, দুই মাস পর আসার কথা ফোনে বিয়ে হওয়ার। আমি ইচ্ছা করলে জানাই তার শ্বশুরবাড়িতে, আমি তো জানাইতেই পারি, মোটামুটি কিছু হলে বুদ্ধিমান। আর তার শ্বশুরবাড়ি যেহেতু জানি, তিনি আমার আটকায় রাখতে পারবে না, আমি কখনো জানাই না। এই জন্য যে সে যদি অ্যাকচুয়ালি নিজের ইচ্ছায় করে থাকে তাহলে আমার করার কিছু নাই।
ওকে, তারপর আপনাকে ঘরের মধ্যে আটকে রাখলো?
দুই দিন আটকে রাখলো, আটকে বললো যে তোমার ফ্যামিলির লোকেরা নিয়ে আসবো। তখন আমি ভাবতেছি যে আমার ফ্যামিলির লোকেরা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আমি মানে তারা আমার একটা ভয় পাইত, তার শ্বশুরবাড়িতে আমি জানাইতেও পারি, তাদের মনের মধ্যে দুগ্ধগি থাকতো।
আপনার হাতে আছে,
হ্যাঁ, কিন্তু মেয়েটা জানতো যে আমি আসলে তার কোনো ক্ষতি করবো না, কারণ মেয়েটা জানে যে আমি তার যে ভালোবাসা দিছি সেও তোমাকে অন্ধভাবে ভালোবাসে, সে আমার কোনো ক্ষতি করবে না, এটা মেয়েটা জানতো। আর জানতো বিথাই সেইভাবে আমার ছেড়ে চলে আসছিল। পরবর্তীতে দুই দিন আমার তো আটকে রাখলো, আটকে রাখার পর একদিন আমি ওখান থেকে পলাইতে সক্ষম হইলাম। একটা ঘরে তো গ্রামের বাড়ি, পানি চতুর্পাশে, তখন বন্যা সিজন, তখন থেকে পলে আসার পরে ওর ভাইয়ের মোবাইলে মেসেজ দিলাম, মোবাইল আর খুলে না, মেসেজ ডেলিভারি হয় না। তখন আমি অন্য ইয়েতে গেলাম, তার যে আদার্স ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে যোগাযোগ করলাম, কিন্তু কারোর সাথে তার যোগাযোগ নেই, কারণ ওর ফ্রেন্ড সার্কেল তো সব জানে যে তার মানে তার লাইফটা কাটছে আমার এলাকায়, 17 বছর সে আমার এলাকায় থাকছে, তার সব ফ্রেন্ড সার্কেল ওখানেই, তার আত্মীয় স্বজন তো থাকে শরীয়তপুরে, কিন্তু তার সমস্ত মানে শৈশব কৈশোর যৌবন তো কাটছে আমার এলাকায়, কিন্তু তাদের সাথে এই যে আমার ওখান থেকে এসে পড়ছে তাদের সাথে কিন্তু কোনো যোগাযোগ হয়নি, তাদের কাছ থেকে কোনো পাইলাম না। পর আবার সেই রিস্ক নিয়ে এক ঠিকানা তার শ্বশুরবাড়ি গেলাম। আমার খুবই রিস্কে গেছি, কারণ প্রতিনিয়ত আমার তো তারা ক্ষতি করতে পারতো, মনের মধ্যে একবার ভয় আবার লাগে যে না আমার জীবন রেখা আর কি কম, কিন্তু কখনো এটা মনে হয় না আমি আত্মহত্যা করব বা আমার জীবন শেষ করে দেবো, এটা মনে হয়নি।
কিন্তু এটা মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আপনাকে ওরা মেরে ফেলবে,
মেরে এটা আমি সবসময়ই, আর ছোট্ট 4-5 টুকরা পকেটে আমার কিছু কথা লিখে রাখতাম।
কি লিখে রাখতেন আপনি?
যে দেখেন আমি কিরকম তাকে ভালোবাসি, এই অন্ধবিশ্বাস রাখতাম যে আসলে তার আমি ভালোবাসি, মানে তার যেন ক্ষতি না হয় লিখে রাখতাম, যে না আমার মরা জন্য আমি দেয় নিজের ইচ্ছায় এরকম করছি। তারা মারতো, যদি আমার মারিয়ে ফেলতো কেউ আটকাইত না।
মানে আপনি ভেবে রেখেছিলেন যে আপনাকে যদি মেরেও ফেলে তাহলে এই মৃত্যুর জন্য যেন ও
কেউ ওই যেন দায়ী না হয় এরকম।
আমরা গল্পের প্রথম দিকে একজনকে পেয়েছিলাম যে অনেক বেশি অনৈতিক। আমরা ছোট একটা বিরতি নিতে চাই সংবাদের, এই গল্পের বাকিটুকু আপনার সংবাদের পরে আপনার কাছ থেকে জানব। শ্রোতা যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের এবিসির সাথে, প্রণয় জীবনের একটা পর্যায়ে স্বীকার করেছে যে সে জীবনের একটা পর্যায়ে রিভেঞ্জ নেবার জন্য একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে একটা অনৈতিক সম্পর্ক করেছে, কিন্তু প্রণয়কে এই পর্যায়ে এসে কি আপনার মনে হচ্ছে যে সে অসম্ভব খারাপ টাইপের একটা মানুষ? এই জন্য আমরা বলছিলাম যে একটা মানুষকে জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনাকে আরো কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে, এবং সেই ধৈর্য ধরার ব্যাপারটা সংবাদের পরেই আসলে আমরা ফিরে আসব এবং তখন আপনার অনেক কথাই আমরা জানব শুনব। আর আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, হ্যালো 8920 অনুষ্ঠানটি আপনি আগামী সপ্তাহ থেকে শুনতে পাবেন বুধবার রাত 11:10। আমি আবারও বলছি, বুধবার রাত 11:10, এবং আপনার ফ্রেন্ডরা যারা আজকে শোনেনি তাদেরকে জানিয়ে দেবেন বুধবার রাত 11:10 আমরা ফিরে আসব। এবং 9115668 9115668 এটা হচ্ছে আমাদের নাম্বার, 24 ঘন্টার জন্য হটলাইন খোলা আছে, যখন খুশি ফোন করুন, আপনার নামটা বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপর বলুন আপনার কি বলার আছে। এবং এমনও হতে পারে আজকে প্রণয় যে জায়গাটায় বসে তার জীবনের গল্প বলছেন, সেই গল্পটা আপনি বা আপনার জীবনের গল্পটা আপনি আগামী সপ্তাহে সেখানে বসে আমাদের সাথে ভাগাভাগি করবেন। এবং এই গল্পে আমরা কিন্তু একটা কথা বলে থাকি হ্যালো 8920-তে, সেটা হচ্ছে আমরা এখানে জীবনের গল্প বলি, অন্য কিছু বলি না। এবং জীবনের গল্পে কোন সিলেবাস নেই যে জীবনের গল্পে শুধুমাত্র এটার গল্প বলতে হবে, দুঃখের গল্প বলতে হবে, কষ্টের গল্প বলতে হবে, যে কোনো ধরনের গল্প আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। সংবাদের বিরতি নিয়ে ফিরে আসব। আর ফেসবুকে যারা বিভিন্ন কমেন্টস করছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা যে প্রশ্নগুলো করছেন সে প্রশ্নগুলোর বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমি করে ফেলেছি। এই প্রশ্নের বাইরে যদি আপনার মাথায় কোনো প্রশ্ন এসে থাকে করুন, আমরা সেটা অবশ্যই প্রণয়কে করব। ফেসবুক পেজে আপনি যদি যোগ দিতে চান তাহলে যেটা হচ্ছে পেজটা হচ্ছে RJ KEBRIA, আবারও বলছি RJ KEBRIA। আমাদের অনুষ্ঠান, প্রচারিত অনুষ্ঠানগুলো এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। আমরা সংবাদের বিরতির পরই ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। দুটোর পরে আপনাকে একবার স্বাগতম। একটু আগে বলেছিলাম যে ফেসবুক পেজটাতে যারা আছেন বিভিন্ন রকমের মন্তব্য করছেন, তাদের থেকে দুই একটা মন্তব্য আমরা একটু পড়তে চাই। প্রণয় আপনি শুনুন, আপনার জন্য বিভিন্ন মন্তব্য এসছে। মিসিং অ্যাঞ্জেল আমাদেরকে লিখেছেন, অনেক কষ্ট লাগছে তাও শুনছি, আই থিঙ্ক উনি ওনার ওয়াইফকে অনেক লাভ করেন তাই এত কষ্ট সে সহ্য করেছে। এগুলো নিয়ে আপনি একবার কমন একটা মন্তব্য করে দিয়েন। শান্ত খান লিখেছে, প্রণয় ভাইয়ের পিকচার আপলোড করা যাবে কি? শান্ত, একটা জিনিস আমরা একটু বলে রাখি, আমাদের গেস্ট কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত শোনেন তার একটা মহৎ উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা আসলে নিজের জন্য না, তা সে যে মানুষটাকে ভালোবাসেন তার জন্যই, এবং যে কারণে সে কিছু কিছু জায়গায় তার নিজের নামটাকে গোপন করেছে, তার স্ত্রীর নামটাকে গোপন করেছে, তার নিজে কোথায় থাকেন সেটাকে গোপন করেছেন, সে জায়গা থেকে পিকচার দেওয়াটা আসলে সম্ভব না। আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে প্রণয়ের সাথে আপনি যদি সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে প্রণয় যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে ফেসবুক পেজটা আছে, ওখানে যদি তার আইডিতে এসে যদি যোগ দেয় নিজেকে তাহলে সরাসরি আপনি প্রণয়ের সাথে কথা বলতে পারবেন। সেই আইডিটা আমি একটু আগে বলেছি, RJ KEBRIA। আর মিসিং অ্যাঞ্জেল আমাদেরকে লিখেছে যে তুমি আরো বেশ কটা খুদে বার্তা পাঠিয়েছো। ওকে, DM রাইফুর রহমান লিখেছে, ভাই খুব সুন্দর, রিফ্রেশিং স্টোরি শোনানো যায় না, এমনি এনাফ দুঃখে থাকি, মাঝে মাঝে সুন্দর গল্প শোনানো যায় না। আমরা শোনা ওরকম চিন্তা করি না যে কোন গল্পটা সুন্দর কোন গল্পটা অসুন্দর, কারণ যে গল্পটা আপনার কাছে সুন্দর লাগবে সেটা আরেকজনের কাছে অসুন্দর লাগতে পারে। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা মনে করি প্রত্যেকটা গল্পই সুন্দর এবং প্রত্যেকটা গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আর আব্দুল্লাহ মামুন লিখেছে যে সংগ্রহশালা বাংলায় দেখানো হয়েছে, বাংলা ভার্সন, এখানে সার্চ দিব কিভাবে, আমার কি, আমার তো ইংলিশ ভার্সন। আমার মনে হয় যেটা যে আপনি ডাউনলোড নাও, যে পেজটাতে যে জায়গাটা দেওয়া আছে ডাউনলোড নাও, ওখানে গিয়ে আপনি ডিটেল পেয়ে যাবেন, ওই যেভাবে ফন্টে দেওয়া আছে ওটা ইংলিশও দেখার কথা, আর সমস্যা হলে আমরা সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। নাসির প্রত্যয় লিখেছে, আমি ফার্স্ট প্রোগ্রামটা শুনছি, আমার অনেক ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। LR শিশির BJC আমাদেরকে লিখেছে, হোয়াট ইজ দ্য এজ ডিফারেন্স বিটুইন ইউটিউব, প্লিজ টেল মি। আপনার সাথে আপনার প্রেমার বয়সের পার্থক্য কত দিনের ছিল বা কত বছরের ছিল?
11 বছর।
প্রেমার সাথে আপনার বয়সের পার্থক্য ছিল 11 বছর। ওকে। আর মুমতাহিনা মাহি লিখেছে, আমি মাহি, আমি রামপুরা থেকে বলছি, গল্পটা শুনতে ভালো লাগছে। আচ্ছা চলুন আমরা শেষের দিকে যাই। তো আপনি যেটা বলছিলেন যে কথাবার্তা হতো আপনার স্ত্রীর সাথে, আমি স্ত্রী বলি কারণ সে তো আপনাকে ডিভোর্স দেয়নি তখনও,
এরকম কথাবার্তা হইত। আমি গল্পের লাস্টের দিকে এসে পড়ছি, সময় নাই, তো পরবর্তীতে সে আবার কথা বলা অফ করে দিল। তখন আমি বুঝতে পারলাম যে না, তার সাথে আর এরকম বারবার জোর করে, সেও অন্ধভাবে বিশ্বাস করে না আসলে তার কোনো ক্ষতি করবো না। আর আমার মন থেকেও চাই না আমি তার কোনো ক্ষতি করি, কারণ তার ক্ষতি করতে চাইলে তো আমি অনেকভাবে করতে পারতাম, কারণ আমার কাছে সমস্ত কাগজপাতি আছে, সে আমার বিবাহিত স্ত্রী। তার শ্বশুর বাড়িতে জানলে হয়তো বা তাকে সবকিছু জানিয়ে নিতেও পারতো, নাও নিতে পারবো, সেটা তাদের ব্যাপার, কিন্তু তার অতীত জীবনটা তো আমার সাথে জড়ায়।
একটা জিনিস যেটা হয় যে এই ধরনের জিনিসগুলো গ্রামে ঘটলে কানাঘুষা করতে করতে, কান কথা হতে হতে সবাই জেনে যায় মোটামুটি, তো আপনাদের ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম ছিল না?
না এরকম কেন, কারণ তারা তো বড় হয়েছে আমার এলাকায়, আমার এলাকায় তো মোটামুটি সবাই জানে আমাদের সম্পর্কের কথাটা আমাদের, কিন্তু তার এলাকায় তো এই সম্পর্কের ব্যাপারে কেউ জানে না, তার যে দেশের বাড়িতে, এই জন্যই তার দেশের বাড়িতে এটা কখনো, সে তো আমার এলাকায় তাকে সবাই এখন ধিক্কারই দেয়, অনেকে তো জানছে ঘটনাটা। তো আমি যে 2010 বাড়ি থেকে আসছি, এখন পর্যন্ত আসলে আমি এখনো বাড়িতে যাইনি, বাড়ি কারোর সাথে, যেখানে আমার শৈশব কৈশোর কাটছে।
কেন জানেন আপনি?
আমি যাই না আসলে, লজ্জা না, কারণ আপনারা ভাবতে পারেন যে আমার লজ্জা, যে আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন তারা বলবে যে
বউ ভাই গিয়ে চলে গেছে,
হয়তো বা তার ফ্যামিলির তুই এত কিছু করলি আর এরকম চলে গেল, এরকম এগুলো কোনো লজ্জার কারণে না। আমি আসলেই তাকে মনে প্রাণে ভালোবাসি, আর এই কারণেই তার কোনো ক্ষতি আমি করতে চাইনি। আর সাধারণত এরকম এক পর্যায়ে মানুষে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে এরকম করে হয়তোবা তার কোনো ক্ষতির চেষ্টা করে, হয়তোবা এসিড মারে, হয়তোবা অন্য কোনো ভাবে তার শারীরিক দিক দিয়ে যে কোনো একটা ক্ষতি করে, কিন্তু আমার কখনো মনে উদয় হয় নাই তার কোনো ক্ষতি করে। সে আমার সাথে এত বড় চলনা প্রতারণা করছে আমার এখন পর্যন্ত মনে হয় না, আর এখন পর্যন্ত সে আমাকে এত ভালো বাসা দিচ্ছে যে ভালোবাসায় তাকে আমি ভুলতেও পারি না আর এও করতে পারি না, কারণ এখনো তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। প্রতিনিয়ত আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি, আমার এখন পুরো চিন্তা ভাবনা যে মরতে হবে, এটা অবশ্যই, কারণ মানুষ তো মরতে হবে, তার পরবর্তী একটা জীবন আছে। আমি ছোটবেলা যখন আমার মোটামুটি যে পাপটা আমি করছিলাম এতেই আমি অনেক অনুতপ্ত, আর যেহেতু আমার পরবর্তীতে পরকালে যাইতে হবে, এই জন্য আমি চাই না যে কখনো পাপ করি, কিন্তু তার কোনো ক্ষতি আমি চাই না, তার ক্ষতি করলে আমি অনেক আগে করতে পারতাম।
আপনি তো চাইলে তাকে ডিভোর্স দিতে পারেন।
হ্যাঁ, এই সে চেষ্টা আমি করছি, কিন্তু এখন যদি তার সাথে আমি জোর করে দেখা করতে চাই তাহলে আমার অনেক ক্ষতি হবে, কারণ আমি জানি আমাকে
এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আপনি যদি ডিভোর্স দিতে চান ফর্মালি, তাহলে তার হাজবেন্ড বা তার পরিবারের ব্যাপারটা
জেনে যাবে। এই কারণে আমি আসলে আর কোনো আগে না, আমি কিন্তু তার এলাকাতেই আছি।
ওর হাজবেন্ড কি কখনো চেষ্টা করেছিল আপনার সাথে যোগাযোগ করার?
হ্যাঁ, হয়তো বা তার হাজবেন্ডকে বলছে আমার একটা ছেলের সাথে প্রেম ছিল, এরকম হয়তো বা বলছে, বিদেশ থেকে তার হাজবেন্ড আমাকে কয়েকবার ফোন করছে, আমি কখনোই রিসিভ করি নাই, এই জন্য তার সাথে আমার কথা হয়নি, এরকম করছে।
আপনার বাকি জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি?
বাকি জীবন পরিকল্পনা এভাবে, তার প্রতিনিয়ত ঘটনা আমি জানি, সে কখন কি করে না করে, এটা আসলে আমার উদ্দেশ্যই এখানে তার ভালো, তার কোনো ক্ষতির জন্য থাকা না, তার এলাকাতে আমি থাকি, সে জানে না তার এলাকায় আমি থাকি, তাকে মাঝে মধ্যে আমি দেখেও আসি, সে জানে না, এটা খুব রিস্কি নিয়ে আমি করি। আর তার নিজের কিছু লোক আমার আছে, আমার ঘটনাটা জানে, আমি তাদেরকে খুলে বলছি, আর আমি বিশ্বাস, মানুষকে তো মানুষের বিশ্বাস করতেই হয়। 2 বছর অতিবাহিত হয়েছে, তারা যখন এখনো বলে নাই তাদের ফ্যামিলিতে, আমরা হয়তো কেউ বলবে না, তারাই আমাকে তথ্য দেয় সে কি করে না করে, আর এতেই আমি খুশি থাকি, প্রতিনিয়ত এতেই আমি খুশি থাকি।
যারা ফেসবুকে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করেছেন প্রথম দিকে তার কথাগুলো শুনে, যে একটা মানুষ তার দুটো দিক দেখুন, একটা হচ্ছে যে এই মানুষটা জীবনের প্রথম দিকে যখন কিছু বোঝেনি, কিশোর বয়স, ক্লাস 9 পড়ে, তখন সে বাবার ডায়েরি পড়ে একটা পরিকল্পনা নিয়েছিল জীবনে আর কিছু না হোক প্রতিশোধ নিতে হবে, এবং সেই প্রতিশোধটা কত ভয়াবহ রকমের প্রতিশোধ ছিল আপনি চিন্তা করে দেখুন, এবং সেই প্রতিশোধটা কতটা অনৈতিক হতে পারে। সেই মানুষটা একটা ঠিক আরেকটা মেয়ের দ্বারা প্রেমে পড়ে ভালোবেসে একটা মানুষ হবার চেষ্টা করল এবং জীবনের একটা পর্যায়ে এসে সেই মানুষটাও তার কাছে থাকল না। ইচ্ছে করলে তার মধ্যে যে সেই দানবীয় প্রবৃত্তি সেটাকে সে জাগিয়ে তুলতে পারত, কিন্তু শেষ পর্যায়ে এসে সে তার যে কথাগুলো আপনি শুনেছেন সে কিন্তু সেই জায়গাটাতে নেই। সে মনে প্রাণে চায় সেই মেয়েটা ভালো থাকুক, যেভাবেই থাকুক না কেন সে সুখে থাকুক। আমরা ছোটবেলায় একটা বই পড়তাম, সে বইয়ের মধ্যে একটা গল্প ছিল ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। প্রত্যেকটা মানুষের মধ্যেই দুটো চরিত্র আছে, একটা খারাপ এবং একটা ভালো। সেই খারাপ দিক নিয়ে যদি আমরা তাকে সবসময় মূল্যায়ন করার চেষ্টা করি, তাকে খারাপ বলার চেষ্টা করি, তাহলে তার যে ভালো দিকটা আছে সেটা আড়ালে আপটালে মুছে যাবে। আচ্ছা, আমার শেষ একটা জিনিস আপনার কাছে জানার আছে। আপনার যে সবচেয়ে অন্ধকার যে জায়গাটা, আপনি যে কাজটা করেছেন আপনার চাচাতো বোনের সাথে, সেটার জন্য আপনি অনুতপ্ত না?
হ্যাঁ, এখনো আমি অনুতপ্ত, এখনো আমি অনুতপ্ত সেটার জন্য, এবং আল্লাহর কাছে সবসময়ই করি, আর আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই জন্য খুবই অনুতপ্ত, আর আমি চাই যে আমার মতন এরকম যেন কোন ভুল সিদ্ধান্ত যেন কেউ না নেয়।
আপনার স্ত্রী, তার ঘরে কি কোনো সন্তান এসেছে?
হ্যাঁ, এখন বর্তমানে তার ঘরে সন্তান আসছে।
উনি যদি জীবনের কোন একটা পর্যায়ে ফিরে এসে যদি বলেন যে আমি তোমার সাথে থাকতে চাই, আপনি কি করবেন?
আমি তো তাকে এখনো ভালোবাসি, আমি জানি যে সেটা অসম্ভব, কিন্তু আবার সম্ভবও মনে করি। কেন মনে করি? যে সে তার বিশ্বাস ছিল একসময়, আমি তো তাকে ভালোবাসিনি প্রথম, সে আমার পিছনে অনেকদিন ঘুরছে, তার বিশ্বাস ছিল যে ভালোবাসা দিয়ে একটা মানুষের মন জয় করা সম্ভব, আর সেই বিশ্বাসে সে আমাকে দুইটা যে যে জায়গা থেকে কেউ আসতে পারে না, কারণ আমি যে জেদ করছিলাম সেখান থেকে আসা ফিরে আসার কোন বুদ্ধি ছিল না। আর যেহেতু আমি বলছি আমি নেশা করতাম, আমি যে নেশা করতাম সেই নেশার থেকে কেউ সহজে ফিরে আসে না, সে আমাকে কিন্তু তার ভালোবাসা দিয়ে ফিরে নিয়ে আসছে, সেরকম আমারও বিশ্বাস। আমি তো তাকে যে পরিমাণ ভালোবাসতেছি এখনো বাসি, এখন আমার তার 2 বছর আড়াই বছর হয়ে গেছে, তাকে এখন আমার প্রতিনিয়ত মনে হয়, আমার অন্তর থেকে তো আমি এখনো ভালোবাসি। আমি তার সমস্ত খবর খবর জানি, তার বাচ্চা হয়েছে, তার স্বামী কবে আসতেছে, কোথায় যাইতেছে। আগে তো ময়মনসিং জেলা, এখন ঢাকাতে আছে, লেখাপড়া করতেছে, সবই আমি জানি, তার প্রতিনিয়ত খবর আমি জানি।
আপনার এটাই
আমার কাজ বর্তমানে।
নিজেকে নিজের প্রতি অনেক কষ্ট হয় না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে না?
কষ্ট, আপনি আরো অবাক হবেন, আমি তো আসলে আমার এলাকার যেখানে বড় হয়েছি, যে বন্ধু বান্ধবদের সাথে বড় হয়েছি, যা আত্মীয় স্বজন যারা রক্তের আছে তাদের সবার কাছ থেকে বঞ্চিত, এটা তো কত কষ্টের, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না।
বঞ্চিত
আমি এখন, কারণ তাদের সাথে তো আমি কোন যোগাযোগ করি না, এটা আমি জানি যে আমার পাপ হইতেছে, কিন্তু আমার মন চায় না, আমি তাকে আসলেই মনে প্রাণে ভালোবাসি। আর আমি এখন পর্যন্ত কার বাড়িতে আমি কখনো দাওয়াত খাইতে যাই না, কোনো কিছু খাই না, কোনো ফল ফ্রুট খাই না, জানেন, কোনো কিছু না, কারণ আমার ফ্যামিলি ছাড়া তো দূরে, যখনই খাই তখনই তো ফ্যামিলির কথা মনে হয়, আর তাদের সাথে যোগাযোগ করি না এই কারণেই যে যোগাযোগ করলে তো তাদের মায়ের তো আমি চলে যাব, তাকে এমনই ভালোবাসি। এর আসলে এরকম ভালোবাসি কেউ না বাসে, কারণ
আচ্ছা, আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। আপনার কি যারা তখন শুনলেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
উদ্দেশ্য আমার জন্য দোয়া করতে বলি, আর আমি যে পাপটা করছি আল্লাহ যেন আমার ক্ষমা করে, এই জন্য দোয়া করতে বলি। আর আমি তো চাই যে আসলে সে ভালো থাকুক, আমিও দোয়া করি সে ভালো থাকুক, কিন্তু সে তো এখনো যে অবস্থায় আছে সেটা তো তার পাপ, আমি চাই যে তাকে সরাসরি ডিভোর্স দিতে, এটাই আমার আসল উদ্দেশ্য। আসলে আমি জানি না সে আমার কথা এগুলো শুনবে কিনা, আমি তো তাকে ইচ্ছে করলে তাকে আমি জানাই অনুষ্ঠান করতে পারতাম, আমি তাও করিনি, কারণ হয়তোবা তাতে তার ক্ষতি হইতে পারে, এই জন্য আসলে আমি কাউকেও জানাইনি যে আমি অনুষ্ঠান করতেছি।
প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা সবসময় বলি গল্প থেকে আপনি কি শিখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা কোন ধরনের কোন নৈতিক লেসন গল্পের শেষে দিই না, এটা একান্তই আপনার ব্যক্তিগত, আপনার উপরে ছেড়ে দিলাম বরাবরের মতো। তাই আগামী বুধবার কিপ্রিয়া আবারও ফিরে আসবে, কারণ এখন থেকে হ্যালো 8920 আপনার কথা বলার প্ল্যাটফর্ম, এই অনুষ্ঠানটি প্রচার হবে বুধবার রাত 11টার খবরের পর। আমি শেষের বেলায় পুরনো কথাগুলো আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানটা কোন সিলেবাস মেনটেন করে না, যে এখানে প্রেমের কথা বলতে হবে, কিংবা এখানে দুঃখের কথা বলতে হবে, কিংবা এখানে কষ্টের কথা বলতে হবে। আমরা আপনার জীবনের গল্প চাই, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, এবং সেই গল্পগুলো বলার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা একটি নম্বর খোলা রয়েছে, 9115668। আবারও বলছি 9115668। নাম বলুন, সেল নাম্বারটা স্পষ্ট করে বলুন, তারপর বলুন আপনার কি বলার আছে। আজকে প্রণয় যে জায়গাটিতে ছিল, আগামী সপ্তাহে হয়তোবা আপনার গল্প পছন্দ হলে আপনাকে আমরা এখানে নিয়ে আসব। এবং আমরা বিশ্বাস করি একটা গল্প লাখো মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে লাখো মানুষকে শিক্ষা দিতে পারে। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আর এই অনুষ্ঠান নিয়ে যে কোনো ধরনের মন্তব্য, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো কিছু বলার, এই অনুষ্ঠানের অতিথি নিয়ে কোনো কিছু বলার কিংবা জানার কিংবা তার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে, এবং এই অনুষ্ঠান যেগুলো পূর্বে প্রচারিত হচ্ছে সেগুলো ডাউনলোড করতে চাইলে, আপনি যে পেজটাতে যোগাযোগ করবেন, ফেসবুক পেজ RJ KEBRIA। আবারও বলছি RJ KEBRIA। সবাই অনেক ভালো থাকুন এবং সবসময় বলি ABC-র সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.